This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalavashar, Bangladesh. মেঘ জমেছে নীল আকাশে বিষণ্ন আজ মন, তোমার স্বপ্নে বিভোর হতে চাইছে আমি সারাক্ষণ। মেঘ সরিয়ে কখন যে রোদ দিবে হাসি, নীল আকাশে লিখব আমি তোমায় ভালোবাসি। আর আমার সমস্ত ভালোবাসা দিয়ে শুরু করছি বন্ধু প্রাণা ভালোবাসা বাংলাদেশি। বন্ধু বুঝতেই পারছেন আমি এসে পড়েছি এখন, আর এখন ঘড়ির সময় ঠিক রাত 10:30 এবং আমি থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত বন্ধু। আর আমি যে সেটাকে আবার বলতে হবে, আমি জানি যে আপনারা সবাই জানেন যে আমি যে তারপরে বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে আমার সাথে নতুন জয়েন করছেন জীবনে, আমি আপনাকে আছি মা এবং প্রাণাম ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আছি এবং থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত বন্ধু। আর বন্ধু সবাই কেমন আছেন, কি করছেন, কোথায় আছেন সবকিছু কিন্তু জানি আমাকে জানাতে পারেন। আমি ভালো আছি, এই মুহূর্তে আমি ভালো আছি, তবে কেমন থাকবো একটু পরে সেটা আমি কিন্তু জানি না। আর বন্ধু আপনি এখন কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন সবকিছু চাইলে আমাকে জানাবেন। আমাকে জানানোর জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুক তো আছেই বন্ধু, ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে উইচ ইজ www.facebook.com/thakaisu90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর আমি আসতে না আসতে অনেকগুলো SMS অলরেডি চলে এসেছে, আর যার কথা একদম না বললেই নয়, তিনি জুয়েল ভাইয়ের কাছে একটু আমার নামে কমপ্লেন করেছেন, সেটি হচ্ছে আমাদের বাবলু লালবাগ থেকে। তিনি বলেছেন যে আমি নাকি SMS মানুষের মুখ চিনে চিনে পড়ি, কিন্তু বাবলু ভাইয়া SMS এ কিন্তু কারোর ছবি দেখা যায় না, ফেসবুকে দেখা যায়। ফেসবুকে আমি অনেককেই দেখতে পাই, আমার পরিচিত অপরিচিত সবাই, সব বন্ধুদের আমি দেখতে পাই, কিন্তু SMS এ কিন্তু দেখা যায় না, কারণ ওখানে কোনো ছবিই নেই। বলুন আমি কিভাবে দেখবো। আর আমি যখনই আপনার SMS দেখি যে বাবলু লালবাগ থেকে, তখন কিন্তু আমি একদম মিস করি না, আমি আপনার SMS টি অবশ্যই অবশ্যই পড়ে দিই, যেমন আজকের প্রোগ্রামের শুরুতেই SMS টি পড়ে দিলাম। আর বন্ধু আপনি অবশ্যই কিন্তু আমার সাথে কানেক্টেড হবেন SMS এ অথবা ফেসবুকে। আর অনেক কথা বলে ফেলেছি, আর অনেক কিছু বলবো বন্ধু, অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার সাথে থাকবেন ঠিক রাত 1:30 পর্যন্ত। আর বন্ধু আরেকটি কথা জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে সাইফোর্সের ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713 432 007, আরেকটি নাম্বার আছে বন্ধু 01713 432 0255, আরেকটি নাম্বার আছে সেটি হচ্ছে 01714 163 640, এই নাম্বার গুলোতে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর বন্ধু গ্রিল সিঙ্গারা সামুজা ডালপুরি কিংবা চাপপুরি এসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ, প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দা চিল। আর এই মুহূর্তে কেউ যদি গ্রিল সিঙ্গারা সামুজা খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর জানাবেন 16260 এই নাম্বার, আর ফেসবুক তো আছেই বন্ধু। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর আমি আবার ফিরছি।
শুধু চেয়েছি তোমার, না লেখা চিঠি গো শুধু চেয়েছি
জেলা, চৌষট্টি নাটক, চৌষট্টি নাট্যকার, চৌষট্টি পরিচালক, 640 জন অভিনয় শিল্পী, কে হবে সেরা? রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কিট আসছে এটিএন বাংলা রেডিও পার্টনার ঢাকা FM 90.4, SMS পার্টনার SSL ওয়্যারলেস, এডুকেশন পার্টনার ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। আমাকে সিঙ্গারা, সাথে ঠান্ডা প্রাণা,
সাথে চলো আজ করি ভিড়, খুশি খুশি
প্রাণব ভালোবাসার বাংলাদেশ শুনছেন ঢাকা FM 90.4।
4 এবং খুব চমৎকার একটা গান শুনছিলাম। আমার তো খুবই পছন্দের একটি গান। আর আমি দেখতে পাচ্ছি যে অনেকেই থ্যাঙ্কস জানিয়েছেন এসএমএস এ এই গানটির জন্য। যেমন জানিয়েছেন সবুজ দোহার থেকে, তিনি বলেছেন যে আপু অনেক 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 থ্যাঙ্কস, তিনি থ্যাঙ্কস থ্যাঙ্কস দিয়ে একদম ভরিয়ে ফেলেছেন। গানটি নাকি তার খুবই প্রিয়। আর তিনি বলেছেন যে আমি তো এসএমএস টি পড়ি না কেন, আর তিনি আমার সাথে অনেক রাগ করেছেন। ইদানিং সবাই এত রাগ করছে কেন আমি তো বুঝতে পারছি না, এত রাগ করার কারণটা কি বন্ধু? একদম রাগ করা যাবে না, আমি কিন্তু এসএমএস টি পড়ে দিয়েছি। আর বন্ধু এই মুহূর্তে গ্রিল সিঙ্গারা, সামুচা, ঝালপুরি কিংবা চটপটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ প্রাণের উৎসব মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। আর সবাইকে আমি বলেছিলাম যে আমাকে এসএমএস করতে, সবাই কেমন আছেন কোথায় আছেন। অনেকে আমাকে এসএমএস করেছেন, যেমন আমি দেখতে পাচ্ছি যে মহিউমান, তিনি বলেছেন যে কেমন আছেন আপু, আমি অনেক ভালো আছি। রুমা তিনিও আছেন আমাদের সঙ্গে, শাওন ঢাকা থেকে, তিনি বলেছেন যে সবাইকে হাই জানিও, আমি তো হাই প্রথমেই জানিয়ে দিয়েছি। মিশু রামগঞ্জ থেকে, তিনি বলেছেন যে তিনি আমাদের নতুন বন্ধু। লাবলু তিনি বলেছেন যে তাজা ফুলের মিষ্টি গান, তারপরে আর বাকিটুকু আমি পড়তে পারছি না, তিনি কিভাবে যেন লিখেছেন। বাবু আছেন গাবতলি থেকে, তিনি বলেছেন যে আমার জান, আমার আল্লাদি যখন আমাকে ডার্লিং বলে ডাকে তখন মনের ভিতর শুনি সুনামি শুরু হয় আর অসম্ভব শান্তি পাই। ভাই আপনার মনের ভিতর সুনামি শুরু হয়, ও মা দারুণ, তো আমার খুবই ভালো লাগে। আপনার জানের নামটি কিন্তু লিখেননি, জানের নামটি লিখে দিতে পারতেন বাবু ভাইয়া। সবুজ দোহার থেকে, তার কথা তো আমি বলেছি। বাসেদ আছে নরসিংদী থেকে, তিনি বলেছেন যে তিনি আমাদের নতুন বন্ধু হতে চায়। বন্ধু হতে চায় কি বন্ধু, আপনি তো আমাদের বন্ধুই, তাই না? সম্রাট আছেন তিনি ফরিদপুর থেকে, তিনি বলেছেন যে আই লাভ ঢাকা এফএম 90.4। আরেকজন তিনি তার নাম টাম কিছুই লিখিনি। আর বন্ধু আমি আপনাকে বলছি, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আমার সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, তাদেরকে বলছি যে অবশ্যই কিন্তু আপনি এসএমএস করার সময় আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন, আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর একদমই কিন্তু নামটা বলতে ভুলবেন না, নামটা আমাদেরকে লিখতে ভুলবেন না। আর বন্ধু আরেকটি কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি, এতক্ষণ তো এসএমএস এর কথা বললাম, আর এখন আমি ফেসবুকের কথা বলছি। ফেসবুকে আপনি অবশ্যই আমার সাথে কানেক্টেড হবেন, ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে উইচ ইজ www.facebook.com/thakaefm90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন। আমাদের অতিথি বন্ধুর ছবি আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে হাস্যোজ্জ্বল দুটি মানুষ, এবং শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল এসব জানতে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, প্রাণ ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকতে হবে। আর ফেসবুকে যারা কানেক্টেড হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। যেমন আমি দেখতে পাচ্ছি আছেন মারুফ আহমেদ শুভ্র, তিনি বলেছেন যে আজকের স্টোরিটা কেমন হবে, তা তো আমি বলতে পারছি না বন্ধু কেমন হবে, কিন্তু আশা করছি ভালো হবে, খুব ভালো কিছু একটা হবে। আর কেমন হবে কি হবে সেটা জানতে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে, আর ফেসবুকে একদমই জয়েন করতে ভুলবেন না বন্ধু। আমি আবারও জানিয়ে দিচ্ছি ফেসবুকে আপনি কিভাবে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আপনি আমাদের ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে উইচ ইজ www.facebook.com/thakaefm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন বন্ধু। সেখানে আমাদের আজকে অতিথি বন্ধুর পোস্ট আপলোড করা হয়েছে, আপনি সেখানে লাইক দিয়ে আপনার কমেন্টটি করে ফেলবেন। আরও দেখতে পাচ্ছি অনেকেই আছেন এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে, যেমনটি আছেন মোহাম্মদ আশিক, তিনি আমাদেরকে হাই জানিয়েছেন, যেমন তিনি জিজ্ঞেস করেছেন আমরা কেমন আছি। জীবন্ধু অনেক 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 ভালো আছে, আশা করছি আপনি অনেক ভালো আছেন। জীবন খান আছেন, নজরুল ইসলাম, তানজিনা ফরিন, তিনি বলেছেন যে আজকে তিনি স্টোরিটা শুনতে পারবেন না, কেন বন্ধু শুনতে পারবেন না তা কিন্তু জানাননি। ফয়সাল রক তিনি হচ্ছে আমাদের নতুন বন্ধু, বন্ধু ওয়েলকাম করছি। মিনহাজ ওরফে আশু তিনি বলেছেন যে আপু আমার গার্লফ্রেন্ডের মা প্যারালাইজড হয়ে গেছে, প্লিজ ওর মায়ের জন্য দোয়া করো। অবশ্যই বন্ধু অনেক অনেক দোয়া রইল, আশা করছি তিনি অবশ্যই অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আনোয়ার জ্যাক আছেন, কিছু কিছু মানুষ আছেন যারা সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন, বিশেষ করে আমি দেখি যে প্রাণা ভালোবাসা বাংলাদেশের সঙ্গে এবং ভালোবাসা ডায়েরিতে থাকেন, তার মধ্যে আনোয়ার জ্যাক অন্যতম, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন। শাহেদ আহমেদ তিনি আমাদেরকে হাই জানিয়েছেন, জান্নাতুল জোনা তিনি বলেছেন যে তিনি ওয়েট করছেন যে আজকে স্টোরিটা কেমন হবে। তিনি আরো আছেন উদয় সিনহা, তিনি বলেছেন যে আপু হোস্টেল থাকার জন্য তোমাদের নিয়ে মুহূর্তে শুনতে পারি না, খুব মিস করি তোমাদের। ওফ বন্ধু, আসলে কোনো কিছু মিস করতে কিন্তু একদমই ইচ্ছা করে না, আর আমাদের নানা ভালোবাসা বাংলাদেশ তো একদমই না, তাই না? জলপুরি তিনি বলেছেন যে খুব সুন্দর, আর বন্ধু জলপুরি কেন এটা বলেছেন তা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। যারা আমাকে এসএমএস করছেন ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড নিয়ে, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে গেলে আপনি দেখতে পারবেন যে আজকে আমাদের অতিথি বন্ধু তার যে ছবি আপলোড করা হয়েছে, আপনি অবশ্যই সেখানে লাইক দিয়ে আপনার কমেন্টই করে ফেলতে পারবেন। আর বন্ধু সাইফোর্সে ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটে মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে, খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্ট অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকা। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007, আরেকটি নাম্বার আছে বন্ধু 01713432025, আরেকটি নাম্বার আছে সেটি হচ্ছে 01714163640, এই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধু। আর যারা এসএমএস করছেন আমাকে ফেসবুকে কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কিভাবে আমাকে এসএমএস করবেন তা আমি আবারও জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, এখানে আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। নামটি লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আর ফেসবুকে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অতিথি বন্ধু ফটো আপলোড করা হয়েছে, তার ফটোতে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করে দিবেন, আমি অবশ্যই আপনার কমেন্টটি পড়ে দিব বন্ধু। আর চিল সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ, প্রাণ উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে প্রাণ আপ ফিল দা চিল। আর যারা অনেকে আমার সঙ্গে রাগ করেন যে আমি কেন এসএমএস বা কমেন্ট করি না, তাদেরকে বলছি প্রাণ আপ কিন্তু খেতে পারেন, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে আপনি অবশ্যই খেয়ে যেতে পারেন প্রাণ আপ, প্রাণ আপ ফিল দা চিল। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানের বিরতির পর আবার দিচ্ছি।
চোখে রাখব তোকে, পড়বে না কারো নজর,
আলোকে ছুব
যত কথা আমায় বলে দি, তোর মনে যত কথা আমায় বলে দি,
মনের মাঝে রেখে আমায় মনের খবর নি,
তোর মনের মাঝে রেখে আমায়
মনের খবর নি,
ঝুঁকবো আমি মনের তো দেখবো কত প্রেম,
ঝুঁকবো আমি
তোর মনে তেই সাজানো কি আমার ছবির ফ্রেম,
তোর মনে তেই সাজানো কি আমার ছবির ফ্রেম,
ঝুঁকবো আমি মনের তো দেখবো কত জল,
ঝুঁকবো আমি মনের তো দেখবো কত জল,
তোরে রায়ের জলে আমার হৃদয় চলাচল, তোরে রায়ের জলে আমার হৃদয় চলাচল,
সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো আজ করি দিয়ে খুশি খুশি
আমরা আমাদের প্রিয় তারকা প্রিয় মানুষ সমী ক্যাসারের সাথে অ্যাকাউন্ট নম্বর 90.4 এর খেলা শুরু করব। তাহলে প্রথম চারটা প্রশ্নের উত্তর আপনাকে এক মিনিটের ভেতরে দিতে হবে। মুক্তিযোদ্ধার চরিত্রে কে অভিনয় করেছেন? অপশন চারটি এ রাইসুল ইসলাম আসাদ, অপশন বি আসাদুজ্জামান নূর, অপশন সি আলী জাকের, অপশন ডি শহীদুজ্জামান সেলিম। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অফিসিয়ালি আপনার সময় শুরু হচ্ছে এখন।
আসাদুজ্জামান নূর।
যদি আপনার থাকে তীক্ষ্ণ বুদ্ধি, সাধারণ জ্ঞানে যদি হয়ে থাকেন অপ্রতিরোধ, যে কোনো বিষয়ে আপনার পাণ্ডিত্য যদি হয়ে থাকে চমকে দেবার মতো, তবে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর হট সিট আপনার জন্য। 12টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন 15,000 টাকা। কান পাতুন ঢাকা FM এ সোমবার রাত 11:30।
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো আজ করি দিয়ে খুশি খুশি
প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
আপনার
শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে প্রাণাম ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধু, যা বলছিলাম যে অবশ্যই কিন্তু আমার সঙ্গে আপনি ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে কি করতে হবে বা আমাদের কিভাবে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন সেটা জানিয়ে দিচ্ছি। ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচ ইস www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে আমাদের অতিথিবৃন্দের ফটো আপলোড করা হয়েছে এবং তারা দেখলে খুব হ্যাপি দেখে মনে হচ্ছে, হাস্যোজ্জ্বল দুটি মানুষ। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল সেটি জানতে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে বন্ধু। যেমনটি এই মুহূর্তে আছেন ইমন আহমেদ, সবার একই অভিযোগ, আমি নাকি এসএমএস বা কমেন্ট করি না, কি করবো আমি বুঝতে পারছি না। নিজাম হোসেন শুভ, তিনি বলেছেন যে এত হাসি কি ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত আমাদের আজকের অতিথি বন্ধু। আসলে সেটি জানতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের সঙ্গে প্রোগ্রামের পুরোটুকু সময় থাকতে হবে। ইশরাত আলী আর তিনি বলেছেন যে কেমন আছেন আর জানতে চেয়েছেন গুরু কখন আসবে। বন্ধু, অপেক্ষা করতে হবে, গুরু কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আর বন্ধু, যে সিঙ্গারা, সামোচা, ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। আর যারা আমাকে এসএমএস করছেন তাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিতে চাচ্ছি, এসএমএস করার সময় আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। অবশ্যই কিন্তু নামটি লিখতে একদমই ভুল করবেন না। আর এসএমএস যারা করেছেন তাদের মধ্যে আছেন মাইসা মালিহা, রতন আহমেদ, সবুজ আছেন, মোহাম্মদ আলী, তিনি বলেছেন যে আই লাভ ঢাকা এফএম, থ্যাংক ইউ। মামুন কুমিল্লা থেকে আছেন, কুমিল্লা হোমনা থেকে, আইফ আছেন সাভার থেকে, আফরোজা সিরাজগঞ্জ থেকে, আরো অনেকেই আছেন, অনেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনেক ধন্যবাদ যে তাদের নামটা এবং তাদের লোকেশনকে তারা আমাকে জানিয়ে দিয়েছে। আর ফেসবুকে অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে আপনি কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে, উইচ ইস www.facebook.com/ঢাকা FM 90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন। জি এম লিমন, এম এইচ কবির, অস্থির জীবন, কবির তিনি জানতে চেয়েছেন যে গুরু ভালো আছেন, মাই ফেভারিট গুরু, গুরু আমাদের সবার ফেভারিট, আমার তো অনেক বেশি ফেভারিট। নয়ন আহমেদ তিনি বলেছেন যে আপু কেমন আছি, জানতে চেয়েছেন যে বন্ধু অনেক ভালো আছি। উদয় শেখ তিনি বলেছেন যে এই যে আপনার নামটা আমি বলে দিলাম, মুখলিসুর রহমান, নীলিমা আক্তার, ইমরান খান সহ আরো অনেকে অনেকে, এবং সবাই জানতে চেয়েছেন যে গুরু কখন আসবে। অপেক্ষা করুন, পরে এসে পড়বে। আর বন্ধু, গিল সিঙ্গারা, সামোসা কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। আর সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, গুরু কখন আসবে কখন আসবে জানতে চাচ্ছেন, সো অপেক্ষার দোহর আমি আর বাড়াচ্ছি না। Time to welcome Guru.
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বারংবার একই কথা বলতে চাই, কোনো চোখ রাঙানি নয়, কারো কোনো কর্কশ কণ্ঠ নয়, বরং প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
গুরু, অনেকেই জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন।
অবশ্যই ভালো, এবং এই মুহূর্ত বরাবরের মতো আসলে আমার কাছে অন্যরকম, যেখানে চোখ বন্ধ করলে মিলিয়ন অফ লিসেনার্স আমার সামনে, আমি তাদেরকে অনুভব করতে পারি, তাদেরকে দেখতে পাই সোফার, যারা আমার সাথে একটা দারুণ কানেকটিভিটির ভেতর দিয়ে যায় বৃহস্পতি এবং শুক্রবারের এই মহান যক্ষণে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর সাথে, এইথারের সাথে, ইনফরমেশনের সাথে, তাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। এইভাবেই আপনাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা দারুণ এক ঐক্যতান সৃষ্টি করেছে, এবং আমি জানি আমাদের সাথে আপনাদের যে ভালোবাসার এই কেমিস্ট্রি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে এসেছে, এটি চমৎকার এক অতীত সম্পর্ক তৈরি করেছে আমাদের এই প্রাণব ভালোবাসা বাংলাদেশের লিসনার্স কমিউনিটির সাথে। এটি কখনোই ভাঙবার নয়, এ সম্পর্ক কখনো আলগা হওয়ার জন্য নয়, এ সম্পর্ক কখনোই পরস্পরকে ছেড়ে চলে যাওয়ার জন্য নয়। এ সম্পর্ক আমরা দারুণভাবে লালন করে চলেছি দিনের পর দিন, আমরা দারুণভাবে শক্ত করে পরস্পরের পাশে এসে দাঁড়িয়েছি সমস্ত সুখে কিংবা দুঃখে। সবসময় আমার পরস্পরের সাথে থাকবো বন্ধু, তোমাদের সমস্ত হতাশা আমাদের সাথে শেয়ার করে হালকা হয়ে নাও, তোমাদের সমস্ত দুঃখ অকপটে আমাদের উপর চাপিয়ে দিয়ে তুমি নির্ভার হও। তোমার সমস্ত দুঃখের কথা শুনবার জন্য তীর্থের কাখের মতো বসে আছি আমি বন্ধু, তোমার কষ্টের কথা বলে তুমি হালকা হও। সবাই মিলে পরস্পরকে ভালোবাসো, মরণাস্ত্র বা কোনো ক্ষেপণাস্ত্র নয় বন্ধু, দারুণ এক অস্ত্রের নাম ভালোবাসা। এ ভালোবাসা দারুণভাবে সবাই গুণমাদিত করুক, দারুণ ভালোবাসায় সবাই আচ্ছাদিত হোক, চমৎকার ভালোবাসার আবহমান সৃষ্টিতে সমস্ত পৃথিবী, সমস্ত সমাজ, সমস্ত দেশ যেন দারুণ এক ভালো লাগে উদ্ভাসিত হয়। এই চমৎকার এই অর্থ ভালোবাসা দিয়ে আমরা সমস্ত দেশের ভালোবাসাকে, বিশ্ব সমাজকে, বিশ্বকে আমরা জয় করতে চাই।
আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, প্রশ্নটা হচ্ছে অনেকেই ভালোবাসা ডায়েরিতে, ভালোবাসা বাংলাদেশে এই প্রশ্নটা আমাকে করেন যে ভালোবাসা কেন সুখের নয়।
ভালোবাসা সুখের নয় এই কথাটার সাথে আমি ইনফ্যাক্ট বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি, কারণ আমি একবার না একাধিকবার এই কথাটা বলবার চেষ্টা করেছি। ভালোবাসা দারুণ এক স্বর্গীয় অনুভূতির নাম, স্বর্গ থেকে যদি সেররা পরিমাণ স্বর্গীয় কোনো জিনিস অনুভূতি এই পৃথিবীতে বিরাজমান হয়ে থাকে, এ পৃথিবীকে ব্যালেন্স করে থাকে, সেটির নামই হচ্ছে ভালোবাসা। এবং সেই ভালোবাসাকে কালিমালিপ্ত করি আমরা মানুষ, তো এটার জন্য যদি রেসপন্সিবল হয় কেউ সেটি হচ্ছে মানুষ, সেটির জন্য ভালোবাসা কোনো অংশেই দায়ী না। ভালোবাসা, ভালোবাসা হচ্ছে সেই অনুভূতি যা একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে, ভালোবাসা হচ্ছে সেই অতি প্রাকৃত একটি শক্তি যা সত্যিকার অর্থে প্রকৃতিকে, প্রকৃতিকে স্বয়ং সম্পূর্ণ করে তোলে। ভালোবাসা আছে তাই আমি আছি, ভালোবাসা আছে তাই তুই আছিস, ভালোবাসা আছে তাই আমাদের পারস্পরিক রিলেশনশিপ আছে, ভালোবাসা আছে তাই তারা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে আমরা বসে আছি, ভালোবাসা আছে বিধায় তারা কান পেতে আমাদের কণ্ঠস্বর শুনছে, ভালোবাসা আছে বিধায় এই মুহূর্তে লাখো মানুষের মধ্যে দারুণ এক অটো কানেক্টিভিটি তৈরি হয়েছে, যেই যেই ধারে কথাগুলো ভেসে যাচ্ছে যার নাম প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও।
গুরু আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে সবাই বেশিরভাগই, বিশেষ করে ইয়াং জেনারেশন যেটা আমাকে ফেসবুকে বেশিরভাগ কমেন্টে লিখে যে আপু আমি তাকে ভালোবাসি কিন্তু আমি বলতে পারছি না, কিভাবে বলবো?
বলে দাও, স্ট্রেট ওয়েতে বলে দাও। যে আমি উদাহরণ দিয়ে ফান করতে গিয়ে প্রায় বলি যে দুই সর্দারের মধ্যে বিনয়ের খেলা শুরু হয়েছে, অপেক্ষা করবে না, জাস্ট বলে দাও বন্ধু, যদি তুমি পাও তাকে তাহলে ধরেই নিবে সেটি তোমারই ছিল, যদি চলে যায় হাতটাকে খালি রাখো, পথের বাকি জীবনে কোনো এক সময় ভালোবাসা দারুণ ভাবে তোমার কাছে ফিরে আসবে এবং প্রতিস্থাপিত হয়ে তোমার সে হাতটাকে শক্ত করে ধরবে।
গুরু এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করেছেন আর হাসান আবি, তিনি বলেছেন যে গুরু তোমার কথা শরীরে এক নতুন শক্তি গেঁথে দেন।
শক্তিটা গাঁথে এই কারণে আমি যে খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারি বিষয়টি এরকম না, মিনিমাম শ্রদ্ধাবোধ, দারুণ এক ভালো লাগা বোধ হয়তো আমার প্রশ্নে আপনার কাজ করে, এবং সেই সাথে এই মাইন্ডসেট দারুণ ভাবে ফ্যাসিলিটেট করে আপনাদের সাথে আমাদের, আমার একটা কানেক্টিভিটি তৈরি করতে। এবং এটি সত্য যে আমি বিনয়ের সাথে আপনার এই ভালো লাগা বা শ্রদ্ধাবোধ আমি গ্রহণ করছি এই কারণে, কারণ যতটুকু পবিত্রতা নিয়ে আমার কথা আপনারা শোনেন তার চাইতে বেশি পবিত্রতা নিয়ে আমি আপনাদের সামনে কথা ডেলিভার করি।
গুরু এতক্ষণ তো বললাম যে আমাদের বন্ধুদের কথা, তারা অনেকে প্রশ্ন করেন, আমি আপনার কাছে যে প্রশ্নগুলো করলাম, আমার একটা প্রশ্ন আছে গুরু আপনার কাছে, এবং আজকে আমি একটা নাম জানতে চাচ্ছি গুরু, সেটি হচ্ছে যে গত প্রোগ্রামে নাজমিন আপু এসেছিল, তার প্রোগ্রামটা যারা শুনেছেন তারা জানেন যে তখন একটা নাম দেওয়া হয়েছে ছেলেদের, যেসব ছেলেরা অনেকগুলো মেয়েদের সাথে রিলেশন করে এসব কিছুনে তাদের একটা নাম দেওয়া হয়েছিল ছেলে পতিতা। গুরু আমার প্রশ্নটা হচ্ছে ইদানি আমি যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে রাস্তাঘাটে, বাসে, টেম্পুতে অথবা লঞ্চে অথবা ট্রেনে, সেটি হচ্ছে যে মেয়েদেরকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা হচ্ছে, খুব বেশি এটা হচ্ছে। এবং আমি আরো যেটা লক্ষ্য করছি যে আদার্স আশেপাশে মানুষ, একটা মেয়ে যখন চিৎকার করে বলছে যে আপনি কেন কাজটা করলেন, আপনি কেন আমার গায়ে হাতটা দিলেন, এইটার বিপরীতে তার মানে তাকে, সেই লোকটিকে কোনো কিছুই বলা হচ্ছে না। ওটা মেয়েটিকে নিয়ে আরো বলা হচ্ছে যে আপনি চুপ থাকেন, আপনি কেন এসব কথা বলছেন, পুরো তাদেরকে কি নাম দেওয়া যায়, কেন মেয়েদের সাথে তারা এমন করছে। এই মুহূর্তে আমি জানি যে কোটি কোটি মানুষ আমাদেরকে শুনছে দেশে এবং দেশের বাইরে থেকে, পুরো আপনি কাইন্ডলি তাদের একটা নাম দিয়ে দেন এবং তাদের সম্পর্কে কিছু বলুন, এটা আমার অনুরোধ আপনার কাছে।
আমরা অনেকেই বেশিরভাগই দেশে, এই দেশে বেশি বেশিরভাগই আমরা ইসলাম ধর্ম বিলংস করি, ইসলাম ধর্মের সবচাইতে অতি অতি পার্থিব শক্তি নিয়ে যিনি এসেছিলেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন মানুষের চক্ষু, চক্ষের দৃষ্টি বিষাক্ত তুরের চেয়েও বিপজ্জনক। ষোড়শী রূপসী ষোলকলায় যৌবনচ্ছটা কোনো মেয়ের দিকে যতবার তুমি কুদৃষ্টি নিয়ে তাকাবে, যে না করলে যে পাপ, সে পাপ তোমার আমলনামায় লেখা হবে। এবং বারংবার বিভিন্ন সমাজ বিজ্ঞানী অন্যান্য ধরনের রেফারেন্স কোট করে আমি বলতে পারি যে এখানে সেক্সুয়াল অ্যাবিউজের সামান্যতম কোনো সুযোগ নাই। যে নারীত্ব ধন্যী সে নারীত্ব, যে নারীত্বের হাত ধরে মা নামের সত্তার আবির্ভাব হয় পৃথিবীতে। কতবার আমি এই উদাহরণটা দিয়েছি, যতবার দিতে চাই ততবার আমার নিজের কাছে কখনো পুরাণ হয় না। স্রষ্টা পৃথিবীতে যখন কোনো সন্তানকে পাঠাবেন, এমন এক সময় অসহায়ের মতো কোনো এক সন্তান স্রষ্টাকে প্রশ্ন করে বসল যে আমি যে পৃথিবীতে যাবো, এই পৃথিবীতে এত কষ্ট আমি চলবো কিভাবে। স্রষ্টা তাকে কানে কানে বলে দিলেন একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবে। আবার শিশুটি অসহায়ের মতো বলল আমি চলবো কিভাবে, খাবোই বা কি। স্রষ্টা কানে কানে শিখিয়ে দিলেন একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবে। শিশুটি অসহায়ের মতো বিস্ফোরিত নেত্রে অসহায়ের মতো স্রষ্টার দিকে লক্ষ্য করে বলে উঠল আমি তাকে চিনবো কিভাবে, কি নামে বা ডাকবো তাকে। স্রষ্টা তাকে শিখিয়ে দিলেন তিনি তোমার মা, তাকে মা বলে ডাকবে। এই মা নামের সত্তা যে নারীত্বের হাত ধরে আসে, আর সে নারীত্বকে যারা কলুষিত করে, সে নারীত্বকে যারা অপমান করে, সে নারীত্বকে চোখ জিহ্বা অথবা হাত দিয়ে নোংরা ভাবে স্পর্শ করবার চেষ্টা করে, তাহলে ধরে নিতে হবে এরা বেজন্মার জাত, ধরে নিতে হবে এরা ছেলেপতিতা, যে ছেলেপতিতার কথা আমি গত অনুষ্ঠানে বলেছিলাম। এটা আর সেকেন্ড থট দেবার কিছু নয়, এবং আমাদের সবাই মিলেই উচিত এই ছেলেপতিতাদেরকে আনুষ্ঠানিকভাবে সমাজ থেকে একঘরে করে রাখা, এরা বেজন্মা।
শিউর আপনাকে অনেক থ্যাংক, আমার সাথে কথাগুলো বলতে পারছিলাম না, আমি অনেকদিন ধরে চিন্তা করছি আপনাকে বলবো এবং আপনার কাছ থেকে ফাইনাল আমি অ্যান্সার গুলো পেয়ে গেলাম, খুবই ভালো লাগলো। আর এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদেরকে বলছি যে গুরু বলেই দিল, আপনারা দয়া করে এই মানে ওই মুহূর্তটাতে যখন এই একটা মেয়ে এই অবস্থায় পড়ে, কাইন্ডলি আপনারা তাকে হেল্প করবেন, প্লিজ প্লিজ প্লিজ, আমার পক্ষ থেকে আপনাদের কাছে এটা অনুরোধ। আর বন্ধু এই মুহূর্তে আপনি অবশ্যই আমার সঙ্গে কানেক্টেড হবেন, কিভাবে হবেন সেটা আমি জানি দিচ্ছি, ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবার জন্য আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে www.facebook.com/thakfm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন, সেখানে আজকে আমাদের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হয়েছে, আপনি লাইক দিয়ে আপনার কমেন্টটি অবশ্যই করে ফেলবেন, আমি কিন্তু আপনার কমেন্টের প্রত্যাশা রয়েছে। আর যারা আমাকে এসএমএস করবেন তাদেরকে বলছি এসএমএস করার সময় আপনার নাম, প্লিজ আপনার লোকেশন, প্লিজ আপনার এইজ, কেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জাভেদ উমর, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন যে আমি আর আমার বন্ধু রিম্পি ছাদে বসে চাঁদ দেখছি আর তোমাদেরকে শুনছি সৌদি আরব থেকে। আজকে চাঁদটা অনেক সুন্দর, জানি না ওখানকার চাঁদটা কেমন, আমি আসার পথে দেখলাম যে চাঁদটা আজকে আসলে অনেক বেশি সুন্দর। মারুফ তিনি বলেছেন যে গুরু আসসালামু আলাইকুম, কেমন আছেন, দোয়া করি আপনি আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুন।
হাজার বছর বেঁচে থাকার সামান্যতম ইচ্ছে আকাঙ্ক্ষা আগ্রহ কোনোটাই আমার নাই, বাট অবশ্যই তুমি দোয়া করো বন্ধু যে আমার এই স্বল্প সময়ের পথ চলাটা আমার জ্ঞান এবং করিমা কর্মের মহিমায় এত বেশি করে যেন মহিমান্বিত হয়, যাতে করে হাজার বছর মানুষ, অ্যাটলিস্ট হাজার বছর না হলে 100 ইয়ার্স মানুষ আমাকে মনে রাখে, সেই তৌফিক যেন স্রষ্টা আমাকে দান করে। আজকের মতো প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানে আপাতত স্থগিত করি, চলে যাই আমরা আমাদের মূল অনুষ্ঠানে। এর আগে একজন বলেছিল যে চাঁদের আলোতে উদ্ভাসিত হচ্ছে আর সৌদি আরব থেকে আমাদের অনুষ্ঠানটি শুনছে। ইনফ্যাক্ট সুপারমুন কিছুদিন আগে আমরা দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, গতকালকে সুপারমুন ছিল সোফার, তো আবার ভবিষ্যৎ 20-25 বছরে হয়তো সুপারমুন দেখার সুযোগ হবে না। তো যারা এক্সপিরিয়েন্স করেছেন খুবই ভালো, দারুণ এক অভিজ্ঞতা এই সুপারমুন। আমরা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথিকে, এবং তার সাথে আমরা কথা বলবার আগেই আমি চাচ্ছি যে ইমা কিছু টেক্সট তুমি নিয়ে নাও।
জি গুরু অবশ্যই। প্রেম খান আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে নতুন জয়েন করেছেন এবং অনেক থ্যাঙ্কস জানিয়েছেন যে এমন একটি প্রোগ্রাম করার জন্য। আরো আছেন আমাদের সঙ্গে নাইম খান, তিনি বলেছেন যে আপু তারা কি এখন একসাথে, বন্ধু তারা এখন একসাথে নাকি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে শুনতে হবে। এক্সাইটেড বয় শুভ, তিনি বলেছেন যে গুরু ভালোবাসা কি শুধু ফিলিংস? গুরু কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছেন, আপনি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু জেনে গিয়েছেন যে ভালোবাসা আসলে কি। নুরে আলম, তিনি বলেছেন যে আপু অনেক সময় আমি শুনতে পাই না কারণ আমাদের এখানে সমস্যা করে, তাই কোন ওয়েবসাইট থেকে আপনাদের অনুষ্ঠান ডাউনলোড করা যায় একটু বলবেন। অবশ্যই বন্ধু আমি জানিয়ে দিব। জনি পিপিএস, তিনি আমাদের সঙ্গে আছেন, হোসেন মাহমুদ তিনি বলেছেন যে গুরু আই লাভ ইউ, অদীপ হোসেন অনি তিনি বলেছেন যে আপু ঢাকা এখন কোন জায়গায় স্থাপিত, ঢাকা এখন গুলশান সার্কেল বানে নামনা যাওয়ারে। বন্ধু তৌফিকুল ইসলাম তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, তিনি বলেছেন যে গুরু কেমন আছেন, আমি আজকে অনেকদিন পর আপনাদেরকে শুনছি, খুব ভালো লাগছে আপনার কথা শুনে। আর তিনি জানেন না যে আজকের স্টোরিটা কেমন হবে, তিনি আমাদের সঙ্গে লন্ডন থেকে শুনছেন। বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ লন্ডন থেকে এত দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। সোহানুর রহমান তিনি বলেছেন যে গুরু আপু আপু গুরুকে গুরুর কাছে সালাম পৌঁছে দিও ফ্রম গাজীপুর। জি বন্ধু আমি পৌঁছে দিয়েছি। নাজমুল হাসান আলম চৌধুরী তিনিও জানতে চেয়েছেন যে আজকে স্টোরিটা কেমন হবে, তার জন্য তিনি কান পেতে আছেন। জি বন্ধু অবশ্যই কান পেতে থাকুন, ঢাকা এফএম 90.4 আর প্রাণা ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আছি এবং আমি থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর বন্ধু এই মুহূর্তে যারা আমাকে শুনছেন আমার সঙ্গে জয়েন করেনি তাদেরকে বলছি আপনি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে www.facebook.com/ঢাকা FM 90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন, সেখানে আজকে আমাদের অতিথি বন্ধু ফটো আপলোড করা হয়েছে। বন্ধু আপনি অবশ্যই লাইক দিয়ে আপনার কমেন্টই করে ফেলবেন। আর বন্ধু এই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি গ্রিল সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা, প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দা চিল। আরেকটি কথা বন্ধু আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে সাইফোর্সের ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকা। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-007, আইটি নাম্বার আছে বন্ধু সেটি হচ্ছে 01713-432-025, আইটি নাম্বার আছে সেটি হচ্ছে 01714-163-640, এই নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর বন্ধু আজকে অতিথি আমি ফটো আপলোড করে দিয়েছি আমরা, আমি আপনাকে বলেছি আপনি লাইক দিয়ে কিন্তু আপনার কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আর বন্ধু যারা নেক্সট প্রোগ্রামে আমাদের এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের হট সিটে এসে আমাদের সঙ্গে আপনার ভালোবাসার গল্প শেয়ার করতে চান তাদেরকে বলছি কিভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই হট সিটে এসে আমাদেরকে জানাবেন আপনার সেই ভালোবাসার কথা। প্রথমে আপনার SMS মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে টাইপ করবেন আপনার গুরু, দেন আপনার নাম, দেন আপনার লোকেশন, আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনার অকুপেশন কি, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আমি আবারও বলছি প্রথমে লিখবেন গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, স্পেস আপনি কি করেন, সেটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ আলী তারুকদার তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন ফেসবুকে। আরও আছেন আমাদের সঙ্গে প্রিন্স তানভীর, তিনি বলেছেন যে আপু ভালোবাসার ডায়েরি কবে হয়, ভালোবাসার ডায়েরি হয় প্রতি মঙ্গলবার রাত 10:30 বাজে। নীরব দুর্জয় তিনি আমাদেরকে হাই জানিয়েছেন এবং জানতে চেয়েছেন কেমন আছি, কি বন্ধু অনেক ভালো আছি। সায়েম রাহা তিনি বলেছেন আজও পড়লে না কেন বন্ধু, পড়ে দিয়েছি তো। এস এম জালিম, গুড বয় রাঙা মিয়া আছেন, আরও আছেন আমাদের সঙ্গে তিশা, তিনি বলেছেন যে অনেক এক্সাইটেড তিনি আজকের প্রোগ্রামটি শোনার জন্য। আমি অনেক এক্সাইটেড আসলে, তাদের ছবিটা দেখে আমার অনেক ভালো লাগছে, খুব হাস্যোজ্জ্বল ছবি। আপু এবং ভাইয়া যারা দুজনের ফটো আপলোড করা হয়েছে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন, দুজনকে খুব ভালো লাগছে, দুজনের স্মাইলটা তো দারুণ, আমার তো দারুণ লাগছে। আর বন্ধু আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে SMS ফেসবুকে কমেন্ট করে জানাবেন। আর যারা SMS আছেন আমাদের সঙ্গে তারা কিন্তু অবশ্যই ফেসবুকে জয়েন করবেন। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে সালমান সাইদ, তিনি সালমান সাইদ আছেন আমাদের সঙ্গে, তিনি বলছেন তিনি আমাদের নতুন বন্ধু, ধন্যবাদ বন্ধু আমাদের সঙ্গে জয়েন করবার জন্য। শরীফ আহমেদ, আবির হোসেন, মনিরুজ্জামান, আরো আছেন জহিরুল ইসলাম, তিনি বলেছেন যে গুরু আপনার ফার্স্ট আপনার ভয়েস ফার্স্ট শুনলাম, এইরকম আপনার ভয়েসটা শুনে আমি হারিয়ে গিয়েছি গুরু, আই রিয়েলি লাভ ইউ গুরুকে আমি জানিয়ে দিয়েছি আপনার এই সুন্দর কমেন্টটি। রাশেদ ভুইয়া তিনি বলেছেন যে গুরু তোমার কথাগুলো অনেক অসম। আসলে আশিকুল নয়ন আরো আছেন অসমাপ্ত কবিতা অবধ হৃদয়, রফিকুল ইসলাম রনি তিনি বলেছেন যে তিনি আমাদের নতুন বন্ধু, তিনি বলেছেন যে তার কমেন্টে যদি আমি না পড়ি তাহলে তিনি আমাদেরকে শুনবেন না। কি বন্ধু, আমি কিন্তু পড়ে দিয়েছি। মেহেদী হাসান আছেন, শাহাদাত হোসেন তিনিও আমাদের সঙ্গে নতুন জয়েন করেছেন। মেহেদী হাসান তিনি বলেছেন যে ভাইয়া লাভ 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 আর ভালো লাগে না কেন বন্ধু গুরু? মেহেদী হাসান তার নাকি ভালোবাসার ভালো লাগছে না।
এটি অবশ্যই সাময়িক, আমি বিশ্বাস করি ভালোবাসার এমনই এক অবিচ্ছেদ্য অনুভূতির নাম যা ছাদনা তলায় মানুষ আসতে বাধ্য। সময়ের ফেরে এই বন্ধু আবির সেও ফিরে আসবে, সেও ভালোবাসায় দারুণ এই বৃষ্টিতে নিজেকে স্নিগ্ধ করে তুলবে এবং আমার মনে হয় যে সাময়িক যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে সেই কষ্টের খুব শীঘ্র অবসান করবে। আবিরের কাছে ভালোবাসা দারুণভাবে ঘুরে এসে কোনো এক পথের বাকি চোখের সামনে এসে দাঁড়াবে, আবির তাকে ফিরিয়ে দিতে পারবে না।
নুসরাত জাহান তিনি বলেছেন যে গুরু আপনাকে হাজার কোটি সালাম, আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। গুরু তাকে কিছু একটু বলে দিন।
অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের এত ভালোবাসা, আপনাদের এত স্নেহ এবং শ্রদ্ধা পাওয়ার জন্য অনেক সময় নিজেকে একটু এম্বারেস মনে হয় এই কারণে যে এত ভালোবাসা এত শ্রদ্ধা বা এত সম্মানের আসলে যোগ্যতার জায়গাতে আমি আদৌ আছে কিনা মানুষ হিসেবে, এই কনফিউশন অনেক সময় আমার ভেতরে কাজ করে। তারপরেও আসলে স্রষ্টাকে ধন্যবাদ জানাই, স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাই যে স্রষ্টা আমাকে উপলক্ষ করে দিয়েছেন এতগুলো মানুষের ভালোবাসা স্বাদ আস্বাদন করার, যে মানুষগুলোর স্নেহ মমতায় নিজেকে বারংবার জড়িয়ে রাখার। সেজন্য অবশ্যই আমি আমার স্রষ্টার অনেক অনেক শুকরিয়া আদায় করছি। এবং অনেকেই আমি অনেক সময় বিভিন্ন জায়গাতে দেখা হয় অনেকে কণ্ঠস্বর শুনে এক লহমায় রিকগনাইজ করতে পারেন বা বলে ওঠেন আপনি কি সেই গুরু হেতু শ্যাম, আপনি কি গুরু। এই বিষয়গুলো সত্যি আমাকে দারুণভাবে মানে আবেগান্বিত করে তোলে যে এত স্বল্পতেই জাস্ট কণ্ঠস্বর শুনে মানুষ কিভাবে কল করতে পারে। সব মিলিয়ে এটি সত্যি ভালো লাগে, একটি দারুণ জায়গা। এবং ইমা নিজেও হয়তো টের পাবি যে খুব অল্প সময় হলো তোর এই প্রাণ ভালোবাসা বাংলাদেশের এই অনুষ্ঠানটির সাথে নিজেকে সম্পৃক্ত করা, কিন্তু অবশ্যই এর মধ্যে দারুণ এক ভালোবাসা বন্ধনে তিও বাধা পড়েছে। তোর এক্সপিরিয়েন্সটা কি সোফার?
এক্সপিরিয়েন্স অনেক ভালো। আসলে আমি এখানে জয়েন করেছি দুই মাস আজকে একদিন হয়েছে প্রাণা ভালোবাসার বাংলাদেশে। এর মধ্যে অনেকেই মানে ফেসবুকে বলেন বা রাস্তাঘাটে যখন দেখা তখন বলে আপনি কি সেই আজ আপনার কথা তো শুনি কিন্তু আপনাকে দেখা খুব ইচ্ছা ছিল, দেখে ফেললাম। যেমন এলাকায় ওদিন আমি বাসায় ফিরছিলাম আর কি ভার্সিটি থেকে, তখন এক ছোট ভাই তিনি আমাকে বলছে যে রাস্তায় দেখে দাঁড়িয়ে গেল, তো আচ্ছা আপনাকে আপনি কি সেই আর্জি হওয়ার প্রাণ ভালোবাসার বাংলাদেশে? তখন আমি অবাক হলাম যে আপনি কিভাবে জানলেন, বলে কি আসলে ফেসবুকে আপনাকে দেখেছি, সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল।
আমরা এইভাবেই আপনাদের ভালোবাসা পেতে চাই বন্ধু, এবং আমরা চাই যে আমাদের সমস্ত ভালো কাজ মন্দ কাজের সাথে আপনি থাকুন। এবং আমরা এটাও চাই যে আপনাদের সমস্ত না বলার কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন। ইনফ্যাক্ট এই ইন্টেন্স থেকে আপনাদের কথাগুলো আমরা শুনি না, যে ইন্টেন্স থেকে একটা মানুষের কষ্টের কথাগুলো কিভাবে পাবলিকলি করা যায়, রাদার আমরা এই ইন্টেন্স নিয়ে শুনি আপনাদের কথাগুলো, যাতে করে আপনাদের মনের ভেতরে যে চাপ সৃষ্টি হয়েছে সেটা কিছুটা হলেও যেন হালকা হয়। আমাদের সমাজের মধ্যে অবিরত ভাবে কিছু নেগেটিভিটি গোটা সমাজের পুরো ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলছে, আমাদের নিজে অজান্তে অনেক রকমের ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই ব্যাপারগুলো যেন না হয় সেই কারণে আমরা খুব বেশি মাত্রায় সতর্ক থাকি। সে কারণে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কোনো একজন হটসিট হয়তো অলঙ্কৃত করেন এবং তাকে উপস্থিত রেখেই তার জীবনের ঘটনাগুলো শুনে তার মাধ্যমে আমাদের নিজেদের জীবনের হিসেব নিকেশগুলো একটু মিলিয়ে নিই, যাতে করে যার জীবন যা ঘটে গেছে তা তো গেছেই, ফার্দার যেন আর নতুন করে কেউ কোনো দুর্ঘটনার শিকার না হয়, আমাদের জীবনটাকে যত বেশি সম্ভব যেন ভালো করে তুলতে পারি। আমি যেহেতু কিছু সময় পেয়েছি, আমরা নতুন আজকের অতিথিকে আমরা হট সিট আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমন্ত্রণ জানাবো, তার আগে কিছু ফিডব্যাক আমি দিয়ে দিই, বন্ধুদের কিছু টেক্সট আমি উত্তর দিতে চাই, আরো কিছু টেক্সট নেওয়া হবে।
জি গুরু, শান্তা নারায়ণগঞ্জ থেকে, তিনি অনেকক্ষণ ধরে আমাদেরকে এসএমএস করছেন, তিনি অলরেডি গুরু 10-20টি এসএমএস করে ফেলেছেন, যে তিনি বলেছেন যে গুরু আজ আমার বার্থডে, প্লিজ আমাকে একটু উইশ করে দিন, 18 বছর পূর্ণ হলো আজ।
ও মাই গড, শান্তা মানে 18 বছর মানে বাংলাদেশি ফজলে আইনে এটা সাবালিকা ধরা হয়। সো কংগ্রেচুলেশন, ওয়েলকাম টু দ্য নিউ ওয়ার্ল্ড, হ্যাপি বার্থডে টু ইউ শান্তা। এবং নারায়ণগঞ্জ আমাদের প্রচুর লিসেনার্স, নারায়ণগঞ্জ থেকে প্রচুর টেক্সট আসে এই উপলক্ষে, নট অনলি ইউ, আই জাস্ট গিভিং থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকেন, আর এই 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 উইশিং টু অনলি ফর ইউ।
আর একজন আছে গুরু, রতন আহমেদ লালবাগ থেকে, তার বার্থডেটা হচ্ছে শনিবারে।
Again, Ratan, this for you. হ্যাপি বার্থডে ডিয়ার শান্তা, ডিয়ার রতন, জীবনে অনেক দূর যাও তোমরা, অনেক ভালো থেকো, এবং এভাবেই যেন সুযোগ করে দেন স্রষ্টা যে প্রতি বছর তোমাদেরকে আমি এভাবে শুভেচ্ছা জানাই, এবং তোমাদের জীবনে সমস্ত না চাওয়া সমস্ত চাওয়া সবকিছুই পরিপূর্ণ হোক, জীবনটা দারুণ এক ব্লেসিংসে ভরে যাক, এবং জীবনটা সেভাবেই বাঁচো তোমরা যেভাবে স্বপ্ন দেখো।
গুরু, যেহেতু আজকে সুযোগ পেয়েছি আপনাকে প্রশ্ন করার, আজকে অনেক বেশি প্রশ্ন করবো আপনাকে, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে এসএমএস এ কানেক্টেড হয়েছেন মোহাম্মদ জাফর, তিনি বলেছেন যে তার মনটাটা অনেক খারাপ কারণ তার আজকে ব্রেকআপ হয়েছে।
জাফর, আজকে যদি ব্রেকআপ হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবার সুযোগ আছে এখনো, যে আসলেই তোমরা তোমাদের দুইজনকে ছাড়া কতখানি সম্পূর্ণ অথবা অসম্পূর্ণ। যেমন ওই যে আমি শায়রি একটি বলতে পছন্দ করি, মেহেদি রাংলাতি হে, মেহেদি রাংলাতি হে সুখ জানে কি বাত, আর মহব্বত ইয়াদ আতি হে বিছড় জানে কি বাত। অর্থাৎ মেহেদি রং তখনই কিন্তু গাঢ় হয়, লাল রং ধারণ করে যখন মেহেদিটা শুকিয়ে যায়, ভালোবাসাকে তখনই কিন্তু জেনা যায় যখন আমাদের ভালোবাসার মাঝে বিচ্ছেদ আসে। তো তোমার যে পরিস্থিতির কথা তুমি বলেছো, দুইজন দুজনকে কতটুকু ফিল করো, ভালোবাসো অথবা কতটুকুই বা মিস করো, ব্রেকআপই কিন্তু সেই জিনিসটা বুঝিয়ে দেয়। এবং সত্যি যদি তোমাদের দুইজনের ভালোবাসার মধ্যে দারুণ এক আত্মিক ব্যাপার থেকে থাকে, তাহলে আমার বিশ্বাস তোমার ভালোবাসা মানুষ তোমার কাছে ফিরে আসবে বন্ধু, এবং দারুণ ভালোবাসায় তোমার কাছে ফিরে এসে বলবে আমি তোমার ভালোবাসার প্রার্থী, আমায় তুমি ফিরিয়ে দিও না। কবে আসবে সেদিন, সেদিনের অপেক্ষায় আমি আছি বন্ধু।
পাপি আছেন গাজীপুর থেকে, তিনি বলেছেন যে গুরু ভালোবাসার মানুষকে ছেড়ে আমি চলে এসেছিলাম, বাট এখন আর থাকতে পারছি না, আরো আমার জন্য মরতে বসেছে, এখন আমি কি করব প্লিজ জানাবেন।
ভালোবাসার মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিক একটি প্রক্রিয়া, কারণ পৃথিবীতে সবকিছুই খুব বেশি সহজতর এক্সেপ্ট ভালোবাসা। সত্যি যদি বুঝে থাকেন যে ভালোবাসার মানুষটি সত্যি আপনাকে প্রচন্ড ভালোবাসে, তাহলে আমার মনে হয় তাকে লাখো কোটি টাকার বিনিময় হলেও তাকে ফিরিয়ে দেওয়াটা অবশ্যই বিবেচকের কাজ হবে না, বরং তাকে আপনার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসুন, কারণ ভালোবাসা বড় বেশি মূল্যবান এক অনুভূতি না।
আলো মিরপুর থেকে, তিনি আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের নতুন বন্ধু, তিনি একটা ছেলেকে খুব ভালোবাসতেন, সেও ভাবতো যে সে তাকে লাভ করতো, কিন্তু এখন আমার তাদের রিলেশনটা 6 মান্থ পর কেমন জানি হয়ে গেছে।
কেমন যদি হয়ে থাকে তাহলে ধরে নিন এটি কখনোই ভালোবাসা ছিল না, এটি শুধুই মোহ, শুধুই মহাচ্ছন্ন এক অনুভূতির নাম। মোহ এবং ভালোবাসার মধ্যে যোজন যোজন মাইলের ফারাক, মোহ এবং ভালোবাসার মধ্যে যোজন যা যোজন ব্যবধান। সো মোহকে কখনোই ভালোবাসা ভেবে কনফিউজ হবেন না, রাদার আপনার মোহচ্ছন্ন এই অবস্থা যদি কেটে যায় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সচেষ্ট হন, যাতে করে পানি বহুদূর গড়িয়ে গেলে হয়তো আপনাদের ফিরে আসাটা অনেক বেশি টাফ হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, বিষময় হয়ে উঠবে, রাদার আপনি জাস্ট স্টপ দ্য রিলেশনশিপ।
আর এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন তারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুরু এহতেশামের ফটো আপলোড করা হয়েছে, খুব সুন্দর একটি ছবি, আমার তো অনেক ভালো লাগছে, আর আমি অনেক কমেন্টও দেখতে পাচ্ছি। সবুজ মামুন, তিনি বলেছেন যে গুরু আপনাকে কিন্তু অনেক নাইস লাগছে।
হ্যাঁ, নাইস তো লাগছে। অপারেশনের পর প্রায় 9 কেজি ওজন যে গেন করেছে আজকে ওয়েট মাপতে গিয়ে দেখলাম, লাস্ট 14 and 15 years আমার সবসময় ওয়েটটা এক জায়গাতেই থাকতো, বাট হঠাৎ একটা কারণে আজকে ওয়েট মাপতে গিয়ে দেখলাম যে প্রায় 9 কেজি ওজন বেড়েছে গত 4 মাসে। এইভাবে যদি বাড়তে থাকে কখনো আবার ব্লাস্ট না করি।
বিএম শুভ, তিনি বলেছেন গুরু জটিল লাগতেছে।
থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য প্রেজ ওয়ার্ড দি ওয়ার্ড। ইনফ্যাক্ট এইসব বিশেষণের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাট রাদার চেষ্টা করি আমরা সবাই মিলে যত বেশি আমরা কর্মের মহিমায় নিজেদেরকে মহিমান্বিত করতে পারি।
অখিল রায়, তিনি মতিঝিল থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন ফেসবুকে, তিনি লিখেছেন ঢাকা এফএম 90.4 ইজ দ্য বিগেস্ট রেডিও স্টেশন ইন বাংলাদেশ, আই ট্রাই টু টাচ দ্য স্টেশন অলওয়েজ, আই ফিল ঢাকা এফএম 90.4 উইথ হার্ট এন্ড সোল।
থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট, ফর ইওর লাভ, এবং আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা দারুণ এক উচ্চতায় নিয়ে যেতে পারবো আমাদের স্টেশনকে।
গুরু আপনি তো দাঁত পেয়ে গিয়েছেন। আহাদ নরসিংহ, তিনি লিখেছেন যে গুরু আপনাকে আমার বাড়িতে দাওয়াত।
হ্যাঁ অবশ্যই আমি যাইতে পছন্দ করব বন্ধু, প্রচুর বন্ধু বান্ধব আমার এই নরসিংদী থেকে, ইনফ্যাক্ট নারায়ণগঞ্জ থেকে যেভাবে কমিউনিকেট করে সেভাবে নরসিংদী থেকেও কিন্তু অনেকে আমাদের সাথে যোগাযোগ করে, এবং অনেকেই সরাসরি স্টুডিওতে চলে আসে। আমি আসলে মুখে আছি কবে এই জায়গাগুলোতে যাব, এবং আপনাদের সাথে যদি দেখা করতে পারি আপনাদের ওখানে গিয়ে সত্যি আমার খুব খুব বেশি ভালো লাগবে।
ওই বন্ধু আপনি কিন্তু আমাকে দাওয়াত দেন না, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, শুধু গুরু কে দিয়েছেন মনে আছে আমার জিনিসটা?
না এভাবে ভাববার কোনো কারণ নাই, ইনফ্যাক্ট আমাকে বলা মানে আমাদের টোটাল টিমটাকে জানানো, যেখানে আমাদের প্রডিউসার ইন্টেজার আছে, তুই আছিস, বারোই আছে, সবাই আছে যারা এই টিমটার সাথে যুক্ত।
গুরু আরেকজন তো একদম মানে কঠিন রাগ করে ফেলেছে আমাদের সঙ্গে, এস ফর এস এ সাম্য, তিনি লিখেছেন যে যদি এইবার টেক্সট না পড়া হয় আল্লাহ প্রমিস আমি আর শুনবো না।
আমাদের সাথে থাকুন, আমাদের আমাদের যে কোনো ভালো উদ্যোগের সাথে থাকুন, এবং আমাদের এই যে ডেডিকেটেড আইডির কথা বারবার এমা বলার চেষ্টা করে সেটি হচ্ছে www.facebook.com yes আরেকবার যাচ্ছি www.facebook.com/ঢাকা FM 904। আসলে আমারও মাঝে মাঝে বলা উচিত, তাহলে হয়তো রিদমটা নষ্ট হতো না।
লেট
মি কারেক্ট ওয়ান মোর থিং, www.facebook.com/ঢাকা FM 904, অথবা আপনারা টেক্সট করুন 16260 এই পোর্টে। ইনফ্যাক্ট এইটা চাই আমরা এই কারণে যাতে করে আমরা, আমি বারবার বলি যে লিঙ্কটা কিন্তু অনেক আয়নার মতো, যেখানে আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে সত্যি আপনাদের সাথে আমাদের কানেক্টিভিটি আছে কি নাই।
জি জি গুরু। সিমু আয়েশা ইসলাম, তিনি বলেছেন যে গুরুকে এত পিচ্ছি লাগছে কেন?
গুরুর বয়স প্রায় 40 ধর, দেখতে যেমনই দেখাক না কেন গুরুর বয়স কিন্তু পড়ন্ত বিকালের দিকে, পৌরত্বের দিকে দিন দিন এগিয়ে চলেছে। তো সময় আমার হাতে খুবই কম, আসলে যত তাড়াতাড়ি পারি, যত বেশি বেশি করে পারি মানুষের কল্যাণের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়, স্রষ্টা আমাকে সাহায্য করুক।
আরেকজন লিখেছেন যে হিমেল খান, তিনি লিখেছেন গুরু আপনাকে দেখার অনেক আশা ছিল, আজ দেখলাম, অনেক ভালো লাগছে, ভালোবাসা রইল গুরুর জন্য।
অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে যারা দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন, স্পেশালি দেশের বাইরে যারা শোনেন তাদের প্রশ্নে আমার অনেক মহব্বত, অনেক টান, অনেক ভালোবাসা, অনেক সহমর্মিতা। তারা বিদেশ বিভুয়ে সমস্ত ভালোবাসা মানুষগুলোকে ছেড়ে তাদের তাদের স্বার্থের জন্য, তাদের ভালো থাকার জন্য, তাদের একটু একটু ভালো লাগানোর জন্য তারা দিন রাত এক করে খেটে চলেছেন। তাদের কোনো বিনোদন নাই, তাদের কোনো ভালো লাগা মন্দ লাগা নাই, যান্ত্রিকভাবে যন্ত্রের মতো একেবারে রোবটের মতো কাজ করে চলেছেন অহর্নিশ সকাল সন্ধ্যা রাত্রি। তাদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল রেখেছে বাংলাদেশ, বাংলাদেশের এই অর্থনীতি সচল হয়ে আছে, তাদের পরিবার পরিজন। এই মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টের ভিতর দিয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যার খবর আমরা টেলিভিশন অথবা পত্রিকার মাধ্যমে জানতে পারি। এই মানুষগুলোর জন্য আমার অনেক মায়া, অনেক সহমর্মিতা। মানুষগুলো ভালো থাকুক, এই মানুষগুলোর জন্য দোয়া করি। আমরা জানি যে বইয়ের বিশ্বে আমাদের প্রচুর পরিমাণে লিসেনার্স আছে যারা বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যুক্ত থাকেন, ইন্টারনেটের মাধ্যমে স্ট্রিমিং করে আমাদের প্রোগ্রাম শোনেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য।
সাখাওয়াত হোসেন শাকি, তিনি বলেছেন যে আই লাভ ইউ গুরু, নাইস লাগছে গুরু।
সাকি আই লাভ ইউ, ইনফ্যাক্ট উই জেনারেল লাভ অ্যাকচুয়ালি, ওটা এটা লাভ না, কারণ মানুষ আবার অন্যভাবে চিন্তা করবে। ইনফ্যাক্ট অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য।
মুস্তাক আহমেদ, তিনি বলেছেন যে গুরু কেমন আছেন, গুরু জানেন, গুরু দেখেন সে আমাকে কি লিখেছে, আমি নাকি হার্টলেস।
না, ভালোবাসার অনুষ্ঠানে বসে, ভালোবাসার স্টুডিওতে বসে হার্টলেস হবার কোনো সুযোগই নেই, এবং আমি চাইবো যে হার্ট একদম বিগার ওয়েতে আসুক, এরকম একটা ধামাকাদার গান আমরা এখন একটু প্লে করতে চাই, শুনতে চাই, এবং আমি চাচ্ছি যে এক্সট্রিম রোমান্টিক একটি গান বাজানো।
জি জি গুরু, অবশ্যই আমি বাজাবো গুরু। তারপরে তিনি কি লিখেছে জানেন, আমি ইমার ফ্রেন্ড হতে চাই কিন্তু আমি নাকি তাকে কিছুই বলি না, আর আমার হাসিটা নাকি একদমই খারাপ।
এটা একটা বড় পেনাল্টি তোমার জন্য, তুমি আমাদের পক্ষ থেকে দারুণ একটা রোমান্টিক গান বাজিয়ে দাও, স্পেশালি ডেডিকেট করো আমার এই বন্ধুটাকে।
মুস্তাক হোসেন, আমি আপনার জন্য অবশ্যই গান প্লে করবো, খুব সুন্দর একটি গান প্লে করবো বন্ধু, অপেক্ষা করুন। স্নিগ্ধ মাহবুব, তিনি বলেছেন, উফ ইমাবু তোমার হাসিটা এত সুন্দর কেন। ধন্যবাদ ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আহমেদ রাফি, তিনি বলেছেন যে নাইস গুরু। সোহান খান, তিনি বলেছেন যে গুড লুকিং। সবাই বলেছেন যে গুরুকে অনেক 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 ভালো লাগছে। আর বন্ধু, আপনি যদি দেখতে চান আমাদের গুরু এলসামকে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে হবে। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচ ইস www.facebook.com/FM90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর বন্ধু, আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে গ্রিল সিঙ্গারা, সমুচা, ডালপুরি কিংবা চটপুটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণ উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আরেকটি ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময় ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্ট অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007, আইটি নাম্বার আছে বন্ধু 01713432025, আইটি নাম্বার আছে, সেটি হচ্ছে 01714163640। এই নাম্বারগুলোতে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধু। আর বন্ধু, এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি। আর গানটি আমার সেই বন্ধুর জন্য যিনি আমাকে হার্টলেস বলেছেন।
This track was downloaded from fusionbd.com.
আসলে পৃথিবীর এক পাশে মা এবং অন্য পাশ একেবারে যদি ব্ল্যাঙ্ক থাকেও তাতেও কোনো যায় আসে না। অদ্ভুত এক অনুভূতি, অদ্ভুত এক সত্তা দিয়ে তৈরি এই ক্যারেক্টারিস্টিক যার নাম হচ্ছে মা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ অথবা নাস্তিক, ইনফ্যাক্ট সমস্ত মানুষের জন্যই সবচাইতে বড় আশ্বস্তের যদি কোনো জায়গা থেকে থাকে সেটি হচ্ছে মায়ের এই আঁচল। এখনকার এই মুহূর্ত, আগামী হয়তো 5-7 মিনিট মায়ের এই ভালোবাসা, মায়ের এই মমতা, মায়ের এই টান নিয়ে আমরা কথা বলবো, এবং এটি একটা বড় সুযোগও হবে হয়তো যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, যারা আমাদের কথা শুনছেন, এই সময়টাকে প্লিজ কাজে লাগান। যাদের মা বেঁচে আছে, জীবনের ঘটে যাওয়া সমস্ত দুর্ঘটনার জন্য, জীবনে যা অন্যায় করেছেন, ভুল করেছেন, পাপ করেছেন, সবকিছুর জন্য মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিন। কোন রকমের রাগ ঢাক করবার কোনো প্রয়োজন নাই। মা যদি ঘুমিয়ে থাকেন, আলতো করে তার পাটাকে স্পর্শ করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। যাদের মা পৃথিবীতে নেই, চলে গেছেন সেই না ফেরার দেশে, তারা সবাই চোখ বন্ধ করে মায়ের জন্য প্রার্থনা করুন। প্রয়োজনে আমার সাথেও আপনারা স্রষ্টার কাছে দুহাত মেলে ভিক্ষা চেয়ে নিতে পারেন, স্রষ্টার কাছে প্রার্থনা করেন যে স্রষ্টার যেমন ভালো লাগায়, যেমন ভালোবাসায় তারা আমাদেরকে রেখেছিলেন এই পার্থিব পৃথিবীতে, ঠিক একই মহব্বতে তুমি তাকে তার তোমার জায়গাতে তুমি ভালো রাখো। আমাদের সমস্ত ভালো কাজের বিনিময়ে স্রষ্টা তুমি আমাদের মাকে স্বর্গে রাখো, তারা যেন সুখে থাকে সেই তৌফিক তুমি দান করো। তাদের জ্ঞাত বা অজ্ঞাত স্বরে যদি কোনো ভুল হয়ে থাকে, স্রষ্টা সময়ে সবকিছু তুমি ক্ষমা করে দিও। অল্প সময়ের জন্য হলেও মায়ের মুখটাকে একটু চিন্তা করার চেষ্টা করুন, চোখটা বন্ধ করুন, ঘরটাকে একটু অন্ধকার করে মায়ের মুখটা নিজের মানসপটে একটু করে হলেও কল্পনা করবার চেষ্টা করুন। দেখুন মুহূর্তের মধ্যে কি ভালো লাগায়, কি দারুণ এক মায়া ভরা জ্যোৎস্নায় আপনার অন্তরটা ছেয়ে যাবে। ইনফ্যাক্ট আপনাদেরকে যখন এই কথাগুলো বলছি, আমিও কিন্তু এই মুহূর্তের মধ্যে আমি আমার মায়ের কথা রিকল করার চেষ্টা করছি, কল্পনায় নিয়ে আসার চেষ্টা করছি। আমিও চিন্তা করছি যে আমার জীবনে যেসব অন্যায়গুলো করেছি আমার মায়ের সাথে, স্রষ্টা যেন আমাকেও আপনাদের মতো করে আমাকেও যেন ক্ষমা করে দেন। মা তো সেই যিনি যখন মরতে বসেছিলাম আমার মায়ের চোখের পানি কোনোভাবেই বাধা মানছিল না। বারবার যখন মনে হচ্ছিল যে পৃথিবীতে মনে হয় আদৌ বাঁচব কি না, যে কোনো সময় হয়তো আমার জীবন লীলা সাঙ্গ হয়ে যেতে পারে, পরম নির্ভরতায় যে মুখটার দিকে বারবার তাকিয়েছি সেটি হচ্ছে মা। ইনফ্যাক্ট আমার আশপাশে সমস্ত রিলেশনশিপের মানুষগুলোই ছিলেন, কিন্তু আশ্বস্ত হওয়ার জন্য, পালিয়ে বাঁচবার জন্য, পরপরে না যাওয়ার ভয় থেকে নিজেকে রক্ষা করবার জন্য, কোনোভাবে যেন বেঁচে যায় যাত্রায়, তার জন্য যে যার দিকে যার মুখের দিকে পরম আশ্বস্ততা নিয়ে তাকিয়েছি সে হচ্ছে মা। আপনাদের সবার মারা ভালো থাকুন, পৃথিবীর সমস্ত মা ভালো থাকুন, এবং যারা গত হয়েছেন তারা সবাই স্রষ্টার কাছে পরম আদরে থাকুন, পরম পরম স্নেহে থাকুন, সেই প্রার্থনাই করি। মাকে ডেডিকেট করে যেসব টেক্সটগুলো আছে ইমামের সাথে শেয়ার কর।
জি গুরু, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সোহান খান নীল। তিনি বলেছেন যে মা 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 মা, পৃথিবীর সবকিছু ভোলা যায় কিন্তু মাকে কখনো ভোলা যায় না, মা তুমি চির অমর হও। আরো আছেন অনিকেশ এসকে, তিনি বলেছেন যে আই লাভ ইউ মম। জাফর শেখ, তিনিও বলেছেন যে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, আর মার কাছে অনেক অনেক অন্যায় করেছি, সেটার জন্য মাফ চাচ্ছেন তিনি।
এক্স্যাক্টলি, আমরা এটাই চেয়েছিলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আপনারা ক্ষমা চেয়ে নিন সেই মানুষটির কাছে, যে সমস্ত ভালোবাসা রাধা, সমস্ত ভালোবাসা এক দারুণ সম্মেলন কেন্দ্র, তার কাছ থেকে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিন।
নূর আলম, তিনি বলেছেন যে আল্লাহর অনেক সৃষ্টির মধ্যে মা আর আপনার হাসি মনে হয় দুটি অজানা মায়ায় ঘেরা।
আমরা ইনফ্যাক্ট আজকে একটা সুযোগ পেয়েছি, আমরা প্ল্যান করেছিলাম যে রেগুলার যে প্রোগ্রামগুলো হয় সেরকম ভাবেই প্রোগ্রাম হবে, এবং আমাদের আজকে আমন্ত্রিত অতিথি থাকবে যাকে সাথে নিয়ে আমরা হট সিট অলঙ্কৃত করবো এবং অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিব। বাট আমরা ফাইনালি আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আজকের দিনটা পুরোটাই ডেডিকেট করতেছি আমাদের শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে, যারা আমাদের সাথে আমার সাথে সরাসরি একটা কানেক্টিভিটিতে থাকবেন, যাদের টেক্সট আমি সারা অনুষ্ঠান জুড়ে এন্টারটেইন করব, এবং সেই সাথে প্রয়োজন আপনারা চাইলে ফোন করতে পারেন এবং ফোনেও আপনাদের সাথে আমি কমিউনিকেট করব।
গুরু, কাউসার হামিদ দেশিমান্ত এবং জনি পিপিএস, তারা দুজনেই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, সেটি হচ্ছে বাবা পৃথিবীর ছায়া, মা হৃদয়ের মায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা, সো জীবনে যাই হোক না কেন তোমার পরিবারকে ভুলো না।
এক্স্যাক্টলি, এটা ভুলবার কোনো সুযোগই নাই বন্ধু, এবং আমরা চাই যে আপনারা আপনাদের এই কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের এই যে মা এবং বাবাকে উনি আপনাদের মেমোরিতে রিকল করছেন, এভাবে আপনারা মা এবং বাবার প্রতি আপনাদের কৃতজ্ঞতা বোধ প্রকাশ করুন।
আরো আছেন সাব্বির আহমেদ, তিনি বলেছেন যে তিনি ঢাকাতে থাকে, আজ তার মাকে অনেক বেশি মনে পড়ছিল, তাই তিনি চলে গিয়েছেন তার মায়ের কাছে, প্লিজ আমার মায়ের জন্য দোয়া করো গুরু, আমি তোমাদের পাশে। তিনি ও আচ্ছা, তিনি পুকুরের পাশে বসে আমাদেরকে শুনছেন।
অবশ্যই দোয়া করি, এবং আপনার মায়ের জন্য অবশ্যই দোয়া করি, পৃথিবীর সমস্ত মায়ের জন্য, মায়েরা ভালো থাকুন, শান্তিতে থাকুন, এবং আমরা অবশ্যই দোয়া করি যারা পৌরত্বে এসে উপনীত হয়েছেন, এবং সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে একটি কথা বলা, এই মাদের আলটিমেট ডেস্টিনি যেন কোনোভাবে বৃদ্ধাশ্রম না হয়, তারা যেন পরম ভালোবাসায় আমাদের মনিকোঠায় আমাদের সাথে বসবাস করতে পারে, সেই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি।
রাজু ইসলাম, তিনি বলেছেন যে মা পৃথিবীর সবচাইতে মূল্যবান, আসলে বন্ধু আপনি ঠিকই বলেছেন। আলামিন খান, গুরু
আমরা ছেলেদের যে নাম দিয়েছিলাম তাদের কর্মকাণ্ডের জন্য খুব ভালো একটি এসএমএস আমি পেয়েছি, যেটা আমি না পড়ে থাকতে পারছি না। সেটি হচ্ছে, গুরু, পতিতা নাম দেওয়ার কারণে অনেক ছেলে ভালো হয়ে গেছে।
এই ব্যাপারে যেহেতু প্রসঙ্গটা আসলো, আমি এই ব্যাপারে একটু ফিডব্যাক দিয়ে থাকি। আমার কাছে প্রচুর ফিডব্যাক আসছে পার্সোনালি, এবং অনেকে অনেকে যোগাযোগ করে এই কথাটি বলেছে যে এটি খুব ভালোভাবে কাজে দিচ্ছে, এবং তাই যদি হয়ে থাকে তাহলে জাস্ট ক্যাম্পেইন গোজ অন, যাতে করে আমরা এই খারাপ পথ থেকে মানুষগুলোকে ফিরিয়ে আনতে পারি। বাট আমরা আছি মা নামের সেই দারুণ এক অনুভূতির সাথে, সেই সম্পর্কে যারা টেক্সট করেছেন তাদের টেক্সটগুলো আমরা এন্টারটেইন করতে চাই।
জি জি গুরু। আরো আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মাইসা মালিহা, তিনি বলেছেন যে তিনিও তার মাকে মিস করছেন কারণ তিনি তার শ্বশুর বাড়িতে আছেন। তিনি আরো বলেছেন যে তিনি তার মাকে মিস করছেন এই কারণে যে মা নাকি তাকে খাওয়া দাওয়া নিয়ে খুবই বকাবকি করতো, যেটা আমার মাও আমাকে করে, যে আমি খেতে চাই না, বারবার করে ফোন জিজ্ঞেস করে খেয়েছে কিনা। তো তিনি এখন খুব মিস করছেন।
এক্স্যাক্টলি মাইসা, আপনার মতো যারা আমাদের সংসারকে ভালোবেসে নিজের বাবা মাকে ছেড়ে স্বামী সন্তানের জন্য সমস্ত সময় এবং জীবনটাকে ডেডিকেট করেন, তাদের জন্য আমাদের আসলে এক্সট্রা কেয়ারিং হওয়া উচিত। আমরা যারা পুরুষতান্ত্রিক সমাজটাকে লিড করতেছি, সো কল্ড আমরা নারী স্বাধীনতার কথা বলি, কিন্তু এখনো প্রেক্ষাপট কিন্তু সেই রকমই। সো আমাদের উচিত অনেক বেশি কেয়ারিং হওয়া, যাতে করে আপনারা মা এবং বাবার সেই কষ্টটাকে আপনাদেরকে আমরা ভুলিয়ে রাখতে পারি, এটি হওয়া উচিত। মায়ের সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
সাব্বির আহমেদ, তিনি বলেছেন যে গুরু, অনেকদিন পূর্বে মায়ের সাথে করা অপরাধের জন্য কিভাবে ক্ষমা চাইব?
মা যদি বেঁচে থাকেন সাব্বির, কোনো কথা নাই, জাস্ট পা দুটো জড়িয়ে ধরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন, এবং মাকে বলুন যে জীবনে আর ভবিষ্যতে কখনো এ ধরনের ঘটনার বা এ ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না। আর যাদের মা জীবদ্দশায় নাই, জাস্ট চোখটা বন্ধ করুন, মায়ের কথাটা একটু চিন্তা করুন। মায়ের ছবিটা সময় লাগবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আপনার মানসপটে ভেসে উঠবে। মায়ের সেই কদম মোবারক চিন্তা করে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিন, এবং স্রষ্টার কাছে দোয়া করুন অনেক বেশি বেশি করে। সন্তানের দোয়া এবং সন্তানের ভালো কাজ সৎ কাজের ইয়া হিসেবে মায়ের জন্য যুক্ত হবে। মা সেজন্য পরপারে, আপনার এই ভালো বদলার জন্য মা পরপারে ভালো থাকবেন, সেই ব্যাপারে আমরা সকলে মিলে সচেষ্ট হব।
মোহাম্মদ আরাফাত খান, তিনি বলেছেন যে গুরু, আমি আমার মায়ের সাথে অনেক 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 অন্যায় করেছি, তাই আমি ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে আমার মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, মা তুমি আমাকে ক্ষমা করো।
এক্স্যাক্টলি, খুব ভালো হয় যদি আপনি সরাসরি আপনার মায়ের কাছে সেই ক্ষমাটি চেয়ে নেন আরাফাত, এবং আপনার হয়ে আমরা দোয়া করছি যেন আপনার দ্বারা এ ধরনের ভুল আর কখনো ওদের ভবিষ্যতে না হয়।
শামসুল ইসলাম আকাশ, তিনি বলেছেন যে আমার মা আমার পাশে আছে তাই তিনি খুব হ্যাপি। আসলেই মা যখন পাশে থাকে খুব বেশি ভালো লাগে। মোহাম্মদ আসিফ খান, তিনি বলেছেন, ও কেন বলেছেন আমি জানি না, সাব্বির আহমেদ, তিনি অনেক অনেক অনেকগুলো একটা জিনিস লিখেছেন, সেটি হচ্ছে আই লাভ ইউ গুরু। তিনি অনেকবার লিখেছেন গুরু, প্রায় 100+।
এই ভালোবাসা অবশ্যই ইন্টারটেন, আমিও বলি যে আপনাদেরকে আমিও প্রচন্ড ভালোবাসি, আপনারা আছেন বিধায় আমার এক্সিস্টেন্স আছে। যেদিন যে মুহূর্তে আপনারা ভালোবাসবেন না, টানা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে আমি থাকবো না। আপনাদের ভালোবাসা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমার এই কণ্ঠস্বর অবিরতভাবে চলতে থাকবে। এবং মায়ের ভালোবাসার কথা বলছিলাম, মাকে নিয়ে আমরা কিছু মুহূর্ত স্মরণ করছিলাম, কিছু মুহূর্ত আমরা মাকে উদ্দেশ্য করে আমরা এই কিছু সময়গুলো আমরা ডেডিকেট করার চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট মায়ের মতো একটি দারুণ অনুভূতির নাম, আমরা মা বাবা এর বাইরে যে অনুভূতিটা আমরা পৃথিবীতে এসে নিজের মতো করে সৃষ্টি করে নিই, সেটি হচ্ছে বন্ধুত্বের অনুভূতি। এই ফ্রেন্ডশিপ নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলতে চাই। ফ্রেন্ডশিপ নিয়ে কার কি এমন অভিজ্ঞতা, ফ্রেন্ডশিপকে কে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন, সে ব্যাপারে আপনারা টেক্সট করবেন আপনাদের জন্য ফেসবুক আইডি www.facebook.com/dhakafm90.4 এই আইডিতে আপনারা আপনাদের কমেন্টসগুলো পোস্ট করুন। ইনফ্যাক্ট এর মধ্যে পোস্ট করা হয়েছে আমার একটি ছবি, সোফা ডাউনলোড অলরেডি পোস্ট করা আছে, সেইখানে আপনারা লাইক দিন এবং কমেন্টস করুন। এবার কিছুক্ষণ সময় আমরা পার করব বন্ধুত্বকে নিয়ে, ফ্রেন্ডশিপ নিয়ে। এবং আমি তো মনে করি যে ফ্রেন্ডশিপ এমনই এক রহমতের রিলেশনশিপ, যেটি মানুষ পৃথিবীতে এসে নিজের পছন্দ মতো মানুষের সাথে তৈরি করে নেয়। কে কার বাপ, কে কার মা, কে কার ভাই, কে কার বোন হবে, সেটি যদিও নির্ধারিত থাকে, এই ফ্রেন্ডশিপ ব্যাপারটাই মনে হয় আমরা নিজেরা এসে নির্ধারণ করি। সেটি নিয়ে কার কেমন বক্তব্য সে ব্যাপারগুলো আমি জানতে চাই, কার কেমন অনুভূতি সেটিও জানতে চাই। আমাদের টেলিফোন নাম্বার কথাটা এই ফাঁকে মা একটু শেয়ার করে দেয়, যাতে করে মানুষ আমাদের কাছে আমাদের লিসেনাররা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে এবং তাদের এই ধরনের ফিলিংস সরাসরি আমাদের সাথে শেয়ার করতে পারে আমাদের স্টুডিওতে। আজ শুধুই পুরো সময় ডেডিকেট করতেছি আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত থাকেন প্রতি বৃহস্পতি এবং শুক্রবারের মহেন্দ্রক্ষণে দেশ এবং দেশের বাইরে থেকে। আজ শুধুই আপনাদের সময়, আপনাদের জন্য কথা বলা, আপনাদের জন্য সময় ডেডিকেট করা ফেসবুক অথবা আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 অথবা আপনাদের সরাসরি টেলিফোন কলে আমার সাথে যুক্ত হন।
গুরু, এই মুহূর্তে আমি আপনাকে একটা কথা জানাতে চাচ্ছি, আমার দেখে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে অনেকে আমাদেরকে শুনছেন, যেমন রাজিবুল ইসলাম, আরো আছেন প্রশান্ত ইসলাম, প্রশান্ত প্রবীণ চৌধুরী কমলেশ, তিনি ইন্ডিয়া থেকে আমাদেরকে শুনছেন। তিনি বলেছেন যে গুরু তোমার অনুষ্ঠানটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকি।
রাজীব, প্রবীণ চৌধুরী এবং কমলেশ, এবং আমি জানি যে ইন্ডিয়া থেকে প্রচুর লিসনার্স আমাদের সাথে থাকেন, প্রচুর, এবং এটি যে কি পরিমাণ ভালো লাগে আমাদের জন্য, কি পরিমাণ ব্লেসড আমরা এটার জন্য বলে বুঝাতে পারবো না। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো অন্ত নাই। আপনাদের আপনারা আমাদের পর কেউ না, আমাদের একেবারে আপনার আপনজন। শুধু হয়তো আমি বিশ্বাস করি যে ভালোবাসা কোনো বাউন্ডারি মানে না, ভালোবাসা কোনো সীমানা মানে না, তাই আমার কাছে কখনোই মনে হয় না যে আপনারা আমাদের পরের কেউ, একান্তই নিজেদের মানুষ, একান্তই নিজের নিজের মানুষ। এবং সবচেয়ে বড় যে কানেক্টিভিটি আপনাদের সাথে আমাদের তৈরি হয়, প্রবীণ এবং কমলেশ যারাই আমাদেরকে রাজীব যারা টেক্সট করেছেন, সেটি হচ্ছে এই বাংলা ভাষা, যে বাংলা ভাষায় আমরা স্বপ্ন দেখি, যে বাংলা ভাষায় কথা বলি, যে ভালো বাংলা ভাষায় আমরা চলতে ফিরতে পছন্দ করি, সেই ভাষায় অবিরতভাবে দারুণ এক সম্পর্ক সৃষ্টি করে চলেছে এই দুই বাংলায়। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আপনাদের প্রচুর প্রচুর টেক্সট আমরা পেতে চাই, যাতে করে আমরা বুঝতে পারি বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ একসাথে একই তালে এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের এই স্টুডিওটাকে জিইয়ে রেখেছে। আপনাদের অনেক অনেক টেক্সট আমি এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে, এবং আমি চাইবো যে ওই পারের টেক্সট যত বেশি পাওয়া যায় সবগুলো যেন সাথে সাথে এন্টারটেইন করা হয়।
অবশ্যই, আর সবাইকে বলছি যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, উইচ ইজ www.facebook.com/thakafm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। অনেকেরই ইচ্ছা ছিল, অনেকে আমি জানি, যে গুরু এতেশামের ছবিতে দেখার জন্য, তিনি কেমন, তার কথা এত সুন্দর, তার কথায় মুগ্ধ হয়ে যারা আমাদের এই প্রোগ্রামটি শুনেন, বিশেষ করে রাত জেগে জেগে প্রোগ্রামটি শুনেন, তাদের অনেকের ইচ্ছা ছিল, আর ফাইনালি আজকে তারা দেখিয়ে ফেলেছেন গুরু এহতেশামকে, সবার পছন্দের গুরু এহতেশামকে। আর বন্ধু, যারা দেখতে চান আপনি অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, আর গুরু এহতেশামের ছবি আপলোড করা হয়েছে, সেখানে আপনি লাইক দিয়ে আপনার কমেন্টটি করে ফেলবেন বন্ধু। আর আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যারা আমাদের সঙ্গে SMS এ কানেক্টেড হতে চান, তারা অবশ্যই কি করবেন আমি আবারও জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দিয়ে আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি হাবিব আছেন ধানমন্ডি থেকে, তিনি বলেছেন যে অনেকগুলো SMS করেছেন, এই যে বন্ধু আমি আপনার SMS পড়ে দিলাম। আর বন্ধু, গুরু যেটা বলছিলেন যে আপনি অবশ্যই আমাদের সঙ্গে ফোনে কানেক্টেড হতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। আর বন্ধু আপনারা কমেন্ট করতে থাকেন, আর এই ফাঁকে আমি দুটি ভিন্ন কমেন্ট নিতে চাচ্ছি গুরু, সেটি হচ্ছে ইমরান রামপুরা থেকে, তিনি লিখেছেন যে আমি HSC পরীক্ষায় 4.90 পেয়েছি, এখন আমার পরিবার চাচ্ছে আমি আবার পরীক্ষা দিই, কিন্তু আমি চাচ্ছি ভার্সিটিতে ভর্তি হতে, গুরু আমার এখন কি করা উচিত, আমি SSC তে GPA 5 পেয়েছি।
আমি ইমরানের সাথে একমত, লাইফ শুড গো অন, ইনফ্যাক্ট যদি কোনো ভুল থেকে থাকে সে ভুলটাকে রিকভার করার সুযোগই হচ্ছে নেক্সট ফেজ, এবং জীবনে সময়ের মূল্য অপরিসীম, সময়টাকে আসলে রিটার্ন হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি কখনোই কনফ্লিক্ট করতে পছন্দ করি না বাবা মার সিদ্ধান্তের সাথে, বাট আমি চাই ইমরান যা সিদ্ধান্তে আসুক না কেন, পারিবারিকভাবে বা ব্যক্তিগত উদ্যোগে, এইবার যেন এ ধরনের রিভিউ চিন্তা করার সুযোগ না থাকে, সেইভাবে আপনি আপনি আপনার ক্যারিয়ারটাকে বা এডুকেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি কিন্তু অনেক সময় দিয়েছি সোফার, আমার প্রচুর কমপ্লেইন ছিল যে আমি বন্ধুদের সাথে কথা কম বলি, বন্ধুদের সাথে কমিউনিকেশন কম করি, আমি টেক্সট কম নিচ্ছি, ফোন কল নেওয়া খুব বেশি নেওয়া হয় না। আমার মনে হয় আজকের পর থেকে কমপ্লেনটা অ্যাটলিস্ট কিছুদিন আর কেউ করবেন না। আজকে এখন বাজে প্রায় রাত্রি 12টা, আমি প্রায় এক ঘন্টারও অধিককাল সময় আপনাদের সাথে আমি কানেক্টিভিটির মধ্যে থেকেছি, এখন কিন্তু সময় এসে গেছে বন্ধু, যাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান কিক করি প্রতি সপ্তাহে এই বৃহস্পতি এবং শুক্রবারের মহেন্দ্রক্ষণে। এখন কিন্তু সময় এসে গেছে বন্ধু সেই মানুষটিকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার, সেই মানুষটিকে নিয়ে বাকি সময়টুকু পার করার। কিন্তু আপনারা নিঃসন্দেহে খুশি হয়েছেন সোফার যে আপনাদের সাথে আমি যুক্ত থেকেছি। এরকম ভাবে কোনো কোনো দিন হয়তো বেশি সময় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, আপনাদের কথা শুনবো ফেসবুক ডেডিকেটেড যে পোর্টাল 6260 অথবা টেলিফোনের মাধ্যমে, এবং আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং প্রায়শই অন্যান্য দিনগুলোতে হয়তো কম কথা বলার সুযোগ হয়ে ওঠে। আমাদের আমন্ত্রিত অতিথিকে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করে দিই। আজকে শুধুমাত্র আপনাদের কমপ্লেনের কারণে অনেক সময় নিয়ে আপনাদের সাথে কথা বলা হলো, কিন্তু এখন সময় এসেছে বন্ধু আজকের আমন্ত্রিত অতিথিকে আমন্ত্রণ জানানো এবং তাকে নিয়ে অনুষ্ঠান শুরু করার। এবং একদম শেষ মুহূর্তে আর কয়েকটি কমেন্টস আমরা নিয়ে নিই, তারপরে আমরা অনুষ্ঠান শুরু করছি আজকের আমন্ত্রিত অতিথিকে নিয়ে।
ইগোর আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে মনির বরিশাল থেকে লিখেছেন যে আমি একজনকে ভালোবাসি এবং আমরা দুজন বিয়ে করেছি যেটা দুই পরিবারের কেউই জানে না, শুধু আমরা তারা জানেন যে তারা একে অপরকে ভালোবাসে। সমস্যা হচ্ছে ওর পরিবার চাচ্ছে ওকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমি আমি আমার বিবাহযোগ্য বোনকে বিয়ে না দিয়ে বিয়ে করতে চাচ্ছি না, কিন্তু তার পরিবার অনন্ত তাকে বিয়ে দিয়ে দিবে। গুরু আমি এখন কি করব?
কিছু করার নাই, রেসপন্সিবিলিটি আপনি নিতে হবে। বিয়ের নামে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন, এখান থেকে পিছুটান হওয়ার খুব সামান্যতম কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলির সামনে এটি অ্যাডমিট করতে হবে। বিবাহযোগ্য বোনকে বিয়ে দেওয়াটা অবশ্যই অনেক গুণের কাজ, কিন্তু যে অন্যায় অলরেডি আপনি করে ফেলেছেন, অন্যায় বলছে এই কারণে যে আপনি অলরেডি সবাইকে না জানিয়ে নিজের মতো করে বিয়ে করেছেন, সেই জিনিসটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটা আরো বেশি মাত্রায় প্রয়োজন। মানুষ হিসেবে নিজের পার্সোনাল রেসপন্সিবিলিটি আগে ফুলফিল করা জরুরি, তারপরে কিন্তু আনুষঙ্গিক রেসপন্সিবিলিটির প্রশ্ন আসে। অবশ্যই যদি আপনার বিবাহযোগ্য বোনের বিয়ে দিতে গিয়ে বেশি অপেক্ষা করে বসেন এবং এর এই ইন্টারিয়াম পিরিয়ডে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এবং মেয়েটির সাথে আপনার সম্পর্কে যদি অন্যরকম কোনো অবনতি হয়, সেটার রেসপন্সিবিলিটিও কিন্তু আপনাকে নিতে হবে। সো আপনি যে রিলেশনশিপটা করেছেন বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে গেছেন, সেটিকে আগে প্রাতিষ্ঠানিক রূপ দিন, তারপরেই আপনার পরবর্তী যে বাকি দায়িত্ব এবং বাকি যে আপনার আকাঙ্ক্ষার কথা বলেছেন সেটি ব্যাপারে ভাবা যাবে। কিন্তু আগে আপনি বিয়ে করেছেন, সেটিকে আগে প্রাতিষ্ঠানিক রূপ দিন, আপনার পরিবারের নোটিফিকেশনের মধ্যে নিয়ে আসুন, এরকম একটি সিদ্ধান্ত আপনি আগে গ্রহণ করুন।
জি বন্ধু, আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন আমি আশা করছি। রুবেল আল মামুন তিনি বলেছেন যে গুরু আমি গ্রামে থাকি, ঢাকা থেকে অনেক দূর, লাইভ শুনতে পারি না, কিন্তু আপনার ফ্যান পেজে আছি, পরে ডাউনলোড করে শুনব। একটা কথা, আমরা দূরে যারা থাকি তাদের লাইভ শোনার কোনো ব্যবস্থা করা যাবে কি কখনো?
আমরা ঢাকা এফএম অথরিটির কাছে অনুরোধ জানিয়েছি এবং আমরা যতদূর জানি যে এটির জন্য আমরা প্রয়োজনীয় পারমিশন আমরা পেয়েছি। এখন প্রয়োজন শুধুমাত্র নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করার, হয়তো খুব শীঘ্রই এটির ব্যাপারেও সমাধান হবে। এখন সময় এসেছে বন্ধু আজকের অতিথিকে আমন্ত্রণ জানানোর। আমরা শুরু করতে যাচ্ছি আজকের অতিথিকে নিয়ে তার জীবনের কথা। আমি প্রথমে আনুষ্ঠানিক ভাবে সবাইকে সাথে নিয়ে স্বাগত জানাচ্ছি আজকের আজকের হট সিট যিনি অলঙ্কৃত করেছেন, আপনাকে স্বাগত। আপনি সোফার ভালোবাসার বাংলাদেশের হট সিট অলঙ্কৃত করেছেন, আপনার অনুভূতি সম্বন্ধে একটু বলুন একদম সংক্ষেপে।
আমি অনেকদিন থেকে চাচ্ছি যে এখানে আসবো এবং আমি আপনার অন্যরকম একজন ভক্ত গুরু। অনেকদিন থেকে প্রোগ্রামটা আমি সবসময় শুনি না, বাট কিছু কিছু শুনেছি, তখন থেকেই আমার ইচ্ছা আমার আসার এখানে, এবং এখানে এসে আমার ভালো লাগছে।
আমি আসলে আর সময় না নিই, কারণ সবাই একদম ডেসপারেটলি ওয়েট করছেন যে আজকের আমন্ত্রিত অতিথির কথা শোনার জন্য। আমিও চাইবো যে আপনি আপনার মতো করে একদম ছোটবেলা থেকে আপনার বেড়ে ওঠা, তারপরে আপনার জীবনের যে বাকি যে পথ পরিক্রমা সেগুলো আপনি আপনার মতো করে উপস্থাপন করুন।
থ্যাংক ইউ গুরু। আমার হচ্ছে ছোটবেলায় আমার বাবা মারা যায়, মারা যাওয়ার পর আমরা তিন ভাই এক বোন, তো মারা যাওয়ার পর কিছুদিন পর হচ্ছে আমার কিছুদিন পর আমার মা আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আর কি, তো একটা সময় হলো কি যে আমাকে, আমি স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় আমাকে কেউ কিডন্যাপ করে, যে ছেলেগুলো কিডন্যাপ করে তাদেরকে আমি খুব ভালো চিনতাম না। তো সেদিন আমার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হলেও আমি আসলে, যেহেতু আমার মা এক জায়গায় জোর করে বিয়ে দিতে ধরছিল, এটা নিয়ে আমার খুব মন কষ্ট ছিল। তারপরে একটা সময় আর কি ওখানে যাওয়ার পর সবাই জানতো আমি, মানে কিডন্যাপ হওয়ার পর ওখানে আমি থেকে যাই, মানে আমার আর ফ্যামিলির সাথে তেমন যোগাযোগ হয় না। তারপর ওখানে যাওয়ার পর ছেলেটাকে যেহেতু আমি জানতাম না, চিনতাম না, বিয়ের পর আমার তার সাথে আমার একটা কন্ডিশন ছিল যে আমাকে লেখাপড়া শেখাতে হবে, আমি সে যাই করুক না কেন আমাকে পড়াশোনা করাতে হবে। তো বলছিল যে, তার ফ্যামিলি বলছিল ঠিক আছে যে আপনি পড়াশোনা করতে পারবেন। তারপর ছেলেটা যে প্যাথেজিন নিত, ড্রাগ নিত, আমি এটা জানতাম না, কারণ কখনো তার সাথে আমার কথা হয়নি। তারপর বিয়ের পর সে তো জেলেই ছিল, মানে বিয়ের পর তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এরপর ওখান থেকে বের হয়ে আসার পর সে নিয়মিত আমাকে প্যাথেজিন দেওয়ার জন্য খুব চেষ্টা করত, অনেক টর্চার হইতো। ওর ফ্যামিলি আমাকে খুব আদর করত, কিন্তু একটা সময় আমি ওখান থেকে ওদের টর্চার, ওই ছেলেটা টর্চার মানে এত বেশি করতো যে আমার পড়াশোনার জন্য ওই ছেলেটার বাবা যখন আমাকে টাকা পয়সা দিত, সে টাকাটাও সে নিয়ে নিত আমার কাছ থেকে, বা আমার হাতে একটা রিং ছিল সেটাও সে নিয়ে নিত, নিয়ে এসে ই করত আমাকে। অন্যদিকে আমি ঘরে ফিরব না বলে আমার ফুপু, আমি সুইসাইড করতে যেতাম তখন আমার ফুপু আমাকে নিয়ে আসে, ছোট ফুপু। তারপর সবাই বলে তুমি যদি পড়াশোনা করতে চাও ওকে তোমাকে ডিভোর্স দিতে হবে। সত্যি কথা বলতে ওই ছেলেটাকে আমি ভীষণ ভয় পেতাম, কারণ আমার তখন ভীষণ নিয়ে আসতো, ব্লাড নিত, আমার ভীষণ ভয় করতো। তারপর তখন ইন্টারমিডিয়েটে পড়ি, একটা বোন আমাকে খুব হেল্প করছিল, ওর বাবাও আমাকে খুব হেল্প করছিল, বলছিল তুমি চলে যাও এখান থেকে, তুমি পড়াশোনা করো, তুমি অনেক দূরে যাও। তারপর আমি চলে আসি, আসার পর ওখান থেকে আসার পর আমি ঢাকা চলে আসি, এসে রংপুরে গ্রাজুয়েশন করি। ঢাকা চলে আসার পর আমি একটা জব নিই, জবের পর তাই ওইটা ঘটনা ছিল 1994 সালে। তারপর 2010 আমি, তখন আমি একটা কোম্পানিতে জব করতাম, এর মধ্যে বেশ কয়েকটা দুটো কোম্পানিতে আমি জয়েন করেছি, কাজ করেছি। এরপর ওই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়াতে আমি একটু ডিপ্রেস হয়ে গেছিলাম, কারণ হচ্ছে প্রথমত আমার জব ছাড়া ঢাকা শহরে টিকে থাকা অনেক মুশকিল, আর আমাকে বাসায় যে বাড়ি ফিরে যেতে হবে আর এসব আর কি নিয়ে। তারপর আমার বিয়ের জন্য প্রথম থেকে সবাই খুব ট্রাই করতো, কিন্তু আমি বিয়ে করতে চাইতাম না, আমার মনে হয়েছিল যে আমি কখনো বিয়ে করব না। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে বিয়ের জন্য সারা সব জায়গায় আমরা মেয়ে মানুষ বলে সবাই আমাদেরকে অনেকভাবে ট্রিট করে, যেখানেই যাই সেখানে, অফিসে বলেন, বাজারে বলেন, যেখানেই যান না কেন, ইউনিভার্সিটিতে বলেন। তারপর আমি পড়াশোনাটা কমপ্লিট করি, করার পর সবাই আমাকে অনেকভাবে কথা বলে, তখন আমি ডিসাইড করি যে আমি বিয়ে করব। তারপর আমি যে বাসায় ভাড়া থাকি সেখানে হচ্ছে সেখানকার এক সে ভাড়া মালিকের মেয়ে, তার ফ্রেন্ডের ছোট ভাইয়ের জন্য মেয়ে খুঁজছে। আমি সেখানে সিভি দিয়েছিলাম জবের জন্য, আমার ডিটেলস দিয়েছিলাম। তারপর উনি আমার ছবি দেখে উনি বিয়ের জন্য ইয়ে করেন, আমাকে বলেন কি তুমি কি বিয়ে করবা, তুমি কি ঢাকার বাড়ি গিয়ে থাকবা, ওনার মা দেখেন। তারপর আমি রাজি হয়ে গেছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করব, ঢাকার বাইরে যাব। কিন্তু আমার একটা ইয়ে ছিল যে আমাকে জব করতে দিতে হবে, তখন ওরা বলছিল যে হ্যাঁ তুমি জব করতে পারবা। তারপর বিয়ের পর এক বছর পর আমি কনসেপ্ট করি, কিন্তু বিয়ের মধ্যে প্রথম যখন আমার খুব ভালো মনে আছে 15 সেপ্টেম্বর আমার সেদিন ওরা আসছিল আমাকে দেখতে। তারপর ওরা চলে যায়, কারণ হচ্ছে আমি ওই মুহূর্তে আসলে তাদেরকে ডিটেলস বলতে পারিনি ঘটক যারা ছিল, কারণ আমার পার্সোনাল লাইফের আগে যে ঘটনাটা সবাইকে যে বলতে হবে আমি মনে করিনি যে সবাইকে আমাকে জনে জনে বলতে হবে। তো তখন আমি যখন তখন বাড়িতে ছিলাম বলে ওনাদেরকে আমি ডিটেলস, ওনারা ফোনে আমার সাথে যোগাযোগ করছিল বিয়ের ব্যাপারে, তো আমি ভাবছিলাম আমি বাসা ঢাকায় এসে আপনাদের সাথে দেখা করে আমি আমার ডিটেলস বলবো যে আপু মানে এরকম এরকম আপনারা আমার ক্যাটাগরি ছেলে দেখেন। তারপর আমি ওই যিনি ঘটক ওনার মা আর উনি ওনারাই দেখছিলেন, তো ওনাদেরকে আমি যখন বললাম যে আপু ওনা আপনি দেখতে আসছেন আমাকে যখন পছন্দ করছে তখন ওরা আমাকে বলছে, তখন আমি বলছি যে আপু আপনাদের সাথে আমার কথা ছিল কারণ ওই ছেলে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিল পছন্দ করার পর, তখন আমি বলছি যে আমার কিছু প্রবলেম আছে, অতীতে কিছু ঘটনা আছে যেগুলো আপনার জানা দরকার, এগুলো জেনে শুনে সে যদি আমাকে পছন্দ করে তাহলে আমি বিয়ে করব। তারপর আমি এগুলো বলার পর আমি তখন তাকে সব কথা উনি জেনে নিলেন, আমি সব বলার পর ওনারা চলে গেছেন। এক মাস পর ঠিক সেপ্টেম্বর অক্টোবরের 14 তারিখে আবার উনি আসছেন, আবার ঘটক আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে ও তোমার সাথে তোমার কি মনে আছে ওর কথা, ও তোমার সাথে কথা বলতে যাচ্ছে। তারপর আমি কথা বলি সেদিন সারা রাত কথা হয়েছে ওনার সাথে আমার, এবং আমি ডিটেলস বলছি যে আপনি তো শুধু এটুকু শুনে গেছেন বাট আমার সবকিছু আপনাকে শুনতে হবে, সবকিছু শোনার পর আপনার যদি মনে হয় যে আমি আপনার জন্য পারফেক্ট তারপর আপনি আমাকে বিয়ে করতে পারেন। তারপর আমি সবকিছু বলছি, সে সবকিছু শুনে একটা সময় থেমে গেছে, তারপর আমাকে বলছে তোমার কোনো ইস্যু আছে কিনা, আমি বলছি না তাহলে আমার কোনো প্রবলেম নেই, তোমার যদি 10টাও বিয়ে হয়ে যায় তাও আমার কোনো অসুবিধা নেই। এটা জেনে সে আগে যায়, তারপর ফ্যামিলিতে মোটামুটি বেশ আগে যাক বিয়ে হয়ে যায়, খুব তাড়াহুড়া করছে ওরা, এত বেশি তাড়াহুড়া। আমি আমার ডিটেলস সব কিছু দিছি, আমার আমার গ্রামের বাড়ি, আমার বায়োডাটা যা যা ছিল আমি মেল করে সব দিয়ে দিছি যে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমার ব্যাপারে তারপরে আপনারা আসেন। তারপর এদিকে ওদের ডিটেলস দেওয়াতে ওদের শুধু খোঁজ খবর নিতে যে সময়টা হয়নি কারণ এত বেশি তাড়াহুড়া করতেছিল, অন্যদিকে আমার তেমন কেউ খোঁজ খবর করার মতো ওরকম ওই মুহূর্তে এত তাড়াহুড়ার মধ্যে ছিল না, সবাই জব করে সবাই ব্যস্ত এরকম ছিল। তো তারপর মোটামুটি খবর নিয়েছে যে এখানে যে কাজটা করে সেই যে হ্যাঁ এই বিজনেসটা তার আছে ব্যস এতটুকু। তারপর তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের দেশের বাড়ি কোথায়, ওনারা বলছে ঢাকা। বেসিক্যালি বিয়ের পর আমি অনেক মানে জানতে পারলাম যে ওনারা আসলে ঢাকায় বাংলাদেশি না, যেদিন বিয়ের দিনে আত্মহারিদিন সেদিন আমরা সবাই জানতে পারছি যে ওনারা তো আসলে বাঙালি না, মানে ওনাদেরকে দেশে তারপর ওনাদের কথা বলা ওনাদের লাইফ স্টাইল সবকিছু দেখে বুঝতে পারছি বাঙালি না। তারপর যখন বিয়েই হয়ে গেছে এসব নিয়ে কোনো কমপ্লেন বা এসব মাথায় রাখি নাই। বিয়ের পরে যখন এক বছর পর আমার কনসিভ করলো, তারপর ওরা হচ্ছে আমি অসুস্থ ছিলাম কারণ হচ্ছে আমার ইউটারাসে টিউমার আছে, তো এটা নিয়ে আমার ট্রিটমেন্ট চলতেছিল বেশ লম্বা ট্রিটমেন্ট থাকার পরেই মানে কনসিভ করবো কিনা করবো কিনা এটা নিয়ে সবাই খুব কিন্তু খুব হ্যাপি ছিল। আমার মনে হয়েছিল ওদের এটা আমি বুঝতে পারি নাই আসলে ইন্টেনশনটা, সবকিছু আমার মনে হয়েছিল যে হয়তো অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, যেমন আমাকে দেখে ঢাকা আসার পরে আমার হাজবেন্ড আমাকে ঢাকা যখন নিয়ে আসতো সে আমাকে দেখে তার ফ্রেন্ডের বাসায় থাকতো, কখনোই আমার সাথে মানে ওইভাবে টাইম স্পেন্ড করতো না, সব সময় সে বাইরে থাকতো, তখন আমার মনে হতো হয়তো আমার বেবি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব জিনিসগুলোকে আমি এত স্বাভাবিকভাবে মেনে নিতাম যে কারোর সাথে কথা বলতে দিত না, মিশতে দিত না, তার কাছে মনে হতো আগেই বলে দিত এটা ভালো না এটা এটা ভালো, ওরা এরকম ওদের সাথে মিশো না, আমি এই জিনিসগুলো তখন সহজভাবে নিতাম। ইভেন আমাকে বাসা থেকে কখনো আমি একা বেরোইনি, কোনোদিনও একা বেরোইনি। উনি যখন আমাকে নিয়ে যেত, আমার খুব মনে আছে একদিন আমাদের ম্যারেজ ডেতে মানে ম্যারেজ ইউনিভার্সিটিতে আমি ওকে একটা গিফট করব, আমি অনেকদিন ওকে বলছিলাম আমাকে একটু নিয়ে যাও নিয়ে যাও, ও কখনো নিয়ে যেত না। তো আমি এক ঘন্টার জন্য না আমি জাস্ট গেছি আসছি, আসার পরে তাকে আমি বলছি যে সরি আমি এই ভুলটা করে ফেলছি আজকে আমি তোমাকে ছাড়া এটা গেছি, কারণ না হলে আমি গিফটটা কিনতে পারতাম না, আমাকে মাফ করে দিও। এইটুকু ছাড়া আমি কখনো বাইরে বেরোনি ওকে রেখে, বা ও আমার সবসময় আমি বাসায় একা থাকতাম। এরপরে যখন বেবি যাই হোক কনসিভ করার পর আমি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, মানে যখন বডিতে অ্যাডজাস্ট হচ্ছিল না তখন খুব, নর্মালি সবাই অসুস্থ হয়, তো আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর মারা গেছেন, আমার শাশুড়ি, আমার ভাসুর, ওনারা বলতেন যে সবাই তো এত প্রেগনেন্ট মানুষ হ্যান্ডেল করছে, কখনো তো দেখিনি যে কেউ গন্ধ পায়, খাবারে গন্ধ পায়, এই প্রবলেম নাকি আমারই ছিল শুধু। আর আমি কিছুতেই খুব বেশি ছিলাম যে আমি বেড থেকে উঠতে পারতাম না, উঠলে মাথা ঘুরতো, কখনো ভালো লাগতো কখনো খুব খারাপ লাগতো, কারণ আমি খাবার দাবার খেতে পেতাম না। এরকম আমার শাশুড়ি ঢাকা থেকে যখন, আমার শাশুড়ি আবার ঢাকায় থাকতেন কখনো আমার ভাসুরের কাছে, উনি যখন গেলেন আমার বাসায়, উনি চিটাং যাওয়ার পর, তারপর হচ্ছে এক সময় হচ্ছে জিনিসগুলো ওনার পছন্দ হচ্ছিল না, যে আমি কাজ করছি না শুধু, আমি কিচেনে ঢুকলে আমি বমি করে ফেলি, আমার অনেক বেশি কষ্ট হতো, আমি খাবার দেখলে, ডাইনিং দেখলে ঢুকতে পারতাম না, আমার খুব বমি হতো, আমার এক কথা মাথা উঠাইলে খারাপ লাগতো। ডাক্তার কাছে যখন নিয়ে গেছে, ডাক্তারও বলছে যে আপনি হচ্ছে যেহেতু এত প্রবলেম হচ্ছে যে আপনি রেস্ট করেন, আর হচ্ছে যেটা আপনি না হলে আপনার মার বাসায় যান, মার বাসায় যে মা আপনাকে হয়তো বুঝতে পারবে যে আপনি কি খেতে পারেন কি খেতে পারেন না, তাহলে হয়তো আপনার একটু সুস্থ হতে পারবেন। এরপর আমাকে ডাক্তার হচ্ছে আমাকে বলছিলেন যে আপনি হসপিটালে ভর্তি হন, হসপিটালে ভর্তি হন বলার পরে আমার হাজবেন্ড বলছিল যে ঠিক আছে আমি তাহলে তোমাকে হসপিটালে ভর্তি করে দিই, কিন্তু তুমি চলো ঢাকায় চলো। ঢাকায় নিয়ে আসার পরে হঠাৎ করে সে হচ্ছে আমি ট্রেনের, আমাকে বলছে যে তুমি এক কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডকে বলো রংপুরে, তোমার ফ্রেন্ডকে বলো যে ঢাকা থেকে তোমার বাড়িতে যাওয়ার টিকিট করতে, ট্রেনের টিকিট করতে, আর এখানকার টিকিটটা আমি করে দিচ্ছি, বা ফ্রেন্ড বলো যাকেই পাও তার কাছ থেকে টিকিটটা করে নাও রংপুর থেকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর হঠাৎ করে যখন ডাক্তার আমাকে বললো, আমার শাশুড়িকে বললাম যে মা, ডাক্তারও বলছে আমার বাড়িতে গেলে ভালো লাগবে, আমি বাড়িতে যাই, মা আমার আম্মার কাছে যাই, তখন মা বলছে না তুমি ওখানে যেও না, যেতে পারো না। হঠাৎ করে দেখি যে আমি কিচেনের পাশ দিয়ে যাচ্ছি, আমার আমার হাজবেন্ড আমার শাশুড়িকে ফোন করছে, বলছে যে আপনি কিছু বলবেন না, ও যদি যাচ্ছে মানে কথাটা শুনে, আমি তাই নোকিয়া ফোন গুলো হয় কি যে কথা, কিছু কিছু ফোন আছে সাউন্ড বেশি থাকলে বাইরে থেকে সব কথা শোনা যায়, ঠিক ওরকম আমি শুনতে পারছি, তখন আমি কনফিউজ হয়ে যাচ্ছি এই কথা কেন বললো, তখন আমি ভাবলাম যে হয়তো আমাকে সাপোর্ট করছে, যে আমার আমাকে যেন মেন্টাল কোনো স্ট্রেস না থাকে সেজন্য হয়তো বলছে, বিষয়টা আমি পাত্তা দিলাম না। তারপর হচ্ছে একদিন পরের দিন ওরকম দুপুরবেলা আমি খাবার খাবো, ওরা আমাকে মানে আমি সবজি ছাড়া খেতে পারতাম না, চিকেন দেখলে বা মাংস দেখলে হতো মা করতো কি, মাংসের মধ্যে সবজি আমি খেতে গেছি কোথাও কোনো খাবার নেই, এমনি খেতে পারতাম না, এর মধ্যে কে রেখে মা তো নেই, মা আমাকে রেখে কোথায় যেন নেই, ওই সাতদিনের মধ্যে আমি না খেয়ে খেয়ে থাকতাম, এমনিতেই খেতে পারতাম না, যেটুকু খেতে পারতাম সেটুকু সম্ভব হতো না। তারপর আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলতেছে তুমি কি খেতে চাও, আমি বলছি যে আমি জানি না কি খেতে চাও, কি খেতে চাও আমি আসলে বুঝতে পারি না, যখন যেটা দেখি মনে হয় যে খেতে পারবো, তো বলছে তুমি কি রসমঞ্জি খেতে চাও, তো বলছে নিয়ে আসো তাহলে আমি ট্রাই করে দেখি পারি কিনা। আমি আমি ভেবেছিলাম যে আমার হাজবেন্ড আসবে, আমি আমার রুম থেকে বের হয়ে আসছি, যখন কলিং বেল শুনে বের হয়ে আসছি, আমার শাশুড়ি মনে করছে, আমি বের হয়ে আসছি, আসার পরে দেখি যে না আমার হাজবেন্ড নিজে নিয়ে আসতে চাইনি, ওর পিয়নকে দিয়ে পাঠাতে চাইছিল, আমি ভাবছি রসমঞ্জরি যেহেতু আসছে আমি একটু খেতে যাই, তো তারপর গিয়ে দেখি যে ওর মানে আমার হাজবেন্ড আসছে, আমার হাজবেন্ড আসছে, তখন আমরা দুজন বসে খাবার নিয়ে বসে কথা বলছিলাম, সে সময় আমার মা আমার শাশুড়ি এসে বলতেছে যে দেখছো সারাদিন শুয়ে থাকে, যে তুই আসছিস ও সে উঠে আসছে, তাই বলছে মা আমার আসলে খারাপ লাগতেছিল এই জন্য উঠে আসে, শুয়েছিলাম আমি আসলে মাথা তুলতে পারছি না, আমার অনেক খারাপ লাগে, মাও এটা জানে, আমি মাকে বারবার বললাম আমার খারাপ লাগতেছে, ডাক্তারও বলেছে অ্যাডজাস্ট হয় না বলে এরকম হচ্ছে, প্রথম 3 মাস এরকম প্রবলেম হবে পরে সব ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে তারপর মা বলতেছে যে সবসময় তুমি এগুলো ধন করো, আরো তো প্রেগনেন্ট মানুষ আছে, কই তাদের তো কখনো শুনিনি এরকম হয়, আরো অনেক কথা বলছে আমাকে, তখন আমার খুব মন খারাপ হয়ে গেছে। তখন আমি বলছি যে মা, আপনি যদি আমার আপন মা হতেন তাহলে আপনি আমাকে এই কথাটা বলতে পারতেন না যে আমি ইচ্ছে করে ঢং করছি। এটা বলাতে মা এসে প্রচন্ড রেগে গেছে আমার উপর, আমার কাছে এসে কেমন যেন করতেছে, মনে হচ্ছে আমার হাত ধরতে মারবে না এমন টাইপ আর কি, বুঝতে পারছি না আসলে কি চাচ্ছে। আর আমি ও আমি কানে হাত দিচ্ছি, কারণ আমি কানে এত চিৎকার আমি শুনতে পারলাম, তখন আমি কোনো শব্দ সহ্য করতে পারতাম না। তো মা এত চিৎকার করতেছে আমি কানে হাত দিয়েছি, যখন কানে হাত দিচ্ছে মা এসে জোর করে কান মানে হাত সরায় নিচ্ছে যে তোমার এত বড় সাহস, তুমি কানে হাত দিয়েছো আমি তোমার সাথে কথা বলতেছি। আমি আসলে শব্দ সহ্য করতে পারছিলাম না, এটা মাও জানে সবাই জানতো যে আমি কোনোভাবে শব্দ সহ্য, টিভির শব্দ না কোনো শব্দ সহ্য করতে পারতাম না। আর ওর বাবা শুধু দেখতেছিল, আমার হাজবেন্ড শুধু তাকে তাকে দেখছে, আমাকেও দেখছে মাকেও দেখছে। ব্যাস এইটুকুই আমার দোষ ছিল যে আমি আমার শাশুড়িকে বলছিলাম যে আমি সরি, আমি আসলে অনেক মূল কথাটা আমি বলতে ভুলে গেছি বিয়ের সময়।
প্লিজ আপনি বলেন, কোনো সমস্যা নেই,
একটু এলোমেলো হয়ে গেছে সেটা
কোনো প্রবলেম নাই, বলেন।
আমার বিয়ের সময় যখন বিয়েটা হয় তখন হচ্ছে যখন এক মাস পর ফিরে আসার পর কাবিনের ব্যাপারটা থাকে, তো তখন সে আমাকে বলছিল যে তুমি আমার যেমন কাবিন ছিল 12 লাখ টাকা, আমার ফ্যামিলি থেকে 12 লাখ টাকা পড়ছিল, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কনভিন্স করে, আমার ঘটক আমাকে কনভিন্স করে যে হচ্ছে দেখো আমার বিয়ে ঘর বিয়ে আমার প্রথম বিয়ের ইয়েটা মানে ছিল মাত্র 1 টাকা কাবিন ছিল, আর টাকাটা তো বড় ব্যাপার না। আমারও ঠিক সেটাই মনে হয়েছে, আসলে টাকা তো ব্যাপার না, আমি তো মাফ করে দিলেই সব হয়ে গেল, 12 লাখ কি 5 লাখ কি 5 কোটিই কি, আমার কাছে এটাকে প্যাক্ট মনে হয় নাই। তো আমাকে কনভিন্স করে বলছে যে ঠিক আছে আমি তোমাকে সাথে সাথে দিয়ে দেবো, এটা সেটা অনেক কথাবার্তা বলছে, আমার এইসব দরকার নাই, শুধু তুমি ভালো থাকলে হলো আমি ভালো থাকলেই হলো, ঠিক আমি এইভাবে বলছিলাম। এরপর রাতে আবার ফোন আসলো যে বিয়ের আগের দিন রাত্রে কাবিন যখন করানো হবে, যে আমার যে বিষয়টা আমার প্রথমে বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে এই জিনিসগুলো কারোর কাছে বলা যাবে না। যখন কথা বলতে আসছে আমার ওদের গার্ডিয়ানরা সবাই, ওদের যেমন ওর মামা মামা মামি, আমি একটু গুরু আমি একটু আমার মামা শ্বশুর কি কানেক্ট করতে চাইছিলাম, উনি উনি আমাকে অনেক নোংরা ভাবে কথা বলছে, অনেক নোংরা, আমি ভিকটিম, আমি কোথাও কোনো নোংরা আমি করিনি, আমি স্ট্রংলি বলতে পারি আমি নোংরা আমি করি নাই, আমি নোংরা না। উনি খুব বাজে ভাবে বলছেন, আমি কখনো বলতে পারবো না ওনার এই কথাটা, কারণ হচ্ছে ওনাকে উনি যখন আসছেন আমার শাশুড়ি আমার ভাসুর তো বাইরে চলে গেছেন, ওকে দেখার মানে দেখে সব ঠিকঠাক করে ওখান থেকে আমার ভাসুরের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমার ঘটক ওনার ফ্রেন্ড যিনি উনি আর আমার হাজবেন্ড ওনারাই সব অ্যারেঞ্জ করছে। আর কাবিনে আমি যাতে আমার আগে বিয়ের কথা কোনোভাবেই না লিখি, এবং কোন ওনারা বারবার এত অস্থির হয়ে গেছেন, আমার চাচা কিছুতেই চাননি যে এই জিনিসটা লুকানো হোক সবার কাছে, সবার কাছে বলতে চাইছেন আমার চাচা আমার ফুপুরা সবাই, কিন্তু কিছুতেই ওরা রাজি হচ্ছিল না। আমার শাশুড়ি বারবার আমাকে ফোন করে রিকোয়েস্ট করে, আমার মাকে রিকোয়েস্ট করে বারবার ফোন করে বলছে যে দয়া করে এই কাজটা করো না, দয়া করে আমার সম্মানটা বাঁচাও, আমি তোমাকে পছন্দ করি আমি মনে করি তুমি আমার জন্য যোগ্য, বাট এই জিনিসটা থেকে আমাকে বাঁচাও। আমার শাশুড়ি ঠিক একই কথাই বলতো যে আমি তোমাকে সেভাবে রাখবো, তুমি দয়া করে এই করো না, কারণ আমার মেয়ের জন্য সমস্যা হবে, ওনার মেয়ে জামাই যেন না জানে। আমি ওনার মেয়ে জামাইকেও কানেক্ট করতে চেয়েছিলাম, কারণ ওনারা আমাকে অনেক স্নেহ করতেন, কিন্তু ওনাদেরকে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে আমার নামে, যার কারণে সবাই আমাকে অপছন্দ করে এখন। তারপর বিয়ের এরপরে যখন আমাকে বললো যে কাবি, আমার ফুপা তো কোনোভাবেই ছিল চাইছিলেন না যে কাবিনে লিখা হোক ডিভোর্স শব্দটা, ডিভোর্স শব্দটা কাবিনে লিখা ডিভোর্স না কুমারী, ডিভোর্সে কাবিনে লিখা হয়েছে যে কুমারী, কিন্তু এটা কিছুতেই চাচ্ছিলেন না যে লিখা হোক।
আপনার পরিবারের যারা অভিভাবক ছিলেন তারা,
হ্যাঁ আমিও চাচ্ছিলাম না, কিন্তু শেষে যখন আমাকে কনভিন্স করে ফেলছে আমার ঘটক এবং আমার হাজবেন্ড, তখন আমার মনে হয়েছে যে যারা জানেন আমার শাশুড়ি, তখন আমার মনে হয়েছে যে আমি তো সংসার করব ওর সাথে, ওর ওর সম্মানটা তো আমাকে এখন দেখতে হবে, এটা চিন্তা করে তখন আমি মনে করছি আচ্ছা ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই, আমি তো জানি না যে আমার লাইফে আজকে এত কিছু হতে যাবে যে এটা আমার জন্য এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপর ওরকম করে বিয়েটা হয়ে যায়, এখন যেটা আমার জন্য ইস্যু হয়ে গেছে, যাই হোক যেদিন আমি ওখানে, সরি আমি যে অগোছালো ভাবে একটু,
এটি কোন উপন্যাস থেকে ধার করা কোন কণ্ঠস্বর না বন্ধুরা, এটি জীবন থেকে ঘটে যাওয়া কিছু কিছু কথোপকথন আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। জরুরি না যে খুব উপাখ্যানটা খুব দারুণ ভাবে উপস্থাপিত হতে হবে, বাট এটা অবশ্যই জরুরি যা শুনছেন সেটা শুনবার মাইন্ডসেট আপনাদের আছেন কি আছে কিনা সেটা একটু মিলিয়ে নিতে হবে। প্লিজ আপনি কন্টিনিউ করুন।
এরপর আবার হঠাৎ করে রাতে ওই দিন মার সাথে এরকম করলো, করার পর আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি কালকে বাসায় চলে যাও, তোমার বাবার বাসায় চলে যাও, তোমার বাবু যেদিন হবে তুমি সেদিন আসবা। আমি দেখি যে আমার মা তার নাতির জন্য মায়া হয় কিনা, ঠিক এভাবে বললো, মানে ওর মাকেও সাপোর্ট করলো আমাকেও করলো। আমি তারপর আমি বুঝতে পারিনি যে এটা এটা তো অভিনয়। পরে হচ্ছে সে আমাকে পরের দিন হঠাৎ করে দেখি যে সে আমাকে বলছে বাসায় অন্যরকম একটু অ্যারেঞ্জমেন্ট বলতেছে, আমার ফ্রেন্ড আসতেছে কানাডা থেকে। তারপর আমি কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ও তো আমার কাছে ঢোকে না, কারণ মা যখনই বাসায় আসতো আসার পর থেকে সে আমার রুমে যেত, হুটহাট করে জিনিসপত্র নিত, মা পিছিয়ে পিছিয়ে মা আসতো বা এরকম হতো যে মা কোনো কিছু একটা, মা যখনই বলতো যে দেখতো এমন একটা জিনিস নিচ্ছে যে কোনো একটা প্রয়োজনে ঘরে ঢুকছে। আমি সারাদিন অপেক্ষায় থাকতাম যে ও রাতে আসবে, রাতেও রাত দুটা আড়াইটা পর্যন্ত ওকে আমি পাই না, এরকম হয়ে গেছে। যখন মানুষ আর এমনিতে প্রেগনেন্সিতে মাথায় এলোমেলো থাকে, সবকিছুই আমার একটু এলোমেলো, আর মার অনেক কিছু আমার খুব বেশি কষ্ট দিত। তো হচ্ছে আমার এক বড় যা মানে চাস্তো যা আছেন, উনি আমাকে সবসময় একটু পিন্স করে করে কথা বলার চেষ্টা করতো, কখনো আমি বলিনি, হট হুট করে বলছি হ্যাঁ মা মা এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে, এই জিনিসগুলো বলছি, আমি কখনোই ভাবিনি যে এটা বলছে। এখন আমি সরি ফিল করি যে আমি কখনো এটা বলারই কথা না, কিন্তু ওই মুহূর্তে আসলে আমি অন্যরকম ছিলাম। আর এটা হয়েই থাকে, আমি এটাও শুনেছি এখন ডাক্তারের কাছে যখন আমি এটা বলছি যে এরকম হয় প্রেগনেন্সিতে নানা রকমের প্রবলেম হয়। এরপর আমার হাজবেন্ড হচ্ছে যখন মানে তার গেস্টদেরকে নিয়ে আসলো কানাডা থেকে, ফ্রেন্ডদেরকে নিয়ে আসলো, আসার পরে দেখি যে আমার ভাসুর এসছে। আমার ভাসুর কিন্তু আমাকে আদর করতেন, খুব আদর করতেন, আমাকে কখনো কখনো উনি মাও ডেকেছেন, কিন্তু কি যে ওনার মধ্যে হয়ে গেছে আল্লাহ জানে, আমি জানি না, উনি আমাকে মাও বৌমা করে ডাকতেন, মা বলে ডাকতেন। আমার কাছে মনে হতো যে আমি আমার বড় ভাই পাইছি, যে ভাই মারা গেছে আমি সেই ভাই পাইছি, সবসময় আমার এটা মনে হতো। ইভেন বাসায় গেলে আমি যখন রান্না করে খাওয়াতাম, উনি টেবিলে বসে কাঁদতো যে আমাকে এত আদর করে কেউ খাওয়ায়নি, এরকম করে বলতো দুই দিন কাঁদছে উনি। তারপর সেই ভাইয়াই আমার এখন অচেনা, উনি উনি ওই ভাবির কাছ থেকে কি শুনছে না শুনছে উনি এসে, আমি তো পুরো অসুস্থ। ওনাদের আবার দুপুরবেলা সেদিন সেদিন রাতে যখন আসেন, পরের দিন ওনাদের দাওয়াত ছিল, ওনারা যে দাওয়াতে গেছে বাসার সবাই খালি করে গেছে, কিন্তু আমি একজন মানুষ আমাকে জিজ্ঞেসও করেন, আমি যে বিছানায় পড়ে আছি আমি উঠতে পারছি না, বারবার মেসেজ পাঠাচ্ছি মাকে, আমার শাশুড়িকে, তারপর আমার বড় যাকে, কিন্তু ওনারা আমাকে কোনোভাবেই করছেন না, হেল্প করছেন না। যেমন আমি ভাবলাম যে আমার এত খারাপ লাগছে, হয়তো আমার বড় যা আসবেন এসে আমাকে বলবেন, আসলে লুকাই আমি জানি না, আমি ওনাদের অনেক কিছু বলার ছিল, আমি সেগুলো বলা উচিত কিনা, ওনাদের অনেক পার্সোনাল প্রবলেম, সেটা হচ্ছে গুরু আমি কি বলবো যে ঘটক ছিল সে এখন আমার বড় যা, আমার বিয়ের এক মাস পরেই আমার বড় যাকে ডিভোর্স করা হয়, তারপর তার ছিল দুটা বাচ্চা, একজন 10 বছরের একটা ছেলে, আর তখন ওই মেয়েটার বয়স ছিল 1.5 বছর, এখন 3.5 বছরের মতো। আমার জাস্ট বিয়ের পরের দিনেই ডিভোর্স করে।
আপনার স্বামী, ওরা কয় ভাই বোন?
ওরা 2 ভাই 1 বোন।
এবং বড় ভাইয়ের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, রাইট? আচ্ছা, দেন এক মাসের মাথায় আপনাকে এই জিনিসটা দেখতে হলো যে 10 বছরের বয়সী সন্তান আর একটি 8 বছর,
1.5 বছরের
মেয়ে, এই ফ্যামিলিও সেপারেশনে চলে গেল, মাসখানেকের মধ্যে আপনাকে এই দৃশ্য দেখতে হলো, দেন
তখন থেকে আমার অনেক ভয় থাকতাম, আমি খুব ভয় পেতাম, ওরা ওদের সবকিছু,
যে ফ্যামিলির মধ্যে এই ধরনের টেন্ডেন্সি আছে সেপারেশনে, এইরকম একটা ভয় আপনার মধ্যে ছিল,
ফোন করতাম এবং আমার বাবাকে অনেকবার বলছি, মানে আমার হাজবেন্ডকে অনেক বলেছি যে আমার না খুব ভয় লাগে, আমার আবার শারমিন ভাবির মতো এরকম হবে না, তো আমার সারাক্ষণ ভয় লাগে। ও বলে যে না তোমার কেন হবে, তুমি তো ওরকম না, এরকম করে বলতো। তোমার এরকম কিছু হবে না।
আপনি কি জানতেন তার পিছনে কারণ কি ছিল?
এখন জানি, তখন ওরা যাই বলতো আমি তাই বিশ্বাস করতাম।
তখন কি বলতো?
তখন বলতো যে ভাবি হচ্ছে ফ্যামিলিতে মনোযোগী না, সংসারী না, ফ্যামিলি ভাবি অন্য কোথায় অ্যাফেয়ার আছে। খুব বাজে ভাবে, খুব বাজে বাজে ভাবে বলছে, আমি সেটা বলতে যাচ্ছি না, খুব নোংরা ভাবে বলছে।
এখন কি জানেন?
অবশ্যই তা না, যদি তাই হতো তাহলে ভাবি এতদিন একা থাকতো না। কারণ আরেকটা ব্যাপার, ভাবির ব্যাপারগুলো কপি পেস্ট করে আমাকেও দেওয়া হয়েছে, লেটারে জাস্ট কপি পেস্ট, এবং একই অভিযোগ।
আচ্ছা আপনার কথাগুলো বলুন। আপনি বলছিলেন যে তারা আপনাকে রেখে তাদের মতো চলে গেছে, দাওয়াত খেতে আপনার দিকে ভ্রুক্ষেপ করার সময় তাদের নাই। তারপরে?
তারপর আমি আমার শাশুড়িকে নার্ভ শেষে যখন আমি বারবারই করছিলাম, মা আমাকে বাইরের রুমে রাখা হতো।
আপনি আপনার চাচা তো জায়ের কাছে কিছু ইনফরমেশন দিয়েছিলেন শাশুড়ি সম্বন্ধে, সেটি নিয়ে কি উচ্চমাত্রা হয়েছিল?
ফিরে আসার পর আমাকে বলছে যে তুমি এসব কেন বলছো, এসব কথা বলছে। আমি আসলে বুঝতে পারি না, আমি তো ওইভাবে জিনিসগুলো বলি না, ওনাকে অভিযোগ করে বদনাম এরকম না। আমার কষ্ট হইতে আমি কাঁদছি যে আমি এরকম থাকতে চাইছি, এরকম এরকম। যেমন তরকারিতে একটু লবণ বেশি হলে মা মনে করে আমি ইচ্ছা করে করছি, বেসিক্যালি আমি কখনো ইন্টেনশনালি এরকম করব না, কেন করব, এই জিনিসগুলো হতো। তারপর আমি ইচ্ছা করে শুয়ে আছি, ব্যাপারটা ওরকম না। যেমন আমি রান্না করি না।
আপনার শ্বশুর ছিলেন না, রাইট? আচ্ছা, শাশুড়ি তিনি বাড়ির মেন হত্যাকর্তা যা বলে আর কি, কোনোভাবে কি আপনাদেরকে মেনে নেওয়ার মতো মানসিকতা তার ভিতরে ছিল না?
বিয়ের সময় থেকে আমি আসলে আমার ননাসকে, আমার মানে শাশুড়িকে আনহ্যাপি দিচ্ছি। বিয়ের দিন থেকে ইভেন আমার আত্মীয় স্বজনের সাথে ওনারা ভালো করে কথা বলেননি, সবাই খুব আপসেট ছিল যে এরকম হচ্ছে কেন, কেউ কারোর সাথে মিশছে না, কেউ কারোর সঙ্গে কথা বলছে না।
আপনার স্বামী কেমন কেয়ারিং আপনার ব্যাপারে, নাকি পরিবারকে ব্যালেন্স করতে গিয়ে?
না ওরকম না, কারণ আমি কখনোই হচ্ছে প্রথম দিকে এক মাসে খুব ভালো ছিল আমার মনে হয়েছে, তারপর থেকে তার মধ্যে আমি চেঞ্জ দেখতে পাই। চেঞ্জ বলতে, কিন্তু সে সবসময় আমাকে সাপোর্ট করতো, বলতো যে আমার অন্যায় সহ্য হচ্ছে না, ঠিক এভাবে বলতো, কিন্তু
ইচ্ছা করতো না।
যেমন একদিন করছে, সেটা হচ্ছে আমি ফ্রিজে চিকেন ছিল, আমি রান্না করতে গিয়ে আমার মনে হয়েছে যে চিকেনটা একটু কেমন যেন নষ্ট টাইপের, আমি খুব নর্মালি মাকে বলছি মা চিকেন যেন কেমন লাগছে একটু দেখবেন। তো মার মনে হয়েছে যে আমি বলছি যে এটা একটা পচা মাছ এনে রাখছে। আমি প্রথম বলছি মা ফ্রিজে কোনো সমস্যা নেই, তোমার মাংসটা এরকম হয়েছে কেন? তা বলছে, তারপর ওর মানে আমার হাজবেন্ড আসার সাথে সাথেই মাটিকে দেখছিল, তো সেই সময় হাজবেন্ড এসে বসছে, তো সেই সময় আবার ওকে বলছে তুই কি পচা চিকেন আনছিস নাকি? তোর বউ বলছে, মানে এরকম একটা ই
করছে।
আমি আসলে মা আমাকে বুঝতে ভুল করতেন, আমি বলছি মা আমি আসলে ওটা না, ওইভাবে বলি নাই, মানে ওই তো মাংসটা দেখতে যেন কেমন, তাহলে ফ্রিজের দোষ, মানে এরকম আর কি খুব ছোটখাটো বিষয়গুলো নিয়ে।
আমার হাজবেন্ড কি করলেন?
কিছু বলে নাই, তবে আমার হাজবেন্ড সবসময় আমার এইগুলো ইকে বলতেন, আপনার হচ্ছে আমার ভাসুরকে বলতেন। কারণ আমার ভাসুর যখন আসছে, আসার পরে একদিন আমাকে বলছে যে ওর তিনজন বসে, একদিন আমাকে বলছে তোমার হচ্ছে কোর্ট বসছে, এখানে বিচার বসছে, তুমি এখন আসো বলো, তোমাকে নাকি আমার মা এসব এসব করে এইসব বলে। তা বলছে না, কারণ সত্যি ভাইয়া আমার কখনো ওরকম করে মনে হয়নি, আমার মনে হচ্ছে ঠিক আছে এরকম হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, ব্যাপারগুলো ওরকম করে ই না। কিন্তু যখন আমি প্রেগন্যান্ট তখন আসলে জিনিসগুলো আমাকে খুব কষ্ট দিত, তখন আমি এই জিনিসগুলোকে ই করতে পারতাম না।
দেন ফাইনালি আপনার বেবি আসার যে মুহূর্ত, ওই ওই সময়টা কেমন ছিল, ওই সম্বন্ধে একটু আমাদেরকে?
ওই সময়টাই, তারপর হচ্ছে ওই যে বললাম যে আমার হাজবেন্ড আমাকে বললো আমাকে চলে নিয়ে চলে যাবে, তো এর মধ্যে আমার হাজবেন্ড হচ্ছে ওই পরের দিন ওরা যখন খেতে গেছে, তারপর দুপুরবেলা সে আমার হাজবেন্ড আমাকে ফোন করছে তুমি কি খেয়েছো? তা বলছে যে না আমি আসলে খাইনি। বলছে তুমি একটা কাজ করো, তুমি রুমে গিয়ে কিচেনে গিয়ে একটু টমেটো, আমি আবার টকটা পছন্দ করতাম, টক ভর্তা করে খাও বা এরকম কিছু একটা বলছিল, কিন্তু কিছু ছিল না। তো আমি কামরাঙ্গা খেয়ে মানে কামরাঙ্গা মেখে খাইছি, প্রচন্ড ক্ষুধা পাইছিল সেই দিন। তারপর খেয়েছিলাম, পরে রাতের বেলা এসেও আমার বিচার বসলো।
ওনারা
যখন কথা বলতেন আমি কখনো তাদের আশেপাশে যেতে পারতাম না, মানে সবসময় আর গেলেই চুপ হয়ে যেত, মনে হতো কি আমি মনে হয় অচেনা কেউ, অজানা কেউ, ও বাড়ির কেউ না, ওর ফ্যামিলি কেউ না।
কোন দেশের বললেন যে? ভিন্ন দেশের, মানে কি ইন্ডিয়া নাকি বিহারি? ইন্ডিয়ান? আচ্ছা আচ্ছা, তারপর?
তারপর মানে আমি আমাকে ওরা যতবারই আমি কাছে যেতে চাই যে ওদের ধাক্কা খেয়ে আমার আমার নিজেরই আনিজি লাগতো, মনে হতো যে তার কোথায় ডিস্টার্ব করার দরকার নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমার এরকম মনে হতো। তারপর এর মধ্যে আমার বিচার বসলো দুই তিনটা কারণে। সেটা হচ্ছে আমার বিয়ের শো, যখন আমার বিয়ে হয় তো তখন হচ্ছে আমার হাজবেন্ড আমাকে রেখে, এক মাসও হয়নি তখন, আমাকে রেখে 5 দিনের জন্য ফ্রেন্ডদের সাথে বেড়াতে যায় বেড়াতে যাই তো তখন আমি ওই আমার আমি মাঝরাতে আমি ভূতের ভয় পাইছিলাম, ভূতের ভয় পেয়ে ভূতের ভয় পান কি ওই আমার মামা শ্বশুর বাসায় ছিলাম, তো আমার মামা তো দেবররা সবাই আমাকে বলছিল যে এই রুমে যে রুমে আমরা ছিলাম এরকম 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 ছিল, তো আমি একটা ভয় পেয়ে আমি সারা রাত ঘুমোতে পারিনি, আমি সারা রাত বসেছিলাম। তো রাত 3টার সময় আমার হাজবেন্ডকে ফোন করছি, আমি রাত 3টার সময় আমার হাজবেন্ডকে কেন ফোন করছি, ভাসুর আমার ভাসু সেই দিন ওটা নিয়ে আমাকে ই করছে, দর্শ করছে, কেন তুমি রাত 3টার সময় ওই দিন আমার ভাইকে ডিস্টার্ব করছো? বিয়ের অনেক প্রথম দিকের ঘটনা, প্রথমত আমার খারাপ লাগছে যে আমাকে নতুন বউ, আমার সবাই অচেনা অজানা, এর মধ্যে আমাকে রেখে সে চলে গেছে 5-6 দিনের জন্য, এর মধ্যে আমি ভয় পাচ্ছি বলে আমি ফোন করছি নতুন একটা পরিবেশ, তো এটা নিয়েও কমপ্লেন। সেদিনও আমাকে অনেক বাজে বাজে কথাবার্তা বলছে, তারপর এটা বলছে যে আমি হোস্টেলে ছিলাম প্রথম দিকে, সে জব করতাম, এগুলো নিয়ে খুব কথাবার্তা, নোংরা কথাবার্তা বলতো। আস্তে আস্তে সে আমাকে বিশ্বাস করতে পারলো, যে তখন সে নিজেই বললো যে আসলে আমি যেটা ভাবছিলাম সেরকম না তুমি, কারণ প্রথম দিকে সে আমাকে কিছুতেই বিশ্বাস করতো না যে যারা কর্পোরেট অফিসে জব করে তারা ভালো মেয়ে হতে পারেন, একদম স্ট্রেট বলতো যারা জব করে তাদের কিছুই থাকে না, আর হচ্ছে বলতে যে খুব নোংরা ভাবে কথাবার্তা বলতো। আস্তে আস্তে সে আমাকে প্রথম 2-3 মাস এরকম করতে করতে সে দেখতে দেখতে আমাকে বলছে না তুমি সেরকম টাইপের মেয়ে না। তারপরে কিন্তু হোস্টেলে যখন ওই আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে গেছি, এটা নিয়ে তার বেশি হয়েছে একটু কথা কাটাকাটি হয়েছিল যে তুমি আর কখনো হোস্টেলে যাবো না, কারণ হোস্টেলে খুব নোংরা মেয়েরা থাকে। তখন আমি ওকে বলছিলাম, ওর ফ্রেন্ডের সামনে এটা বলছিলাম যে নোংরা, ও যে ওর ফ্রেন্ডের সামনে আমাকে এই কথাটা বলছে যে আমি তো ওই হোস্টেলে ছিলাম তুমি তো জানোই, আর হচ্ছে সবাই নোংরা হতে পারে না, আর যারা নোংরামি করবে তারা ঘরে বসেও নোংরামি করতে পারে, তাদের জন্য হোস্টেল দরকার হয় না, আমি এইভাবে বলছিলাম। এটা নিয়ে ওদের সাথে ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল সেই রাতে, তো এই সবের বিচার ছিল আর কি।
মাঝে মাঝে বিচার বসতো এরকম আনুষ্ঠানিকভাবে?
না সবসময় বসতো না, তবে সবসময় ওকে ধরতো, যেমন ওর গ্লাসে আমি পানি, আমার স্বামী কখনো হচ্ছে মানে তার মার সামনে ই করতো না, তার গ্লাসে পানি আমার গ্লাসে পানি খাবে না বা এটা ওই করতো না, তো তখন এইগুলো নিয়ে পরে বিচার হতো, আড়ালে বিচার হতো, আমার স্বামীকে নিয়ে আমার ননা আমার শাশুড়ি সব ই করতো।
কি বিচার ওটা?
যে এটা আমি কেন করছি,
মানে বউয়ের গ্লাসে কেন পানি খেয়েছে?
হ্যাঁ ওটা কেন করছি, আমি আমি হুট করে দেখতে দেখতে গেলে আমার খুব মন খারাপ লাগে, আমি আচ্ছা তুমি তো মা না থাকলে ঠিক আমার গ্লাসে পানি খাও এবং অর্ধেকটাই শেয়ার করি, তো এখন এরকম করছো কেন, এরকম রেগে যাচ্ছ কেন, হুট করে বলে ফেলছে, আমি কোনো কিছু না বুঝিয়ে বলে ফেলছে, আমার রাগ লেগে গেছে যে তুমি সবসময় আমাকে এরকম করে, সবসময় যে কোনো জিনিসের ব্যাপারে মানে আমাকে এরকম করে ইনসাল্ট করতো সবার সামনে, আমার খুব খারাপ লাগতো ব্যাপারটা, হুট করে ওটা বলে ফেলছিলাম, তো এইটা নিয়েও ই হয়েছে। আরেকদিন আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল, মাইগ্রেন ছিল, তো আমি শুয়ে আছি কিনা, শুয়ে আছে নাকি, শুয়ে আছি কেন এটা নিয়েই ছিল, তো আমার ননা আমাকে জিজ্ঞেস করছে তুমি যে এরকম করে সংসার করতে আসছো, তুমি এরকম করে অসুস্থ থাকলে চলবে? আমি বলছি যে আপু আমার না অনেক মাথা ব্যথা করে, তুমি ট্রিটমেন্ট করো। আমি বলছি যে ডাক্তার বলছে এটাই ট্রিটমেন্ট, যে মাইগ্রেনে যাদের পেন হয় তাদেরকে হচ্ছে ই করতে হয় মানে রেস্ট নিতে হয়, অন্ধকার করে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যায়, ওষুধ খেয়ে রেস্ট নিতে হয়, এটা কখনো ভালো হয় না। তো এটা যে তর্ক হয়ে গেছে আমি এটা বুঝতে পারি না।
This track was downloaded from fusionbd.com.
বিয়ের পর থেকে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে অনেক তিক্ত এবং বিরক্ত অবস্থা ছিল আপনাদের, সন্তান জন্ম হওয়ার পর থেকে পরিবেশটা কেমন ছিল?
সন্তান জন্ম হওয়ার তো চান্সই পেল না ভাইয়া, সরি গুরু, উনি আমাকে যখন হচ্ছে সেই দিন আমাকে যে আনলো রাতে, আমাকে বিচার বসলো, বিচারে অনেক কথা হলো, সেটা হচ্ছে আমার হাজবেন্ড সম্পর্কেও কিছু কথা বলতে হয়েছিল যে সেগুলো বলা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে আমার যে এখন নতুন যা উনি হচ্ছে ওনার ব্যাপারে কথা ছিল অনেকগুলো, এই জিনিসগুলো আসলে আমার আমি বুঝতে পারিনি, আমি বলে ফেলছি, তো বলে ফেলছি মানে কিছু লুকানো ব্যাপার, শেয়ার হয়ে গেছিল সেই দিন, বিচার বসছিল যে তুমি কি বলতে চাও, তুমি এটা মানে প্রসঙ্গে প্রসঙ্গে সব চলে আসছিল, তখন আমার এই কথাগুলো চলে আসছিল। তো এরপর হচ্ছে আমার
শুরু ছিল এই নিয়ে যে আমার শাশুড়ির কিছু বিহেভিয়ার আমাকে খুব কষ্ট দেয়, বিচারের সূত্রপাত ইত্যাদি, বাট এটা নিয়ে প্রাসঙ্গিক ভাবে আপনার যা সম্বন্ধে কিছু অপ্রিয় সত্য কথা আপনি বলে ফেলেন, তাই তো?
ওরকম ওরকমই কিছু, যে
কিছু তথ্য দিয়ে ফেলেন যেটা হয়তো কথার প্রেক্ষিতে কথাগুলো চলে আসে আপনার মুখ দিয়ে, তাতে
আমি এগুলো বলিনি সেদিন। আমি খুব চুপ ছিলাম, শুধু কানছে ভয় পেয়েছি, শুধু আমাকে বলছে যে তুমি এটা কেন করছো, ফোন কেন করছো এত রাতে, রাত তিনটার সময় তুমি ওকে কেন করছো, আমার হাজবেন্ডকে। আমি বলছি ভাই আমার প্রচন্ড ভয় লাগছিল, মানে ওরা আমাকে এভাবে প্রশ্ন করছে, আমি এভাবে তাদের উত্তর
দিই। এই ব্যাপারগুলো তো আমরা শুনেছি, আমি এখন আপনার এই বেবির প্রসঙ্গটা একটু জানতে চাচ্ছি।
বেবির প্রসঙ্গটা কনসিভ করার পর আমার তখন আমার ভাসুর নতুন বিয়ে করছে, বিয়ে করার পর তার বউকে নিয়ে বাড়ি গেছে, তারপর সে আসার পর সে আমাকে হুট করে ফোন করে বলছে তুমি কনসিভ করলা কেন, আমাকে সেটা জানানো হলো না কেন, এবং এটা আমি অন্য কারো কাছে কেন শুনলাম, আমি তোমার কাছে কেন শুনলাম না। মানে সে প্রচন্ড রেগে গেছে, কারণ আমার যেটা মনে হচ্ছে তার প্রথম থেকে উদ্দেশ্য ছিল আমাকে ওখান থেকে সে ঢুকবে আমাকে বের করবে, মানে আমার ঘটক উনি ঢুকবেন আমাকে বের করবেন, যেটা হয়ে গেছে। তারপরে তো ক্যানাডা থেকে সারপ্রাইজ ফ্রেন্ড আসতে এরকম করে বলে আমাকে বিচার বসায়, তারপরে ওনারা আমাকে বের করলেন, বেরটা করলেন এভাবে রাত্রেবেলা যখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললো যে ওকে ইমিডিয়েটলি ভর্তি করো, আমার হাজবেন্ডকে বলছে যে তুমি ওকে হসপিটালে ভর্তি করো কারণ ওর অবস্থা খুব খারাপ। এরপর হচ্ছে রাতের বেলা আসার পর দেখি ওরা সবসময় গোল মিটিং করছে, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারছি না। আমি এখন আমার হাজবেন্ডকে বললাম আমি কি সরি বলে আসবো, আমি যে এইসব কথা বলছি, মানে ওরা জবাব শেষে আমি জবাবগুলো দিয়ে ফেলছি সরি বলে আসবো, তখন আমাকে বলছে যে না সরি বলার দরকার নাই তুমি চুপচাপ থাকো। তারপর আমি বলছি আমি তোমার কাছে সরি, আমি আসলে মাথা ঠিক নেই, আমার আমি বলে ফেলছি। এরপরে আমাকে পরের দিন সকালবেলা আমার ভাসুর এসে আমাকে বলতেছে যে তুমি তো টিকিট করছো বাড়ি যাওয়ার, বাবার বাড়িতে যাওয়ার জন্য তুমি তো ট্রেনে টিকিট করছো, তো তুমি একটা কাজ করো তুমি আমাকে আমাদের সাথে চলো গাড়িতে, চলো আমরা গাড়ি নিয়ে আসছি, চলো আমাদের সাথে
রংপুর
সেভাবে করতে। এরপর আমার হাজবেন্ডকে বললাম যে এরকম অবস্থা, বলছে হ্যাঁ চলো। তারপর নিল, নেওয়ার পর গাড়িতে আমি আমার ব্যাগটা গুছালাম, যেহেতু আমি এক বছরের জন্য আছি, বেবি হওয়ার পর চলে আসবো এরকম করে প্ল্যান ছিল। তারপরে সবকিছু নিয়েছি, সবকিছু নিয়ে আমি আমার ব্যাগে নিয়েছি হচ্ছে যে আমার কিছু জিনিসপত্র, আমার সার্টিফিকেট টার্টিফিকেট সবকিছু ছিল, আমার কিছু পুরনো কাপড় কিনেছি কারণ আমার পুরনো কাপড় গুলো বেবি হওয়ার সময় দরকার লাগবে, বাবার জন্য লাগবে, ঠিক এই জন্য আমি আমার সবকিছু রেখে আসছি। আর কিছু টুকটাক ছোটখাটো মানে গয়না যেগুলো আমি ইউজ করতাম, চেন রিং ইয়াররিং এগুলো আমার কাছে ছিল, তো ওগুলো নিয়ে আমি আসছি। মাঝ রাস্তায় এসে দেখি যে আমার জামার সাথে খুব খারাপ বিহেভ করতেছে, মানে আমাকে চিনেই না, কাজের মেয়েকে আমার হাজবেন্ডের পাশে বসে আমাকে ওইদিকে সরাই দিয়ে ঠিক এরকম করতেছে। তারপর আমি তো তখন আমি রেগে যে খুব কখন এরকম করে না, আমি কেমন যেন দাপট দেখে বলছে তুমি এখানে বসছো কেন সরো, ওকে উঠাইতে আমি আবার আমার হাজবেন্ডের পাশে বসছি। এরপরে সব খাবার বের করে ওরা খাচ্ছে, বাট আমাকে খাবার দিচ্ছে না। তারপর রাস্তায় গিয়ে যখন হচ্ছে ওরা রাস্তায় আবার ব্রেকে খাচ্ছে, আমাকে অন্য টেবিলে বসালো, ওদের টেবিলে নিচ্ছে না, সবকিছুই বুঝতে পারছি যে তারপর এরকম করতে করতে আসলো। আসার পরে আর আমি মিউজিক শব্দ শুনতে পাচ্ছি না, ওরা আরো জোরে মিউজিক দিচ্ছে এরকম করছিল। তারপর আসার পরে যাত্রাবাড়ি আসার পর আমাকে বলছে যে তুমি কোথায় যাবো, ও মাঝ রাস্তায় আমার চাচাকে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে তো আপনার ভাস্তি তো চলে গেছে, আমার মাকে ফোন করে বলছে আপনার মেয়ে তো চলে আসছে আমরা তো জানি না। তখন আমি বলেছি এটা কি বললো, আমার হাজবেন্ড বলছে ভাইয়া এটা কেন বললো, আমি তো তোমাদের সাথে কেন মাকে আম্মাকে এসব কথা বললো। তারপর এটা আমার বেয়াদবি হয়ে গেছে, মানে এটা আমি কেন বলছি। তারপর এরপরে হচ্ছে বাসায় আসার পরে রাস্তার যাত্রাবাড়িতে আসার পরে আমাকে বলছে যে তুমি কোথায় যাবা, তুমি তো আমাদের সাথে আসো নাই, তুমি তো আমাদের বাসায় যেতে পারবা না, তুমি কোথায় যাবো বলো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাই হোস্টেলে যে তোমাকে রেখে আসি। বলছে না আমি হোস্টেলে কেন যাবো, এত রাতে রাত 11:30 সময় আমি কেন হোস্টেলে যাবো, ঠিক আছে তুমি আমাকে তোমাদের বাসায় নিতে না চাও তাহলে হচ্ছে আমাকে আমার ফুপুর বাসায় দিয়ে আসো, তারপর আমার ফুপুর বাসাটা আমার হর্ন গেটে এসে দিয়ে যায়। যে তখন আমার হাজবেন্ড উপরে উঠে আসে, তখন ও কেমন যেন ভয় পাচ্ছিল ব্যাপারটা, এরকম যেন আমার ফুপা যেন ওকে রাখতেছে, বসতে বলতেছে, কিছু না খেয়ে যেতে দেবে না। আমি পরে এই জিনিসগুলো রিয়েলাইজ করছি যে তার এইগুলোর কারণগুলো ছিল এইগুলো, কারণ ওরা পরিকল্পিত ভাবে সবগুলো জিনিস করছে। তো মনে করছে যদি আটকায় যায়, মানে ওর আমার হাজবেন্ডকে যদি আটকানো হয় তাহলে হয়তো এই হবে, কিন্তু আমরা তো এসব কিছু জানিই না। এর মধ্যে আমি যে ব্যাগগুলো আনছি তার মধ্যে আমার ব্যাগ একটা, দুটো ব্যাগ ছিল, আমার একটা ব্যাগ হচ্ছে আটকায় দিছে, ব্যাগটা আমাকে দেয়নি। ব্যাগ বের করতে গিয়ে, ডেক থেকে ব্যাগ বের করতে গিয়ে আমাকে বলছে যে তুমি তো এই ব্যাগ নিয়ে আসোনি, ওই ব্যাগ রাখা হয়েছে, ওটা কালকে আসবে, ড্রাইভারকে যেহেতু রেখে আসবে ড্রাইভার ওই ব্যাগটা নিয়ে আসবে, এটা বলছে। তারপর আমি ব্যাগটা নিয়ে আসার পরে, তারপর ব্যাগটা আমাকে দিচ্ছে না, ওখানে আমার প্রেসক্রিপশন, আমার ওষুধপত্র সব কিছু আছে ওই ব্যাগের মধ্যে। ফুপুর বাসায় আসার পরে ফুপা ফুপি কিছু একটা আন্দাজ করতে পারছে, বারবার বলতেছে যে সামথিং রং, তোমার কিছু একটা ঘটে যাচ্ছে, তুমি এটা কেন করলে, তুমি তোমার হাজবেন্ডকে কেন যেতে দিলা। আমার বলছে না ফুপা এরকম না, ওর ভাইকে ভীষণ ভয় পায়, ওকে আটকালে ওর প্রবলেম হতো, আমি চাচ্ছি না ওর কোনো প্রবলেম হোক। এরপরে হচ্ছে আমি ফোন করলাম, দেখি যে ওর বাবা ফোন বন্ধ করে দিল, ফোন বন্ধ করে দুটো ফোনই বন্ধ। তারপর একটা ওর যে অফিসে ইয়ার নাম্বার একটা ছিল, খোলা ছিল, আমার ফোন রিসেভ করছে না। তো আমার ভাইকে দিয়ে ফোন করলাম, আমার ভাইকে বললাম যে বাবু তুমি ফোন করে বলো অ্যাটলিস্ট আমাকে প্রেসক্রিপশন গুলো দিতে, আমার হচ্ছে ওষুধ খেতে হবে। তারপর হচ্ছে আসার পরে এখানে স্যালাইন, ফুপির বাসাতে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করলো, যার ট্রিটমেন্ট করা ফুপির বাসাতে করানো হলো, আর হসপিটালে ভর্তি হলো না, ডাক্তার এনে ওখানে সব ট্রিটমেন্ট করলো ফুপা। তারপর হচ্ছে দুই দিন পর যখন আমি ব্যাগ চাচ্ছিলাম, তারা বলে যে ব্যাগ দিচ্ছে না দিচ্ছে না, এরকম করতে করতে দেখি ব্যাগ যখন দিয়ে গেল, ব্যাগ সমস্ত ওলট পালট করা। আমি একটা ছবি নিয়ে আসছিলাম, মানে আমাদের বিয়ের একটা ছবি ছিল, বড় বাঁধানো ছবি ছিল, তো আম্মা চাইছিল, আমি বলছি যে এটা নিয়ে যাই আম্মাকে দিব। তারপর ওটা ওটা নিয়ে এসে ওটা বের করে নিছে, ওটা বের করে নিছে। আর ও আমি যখন আসি তখন আমার হাজবেন্ড আমাকে বলছিল যে তুমি তোমার সার্টিফিকেট গুলো সাথে রাখো, ওগুলো কোথায় রাখো। আমি বুঝতে পারিনি কেন, কেন সার্টিফিকেট কেন রাখবো, বলে রাখো ওগুলো তো সাথে থাকাই উচিত, এভাবে বলছিল। কিন্তু আমার ওখানে সব মেইন ফাইল গুলো রেখে আমি বুঝতে পারিনি, তাহলে পুরো ফাইলটাই আমি নিয়ে আসতাম। আমি সার্টিফিকেট তিনটা ওখানে নিয়ে ব্যাগের মধ্যে নিচ্ছি, সেগুলো যে ব্যাগটাতে নিচ্ছি ওই ব্যাগটাই আবার হচ্ছে ওরা আটকায় দিয়েছিল। তারপর পরে আসার পরে যখন ই হলো, ব্যাগটা যখন পেলাম তখন ফুপি ড্রাইভারকে দিয়ে নিয়ে আসলো, ফুপি বলছে কি ব্যাগে কি কি আছে সব তুমি লিখে নাও, লিখে ড্রাইভারের কাছ থেকে সাইন করে নাও, এভাবে দিও না। আমি ফুপি এটা কি ভাবো, ড্রাইভার কি ভাবলে এসব ছোট লিখে করার দরকার আছে, আমি তো তখনও চিন্তা করিনি যে আমার কিছু একটা ঘটে যাচ্ছে বা ওরা কিছু করতেছে। এরপরে যখন ওদের সঙ্গে যোগাযোগ করা হলো, আমার চাচাকে ফোন করা হলো, আমার চাচাকে অনেক আজে বাজে মিথ্যা কথা বলা হয়েছে, আমার নামে অনেক বাজে বাজে কথাবার্তা বলছে আমার চাচাকে। তারপর আমার মাকে, আমার আম্মাকে তো অনেক নোংরা ভাবে গালাগালি করছে, হচ্ছে আমার যা যে যা হচ্ছে আমাকে বিয়ে দিয়ে আবার আমার ভাসুর সাথে বিয়ে করছে সেই যা। তো সে হচ্ছে অনেক নোংরা ভাবে গালাগালি করার পরে, তারপর আমার আম্মা আসছে, আম্মা আসার পরে আমার ফুপা আমার চাচা সবাই মিলে বসতে চাইলো যে কেন এরকম হলো, এরকম কেন হচ্ছে, এটা আমাদের একটা সলিউশন করা দরকার। তার ওদেরকে ডাকছে, ওরা কিছুতে আসে না। তারপর ওরা এরকম করতে করতে আবার আসলো, আসার পরে বসলো, যখন বসার পর আমি ভাবছি যে আমার একটা দোষ ছিল যে আমার শাশুড়িকে আমি বলছি, আমার হাজবেন্ডকে আমি বলছিলাম ওই দিনে রেগেই বলছিলাম যে হচ্ছে বারবার বিয়ে করা তোমাদের স্বভাব হয়ে গেছে, তোমরা কি আবার বিয়ে করতে চাচ্ছ, বারবার বিয়ে করা তোমার স্বভাব হয়ে গেছে, যা আগে বলছিলাম আমার হাজবেন্ডকে, এই সূত্র থেকে আমাকে ওরা নেবে না। আমার ভাসুরকে, আমার মাকে, সবাইকে বলে, এবং এটা নিয়ে আমার জায়ের মা বাবা যারা আমাকে বিয়ের আগে থেকেই জানতো ওরা সবাই মিলে বসতে, বসার পর আমার জায়ের বাবা অসম্ভব ভালো একজন মানুষ, উনি বেশ আপনারা নাম বললেই চিনবেন, অনেক ভালো একজন মানুষ উনি। তো উনি উনি হচ্ছে জিজ্ঞেস করলো আমার হাজবেন্ডকে যে তুমি আসলে কি চাচ্ছ, প্রবলেম কি, বলো কি হয়েছে তোমাদের। তখন বলছে যে আমি ওর সাথে সংসার করব না। এই কথাটা আসলে আমার কানে লাগা, আমার বিশ্বাসের মধ্যে না, আমি বোঝাতে পারবো না যে মানে কেউ বোধহয় আমার বুকের মধ্যে ছুরি মারলো এরকম একটা, এটা কি করে সম্ভব, কেন সম্ভব। আমাদের মধ্যে যে ঝগড়াঝাটি ওরকম হতো, সবসময় আমি জিনিস মেনে নিতাম, সবকিছুই মেনে নিতাম, ঝগড়াঝাটি ওরকম করে দেখা কথা না বলে এরকম কোনো সমস্যা আমি কখনোই করিনি। তবে হ্যাঁ, ও আমার সাথে অনেক আমাকে অনেক নেগলেক্ট করছে, আমাকে ও আমাকে রেখে বাথরুমে গিয়ে ফোনে কথা বলতো, সে রাত জেগে থেকে ইন্টারনেটে চ্যাট করতে ই করতে, এই জিনিসগুলোকে আমি পাত্তা দিতাম না। আমার কাছে মনে হতো যে ও আবার একটা কথা বলতো যে শোনো আমি বাইরে যাই করি না কেন তুমি আমার বউ, আমি ঘরে তোমার ফিরে আসবো, তাই তুমি ভয় পেও না। এই জিনিসগুলোকে আমি পাত্তা কখনো দিতাম না, আমার মনে হতো আমার একটা বেবি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তখন আর এই জিনিসগুলো ওর মাথায় থাকবে না। এই জিনিসটার জন্য আমি অপেক্ষা করতাম ঝগড়াঝাটি না করে। তারপর যখন ও এই কথা বললো, তখন আমার জায়ের বাবা, উনি ওই আঙ্কেল, ওনাকে আমি চাচা ডাকতাম, উনি আমাকে বললেন, উনি ওকে প্রশ্ন করলো,
অন্য মেয়েদের সাথে ফ্রিকোয়েন্ট কমিউনিকেশন করতো আপনার স্বামী, এটা আপনি বুঝতেন না, কিন্তু অপেক্ষায় থাকতেন যে একজন একটা বেবি হলে হয়তো ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে, সে ফিরে আসবে, এই এই অপেক্ষায় থাকতেন।
তারপর আমি অনেক দিনে এই জিনিসটা ধরতে পারছি। তারপর হচ্ছে আমার চাচার ওই হচ্ছে আমার জায়ের বাবা যখন আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলো তুমি কেন ওর সাথে সংসার করবো না, তোমাকে তিনটা মানে তোমাকে কারণ দেখাতে হবে, অকারণে তুমি একজনকে ছাড়তে পারো না, তখন সে বলছে যে সে আমাকে খুব ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে? আমি যখন অফিসে যাই সে আমাকে ফোন করে। তো এটা কি কোনো কারণ হলো? এটা বলছিল চাচা, বলছে যে এটা কি কোনো কারণ হলো? এটা তো তোমার ভালো লাগার কথা, সে তোমাকে মিস করে, সে তোমাকে ফোন করে, এটা সে কিছুতেই বলতে পারছিল না যে সে কেন আমাকে ডিভোর্স করতে চাচ্ছে, কেন সে আমার সাথে সংসার করতে চাচ্ছে, কোনো রিজন ছিল না সেই মুহূর্তে, সে কিছুই বলতে পারছিল না। কিন্তু আমার যা জিনিস আমি মনে করি সবকিছু উনিই করতেন আমার, যা কারণ এমন এমন কিছু জিনিস ঘটিয়েছেন যেটা আমি ওই ফ্যামিলিতে জানি, ওই ফ্যামিলিতে কার কতটুকু অ্যাবিলিটি, কার কতটুকু, কার কেমন মেন্টালিটি আমি খুব ভালো করে জানি, কে কতটুকু করতে পারে, কে কতটুকু ভাবতে পারে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এক বছর ওদের সাথে আমি ছিলাম, তো তখন হচ্ছে আর আমি আমার বড় জার ওই ঘটনাগুলো আমি দেখছিলাম ওখানে, তখন আমি বুঝতে পারছি যে আমার বড় জার সাথে কিভাবে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কিভাবে ডিল হয়েছে আর এইটা কিভাবে ডিল হচ্ছে এই জিনিসগুলো। তারপর আমার ননাসের হাজবেন্ড আসেন আমাদের সেদিন সাথে, তো আমার ননাসের হাজবেন্ডকে বলা হয় যে আমি নাকি আমি হচ্ছে বলছি যে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন।
আপনি আপনি আপনার ননাসের যে হাজবেন্ড তার নামে কুপ্রস্তাব দিয়েছেন এরকম?
উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন।
আচ্ছা, ননাসের হাজবেন্ড আপনাকে কুপ্রস্তাব দিয়েছে এটা আপনি বলেছেন?
আমি এটা বলছি আমার হাজবেন্ডকে, সাথে সাথে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম এটা কি বলছো তুমি, এটা কিভাবে, এটা আমি তোমাকে বলছি, সে আমাকে বলতেছে যে আমি তো এটা জানি না। ওইখানে
তাহলে অভিযোগটা আসলো কিভাবে?
আমার ভাই জানে, আমাকে তো ওখানে কোনো কথাই বলতে দিচ্ছিল না, ওরা সব একতরফা, সবসময় যতবারই বসে ওরা একতরফা কথা বলে গেছে, কোনো কথা বলার সুযোগ দেওয়া হতো না আমাকে, কোনো কিছু শোনা হতো না আমার কাছ থেকে। তারপর আমি তো বলতে পারছি না ওই ভাইয়াকে, ওর ভাই আমাকে অনেক স্নেহ করতেন, যে আমি ওনাকে হচ্ছে এরকম একটা কথা কেন বলবো। আমার ধারণা যেটা, আমার মামা শ্বশুর ছিলেন, আমার যখন ওই ভাসুরকে আমার কিন্তু বড় যে আবার জেল খাটিয়েছেন, জেল যখন যান তখন ওনারা আমার শ্বশুর বাড়িতে যান, আমি তখন ওনাদেরকে ঠিক সেভাবে আপ্যায়ন করি, এবং ওনারা কিন্তু বলছেন যে ওনার প্রথম বউ সিলেকশন ভালো না হলেও ছোট বউকে কিন্তু সে ভালোই সিলেক্ট করছে, আমার ভাসুরের প্রশংসা করছে। তো মামারাও খুব আমার প্রতি বেশ স্নেহশীল ছিলেন আমি দেখছি। এর মধ্যে যে সেদিন সে বেবির ব্যাপারটাতে যখন ওভাবে বলল যে আমার সাথে সংসার সে করবে না, তখন আমি বুঝতে পারলাম যে তাহলে অন্য কিছু ঘটে যাচ্ছে। এবং দুই দিন পর যখন আমি ফেসবুক চেক করতে যাই, তখন আমি গিয়ে দেখি যে আমাকে ওখান থেকে ডিলিট করা হয়েছে, এবং ওখানে লেখা আছে, তার অ্যাবাউট মিতে লেখা আছে যে যে আগে যাকে সে পছন্দ করতো তাকে উদ্দেশ্য করে লিখছে যে তুমি যদি চাও এখন তুমি আমার কাছে ফিরতে পারো, আমি কারণ আমি তোমাকে ভালোবাসি, ঠিক এইভাবে কথাগুলো লেখা ছিল। তখন আমি বুঝতে পারছি তাহলে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না, ভেবে নিচ্ছি বিশ্বাস করতে পারছি না যে আমার লাইফে এরকম ঘটে যাচ্ছে, কারণ আমি তাদের সাথে কোনো অন্যায় করিনি, আমি তাদের সাথে কিছুই করিনি যে আমাকে তারা এইভাবে শাস্তি দিতে পারে। সবচেয়ে বড় কথা যে আমার আমার শরীরে তৈরি হচ্ছে যে জন্মদাতা, সে সে কেন একবারও ভাবছে না আমার কথা, না ভেবে তার সন্তানের কথা কেন ভাবছে না? এরপর আমার আত্মীয় স্বজনরা বুঝতে পারছিল যে এটা টিকবে না, এরা এই টাইপের ফ্যামিলি, এটা যেহেতু আগেরবার এরকম হয়েছে এটা হবে না। আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো, তুমি তোমার মতো করে নতুন করে শুরু করো। আমি শুধু একটা কথাই মনে করছি, আমি জানি আমার জীবনের সব কিছু এখন আমার সন্তান। সত্যি কথা বলতে কি, আমি বাঁচতে পারতাম না আমার যদি প্রেগনেন্ট না হতাম, আমার গর্ভে যদি আমার সন্তান না থাকতো, আজকে আমি এইখানে বসে কথা বলতে পারতাম না। আমার জীবনের সবকিছু এখন আমার সন্তান, আমার ছেলে। সেই ছেলেকে কেড়ে নেওয়ার জন্য নতুন করে আবার ফোন দিয়াতে আমার সে যার আমার হাজবেন্ড 14 ফেব্রুয়ারি 2012 আমি ভাবলাম সব ঠিক হয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে বলে সব ভুলে যাও, আমি যদি তোমার বাড়িতে যাই তুমি কি আমাকে মেনে নিবা? আর বলছে আমার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে, তুমি এটা কি বলছো? কিছু হয় নাই, যা হবার হয়ে গেছে। এরপর বলছে ঠিক আছে তাহলে তুমি, আমি একদিন আসি, তুমি কারো কাছে কিছু বললো না, আমি একদিন আসি, আমি তোমাকে নিয়ে তোমার বাবার বাড়িতে রেখে আসব। আমার আমার জায়গা কি ওখানে আগের মতো থাকবে? বলছে অবশ্যই থাকবে, তুমি যেয়ে দেখো। তারপর 14 ফেব্রুয়ারি সে সকাল 11টার সময় আমাকে ফোন করে, আমাকে বলছে তুমি তৈরি থাকো কিন্তু কাউকে কিছু বলো না, কাউকে কিছু বলা যাবে না, দেখি আমি ভাইকে বলে ভাবিকে বলে গাড়িটা নিতে পারি কিনা। তখন আমি বুঝতে পারি নাই যে এদের আর একটা নতুন ফোন দিই আমাকে। আমি যখন ওকে বললাম, আমি খুব আমার মনে হলো আমার সব ঠিক হয়ে যাচ্ছে, আমার শাশুড়িকে ফোন দিলে তো ফোন ধরতোই না। তারপর যখন আমার পরে আমার স্বামীকে ফোন দিলাম, স্বামীও ফোন ধরছে না, তখন আমার মনে সন্দেহ হচ্ছে সে যদি সব ঠিক হয়ে যাবে অ্যাটলিস্ট ওরা তো আমার সঙ্গে কথা বলবে, আমার হাজবেন্ড তো আমার সাথে কথা বলবে, তাহলে তো ঠিক হয়নি নিশ্চয়ই এদের কোনো ফোন দিয়েছে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তখন আমি আমার ফুপিকে জানালাম, ফুপি রনি তো আমাকে বলতে মানা মানে নিষেধ করছে, আমি এগুলো হয়েছে এখন আমি কি করব। ফুপি বললো যে খবরদার তুমি যেও না, ওরা হয়তো তোমাকে মেরে ফেলবে নাহলে তোমার বেবিকে মেরে ফেলবে, সেই জন্য এরকম করছে। আমি নিজে এত ওরা আমার সাথে এত বিশ্বাসঘাতকতা করেছে, এত কিছু করেছে, এত চলচাচুরি করেছে যে আমার মনে হয়েছে এরকম একটা ঘটনা ঘটতেই পারে, খুব স্বাভাবিক। তারপর হঠাৎ করে সে ফোন করে 11টার সময় ফোন করে 14 ফেব্রুয়ারি ফোন করে আমাকে বলছে যে আমি আসছি, তুমি নিচে নামো, কাউকে কিছু বলো না, তুমি নিচে নামো। তা বলছি তুমি বললে কি করে, আমার সমস্ত ব্যাগ আছে, আমার কাপড় চোপড় আছে, আমি কিভাবে একা বেরোবো, আমি একজন এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আমি কি করে চলে যাব, নামবো কি করে, আমি ফুপিকে না বলে তো যাব না। তা বলছে যে ঠিক আছে আমি ফুপিকে ফুপাকে বলছি, ফুপার কাছ থেকে পারমিশন নিচ্ছি, একটু আর কারোর কাছে কিছু বলার দরকার নেই, তুমি নিচে নেমে আসো, আমি দাঁড়িয়ে নিচে আছি। তখন ফুপিকে ফুপি কথাটা শোনার পর ফুপি বলছে অসম্ভব, আমি তোমাকে বেরোতে দেবো না, আমি তোমাকে বেরোলে ওরা তোমাকে মেরে ফেলতে পারো, তুমি আমার বাসায় আছো এটা সবাই জানে, ওরা যদি তোমাকে মেরে ফেলে ফেলে বলে যে তুমি অন্য কারোর সাথে ভেঙে গেছো তখন আমি কি করবো, তখন আমি কি জবাব দেবো তোমার ফ্যামিলির কাছে, আমি তোমাকে দেবো না, তুমি যেতে পারো না বলে উনি তালা বন্ধ করে দেয়। আর অনেকে ফোন করে বলে, আমার হাজবেন্ডকে ফোন করে বলে যে তুমি যদি সত্যি মানে ওকে নিয়ে যেতে চাও তাহলে তুমি জামাই, তুমি বুক ফুলে ঘরে আসবা, তুমি কেন লুকোচুরি করবা, তুমি ঘরে আসো, ঘরে এসে দুপুরে খাও, খেয়ে বিকেলবেলা ওর সাথে নিয়ে চলে যাও। এরপর ও ওখান থেকে চলে যায়, ও আর আসে না। শেষে ওর সাথে আমার ও কথা বলে আমাকে অনেক উল্টা পাল্টা বললো যে তুমি যাবা না তাহলে, তুমি আমাকে কেন বললে আসতে, আমার এতগুলো ক্ষতি কেন করলা, তো এইসব বলছিল। তো তখন আমার মনে হয়েছিল সে, আমারও হুট করে মনে হলো যে আমাকে নিয়ে যে এসে শুধু মেরে ফেলবে না, হয়তো সে এমন কিছু করতে পারে অনেক খারাপ, যেগুলো ওরা নোংরামি ছড়াচ্ছে হয়তো অনেক খারাপ কিছু করে অনেক কিছু করতে পারে আমার জন্য, কারণ ওরা বারবার আমার এতবার বিশ্বাস ভেঙেছে ওরা এদের জন্য এইসব কোনো ব্যাপারই না। আমি আমার ফুপিও তালা বন্ধ করলো, আমি আর যেতে পারলাম না, আর আমার হাজবেন্ডও আসলো না। পরে ফোনে আমাকে বললো, আমি শুধু বললাম যে তুমি আমার সার্টিফিকেটগুলো দাও, ঠিক আছে তুমি যদি না আসো বা ই না করো আমার সার্টিফিকেটগুলো দাও, আমার যে জিনিসপত্রগুলো আছে আমাকে দাও। কিন্তু ওরা কিছুতেই সেই জিনিসগুলো স্বীকার হলো না, বলছে যে প্রথম থেকে বলে আসছে না তোমার তো কোনো কিছু নাই, কোনো কিছু এখানে নাই। পরে একদিন যখন আমার হাজবেন্ড স্বীকার করলো, মনে হয় তার সাথে ফ্রেন্ড ছিল, তার এক ফ্রেন্ড আছে তার কাছে সে রাতে ঘুমায়, সে আমি ভোরবেলা ফোন করছি অন্য নাম্বার থেকে, তখন আমাকে সে ফ্রেন্ডকে আমার মনে হলো সে কাউকে শোনাচ্ছে যে হ্যাঁ অবশ্যই দিব, মানে আমি তোমার ছবি দিব, আমার বাবার ছবি দিব, মানে সে আমি বুঝতেই পারছি সে কাউকে শোনায় এটা বলছে, আমার বাবার ছবি ওখানে ছিল আমি চেয়েছিলাম, বলছে সবই আমি তোমাকে দিব, সার্টিফিকেট গুলো দিব, তুমি নিয়ে যেও। পরে সে আমাকে বললো যে যদি আমি তার সাথে বাড়িতে চলে যেতাম, সে যে আমাকে নিতে চাইছিল, আমি যদি নিতাম যেতাম ওর সাথে, তাহলে সে হচ্ছে আমাকে সার্টিফিকেট গুলো ফেলে দিত। তার আমার কন্ডিশন ছিল হয়তো হয় আমার বেবিকে অ্যাবর্শন করাতে চাইছিল, তার প্রেক্ষিতে আমি তাকে আমার সার্টিফিকেট, তার বিনিময়ে আমার সার্টিফিকেট ওদের কাছ থেকে নিতে হবে, আমার সবকিছু নিতে হবে, এইরকম একটা ওর মানে মানে হাজবেন্ডের কথাবার্তা এরকম ছিল। তখন আমি বলছি যে শোনো, আমি ওরকম শত শত আমি পাস করছি, আমি সার্টিফিকেট তুলতে পারবো, আমার দরকার নেই, তোমার কাছে আমার সার্টিফিকেট দরকার নেই, আমার সবকিছুর বাদ দিয়ে পরিবর্তে। এরপরে
এই ভাগে একটি তথ্য জানিয়ে রাখি যে অনেকেই প্রচুর টেক্সট করছেন আমাদের যে ফেসবুক আইডি যেখানে আমার একটা ছবি আপলোড করা হয়েছে, অনেকে জানতে চাচ্ছেন যে আজকের আমন্ত্রিত অতিথি তার কেন কোনো ছবি পোস্ট করা হলো না। ইনফ্যাক্ট উনি ওনার চাচ্ছেন না বিধায় আমরা তার ফেসবুকে তার কোনো ছবি আপলোড করিনি, এটি অনিবার্য কারণবশত ইনফ্যাক্ট তার মতামতকে শ্রদ্ধা জানিয়ে এই কাজটি করেছি, আপনারা অবশ্যই সেটি বুঝবেন।
এরপর হচ্ছে আমি আমার মনে হলো যে আমার ফোন ট্র্যাক করা হয়েছে এবং আমি যার সাথে কথা বলছি যে কথাগুলো ওরা কেমন করে যেন ওরা সব জেনে যাচ্ছে, এবং আমার মেইল ইমেল হ্যাক করা হয়েছে। তারপর সবকিছুই মানে আমার যেটা পরে বুঝলাম আমি, এগুলো আমার বড় যা করছে যে হচ্ছে আমার হাজবেন্ডের ব্রেন ওয়াশ করার জন্য সবকিছু, আমার ইমেল, আমার প্রথম থেকে ইমেল, তারপর হচ্ছে ফেসবুক সবকিছুই হ্যাক করা হয়েছিল আর কি। তারপর হচ্ছে আমার ফোনও ট্র্যাক করা হয়েছিল, আমার মনে হলো সব কথাবার্তা। তারপর আমি ফোন আর ইউজ করতাম না, যখন দেখলাম যে ওরা আমাকে অন্যভাবে অ্যাটাক করতে চাচ্ছে, আমার প্রতি ধারণা ছিল যে আমাকে মেরে ফেলতে চাচ্ছে, তারপর আমি ফোন ইউজ না করে আমি কোনোভাবে চুরি করে ঢাকা থেকে গ্রামে চলে গেলাম। কোনোভাবে গ্রামে চলে যাওয়ার পরে কিন্তু আমি যাওয়ার পথে মাঝ রাস্তায় গিয়ে আমি আমার ভাসুরকে জানাইছি, আমার হাজবেন্ডকে জানাইছি যে যদি সংসার হয় তাহলে যেন কোনো না হয়, যেহেতু আমি তাকে বলছি যে ভাইয়া আমি এরকম যাচ্ছি, এরকম এরকম আমার যাচ্ছে, আমার হাজবেন্ডকেও বলছি। তখন আমার হাজবেন্ড আমাকে বলছে যে মানে তুমি গেলেই কি না গেলে কি, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তখনও আমি পুরোপুরি বিশ্বাস করিনি যে মানে কোনোভাবে মেনে নিতে পারছি না যে কেন ঘটবে আমার সাথে এরকম, কেন হবে এরকম। পরে মার্চের 3 তারিখে সে আমাকে জানালো যে আমি তোমাকে ডিভোর্স করছি, তোমার সাথে আমার সংসার হবে না। কেন হবে না বলে যে তুমি আমার সাথে চিট করছো, আমি কি চিট করছি, তুমি আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করছো, তোমার আগে বিয়ে হয়েছে, তুমি আমাকে জানাও নাই। এর মধ্যে আমার বিয়ের আমার বাবার বাড়ি থেকে যে গয়না গাটি যেসব সার্টিফিকেট, আমার বিয়ের শাড়ি, মানে আমার এইসব কোনো ব্যাগ না, আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে ওরা যে গয়নাগুলো দিছে ওরা নিয়ে নিক, আমার অসুবিধা নাই, বাট আমার বাবার বাড়ির গয়নাগুলো সব অস্বীকার করছে আমার শাশুড়ি। আমার মামা শ্বশুরকে আমি যোগাযোগ করি, আমার মামা শ্বশুর বলছে যে আমার বোন কখনো মিথ্যে বলে না, আমার বোন কখনো মিথ্যে বলতে পারে না, সব তোমার বানানো কথা, মানে আমার যে গয়নাগুলো আছে সব ওনার আত্মসাৎ করে দিয়েছে, বলছে যে এগুলো আমি সব কিছু নিয়ে পালাই চলে আসছি। ইভেন ওদের আত্মীয় স্বজনকেও বলা হয়েছে যে আমি পালাই চলে আসছি, এবং সবাইকে বলা হয়েছে যে আমার নাকি বিয়ে করার স্বভাব, আমি বিয়ে করে বেড়াচ্ছি, আমি অন্য ছেলের সাথে আসছি আর আমি চলে আসছি, ঠিক এইভাবে সবার আত্মীয় স্বজনদের কাছে বলা হয়েছে। তারপরে এই আরেক মাসে পেটে এই বাবুকে আস্তে আস্তে অনেকবার আমি যোগাযোগ করলাম, আমি আবার ঢাকা চলে আসলাম, আবার ভাবলাম যে ওই চাচা আমার বড় যার বাবা ওনার মাধ্যমে যদি আবার সব ঠিক হয়ে যায়, সব কিছু যদি আবার ফিরে আসে আমার বাচ্চার জন্য। আমি আবার
কত কত মাসের প্রেগন্যান্সি,
4 মাস
আপনি সব করে বেড়াচ্ছেন,
আমি সবার কাছে আছি, আমি আশোকে আছি, আমি আমার শাশুড়ির পায়ের মাথা থেকে রেখেছি, একদিন আমার 5 মাস লোকগুলো মাটিতে শুয়ে পায়ে ধরে ধরে কাঁদছে, আমি কখনো এসব পছন্দ করি না, আমি শুধু কিচ্ছু করিনি কোনো অন্যায় গুণে। তারপরে বলছি যে মা আমার যদি অন্যায় থাকে আমাকে একটা বার সুযোগ দেন মা।
সম্পর্কগুলোর পরে মানুষের দিন দিন আস্থা হারিয়ে যাবে।
আমি আপুকে বলছি, আমার ননাজকে বলছি, সবার পা ধরে ধরে বলছি
ওই অবস্থায় আমার মনে ছিল না যে আমার মনে হচ্ছে আমার সন্তানের সন্তানকে এতিম করেন না বাবা। ওর বাবাকে বারবার বলছিল ওর সন্তানকে তুমি এতিম করো না।
এদেরকে কে বিয়ে করতে বলে? বিয়ে করার জন্য কে এদেরকে বাধ্য করতে বলে? বৈবাহিক সম্পর্কের মতো চমৎকার এই রীতিটাকে, রহমত পূর্ণ এই সম্পর্কটাকে রাস্তায় নামিয়ে এনে এসেছে মানুষ।
কেমন হাজবেন্ডকে পটাইতে হয় কি করে সেটা খুব ভালো জানি। তারপরে আমি কেন রাখতে পারলাম না, সে আমাকে কেন বিয়ে করলো? তাহলে আমি তো তার কাছে জোর করে যাইনি, তাকে বারবার বলছি ভেবে দেখো আমাকে বিয়ে করে করবা কিনা, ভালো করে ভেবে দেখো। আমি তাকে বলছি যে আমার এই অবস্থা দিনে আপনি আমাকে কেন বিয়ে করবেন, সে আমাকে বলতো। আজকালকার মেয়েরা যা, তাদের তো বিয়ে করেও যা হয় না করেও তাই হয়। অ্যাটলিস্ট তুমি তো সত্য কথা বলছো, আমি সেজন্যই তোমাকে বিয়ে করবো। কিন্তু সবার কাছে বলে আমি মিথ্যে বলে বিয়ে করছি, আমাকে চিট করে বিয়ে করছে।
মুহূর্তের দুর্বলতায় আপনি কনভিন্স হলেন, আবার ওই মানুষটিকে আপনি অবলীলায় দূরে ছুড়ে ফেললেন। ঠিক না, এসব এগুলো অন্যায়। আর এই মুখে আমি কতবার এই অন্যায়ের কথাই বা বলবো, আর কতবার এরকম আহাজারি করব, কতবার এরকম দীর্ঘ নিঃশ্বাসে ভরা, এরকম কষ্টে ভরা, এরকম চোখের পানি কাছ থেকে দেখব, কতবার এই পানা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওকে আমি এরকম আবেগঘন ভারী হতে দেখব। এবং যে পরিস্থিতি হতে চলেছে দিনের পর দিন, ইউরোপিয়ান যে কালচারের বিরুদ্ধে আমরা কথা বলি, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা লিভ টুগেদার করে, বৈবাহিক সম্পর্ককে যারা বিধ্বংগুলি দেখিয়ে চলেছে তাদেরকে নিয়ে সমালোচনা করি, আমার তো মনে হচ্ছে যে দে আর ফার বেটার দেন দিস টাইপ অফ রিলেশনশিপ, যেখানে বৈবাহিক সম্পর্কের নামে বেহায়াপনাম করে, যেখানে বৈবাহিক সম্পর্কটাকে একরকম রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে। তাদের চাইতে তো তারা ভালো আছে যারা লিভ টুগেদার করতেছে সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। কোনোভাবেই এই মানুষগুলো কোনোভাবেই আমাদের সমাজ থেকে কিন্তু সেই অর্থে পার পেতে পারে না, যদি আজকের আমন্ত্রিত অতিথির ইনফরমেশন গুলো সবকিছু সত্য হয়ে থাকে। বৈবাহিক সম্পর্কের সূত্র ধরে, বৈবাহিক সম্পর্কের একটা একটা লেবাস গায়ে চাপিয়ে আমরা কিন্তু অনেক অবৈধ কাজকে দিনের পর দিন বৈধ করে চলেছি। মেনে নেওয়া যায় না, কষ্টে বুক ভারী হয়ে ওঠে। আজকে যে মানুষটি আমাদের সামনে বসা, যে মেয়েটির কথা আমি শুনছি, কোন এন থেকে এই মেয়েটির মধ্যে সামান্যতম পাপের স্পর্শ আমার চোখে পড়ছে না। যতদূর পর্যন্ত আমার জ্ঞান প্রসারিত, যতদূর পর্যন্ত একটা মানুষকে চেনার শক্তি স্রষ্টা আমাকে দিয়েছেন, কোন এন থেকে তার মুখের অবয়বের মধ্যে, দেহভঙ্গির মধ্যে, তার উপস্থাপনার মধ্যে সামান্যতম পাপের স্পর্শ আছে বলে আমার এতটুকু মনে হয়নি। স্রষ্টা কত যত্ন করে মেয়েটিকে বানিয়েছেন, সমস্ত কিছু মিলিয়ে একটা ক্লাসিক আমাদের 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 সংসার, আমাদের যে পরম্পরা, আমাদের যে ক্লাসিক একটা 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 বউ বধূ যে কথাই বলি না কেন, তার প্রতিমা যেন স্মারক বসে আছে আমার আজকের এই ভালোবাসার আজকের এই হট সিটে অলঙ্কৃত করে। কিন্তু আফসোস, কি পরিমাণ দুঃখের কপাল নিয়ে এসেছে। আফসোস, বিনা দোষে দিনের পর দিন এবং একটার পর একটা ঘটনায় এক্সপিরিয়েন্স করে যাচ্ছে, যে ঘটনাটা দেখবার কথা তার কোনোভাবেই ছিল না। তার কপালে থাকা উচিত ছিল দারুণ চমৎকার একটা সম্পর্ক, স্বামী সন্তান নিয়ে একেবারে ভরপুর এক ভালো লাগায় আবিষ্ট হয়ে থাকার কথা। কিন্তু আফসোস, শুধুই কষ্ট, শুধুই দুঃখ, শুধুই দীর্ঘ নিঃশ্বাস, শুধুই চোখের পানি তার সারথি হয়ে আছে দিনের পর দিন। যে ছেলে পৃথিবীতে আগমন ঘটবে, যে ছেলে পৃথিবীতে এসে বাবার ভালোবাসা উদ্ভাসিত হবে, আয়রে কপাল, পৃথিবীতে আসার আগে সেপারেশনের এই যে সামনে পরিস্থিতি সামনে তাকে পড়তে হচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, বিভিন্ন আত্মীয়ের কাছে মাথা ঠুকতেছে কিভাবে রিলেশনশিপটাকে আবার রিবিল করা যায়। কোনোভাবেই আপনার স্বামীর যে মা, যে শাশুড়ি, সে কনভিন্স হচ্ছে না। কিভাবে অনুরোধ করছিলেন আপনি?
মা, আমি পাই ধরেছি, দুইটা পায় আমার গলে উঠছি, মা আমাকে একটা বার সুযোগ দেন মা, ওর ভাসুরকে, আমার ভাসুরের বউকে, আমার ননদকে, ননদের হাজবেন্ডকে, মা আমাকে একটা বার সুযোগ দেন, ঠিক এরকম করে আমাকে একটা বার সুযোগ দেন মা। আমি ওর বাবাকে অনেকবার বলছি, প্লিজ তুমি আমাকে একটাবার সুযোগ দাও, একটাবার। আমি কি করছি ও কখনো আমাকে বলতো না, তুমি কি করছো, শুধু বলতো তুমি চিট করছো, তোমার সাথে চিট করছো, কিন্তু কি চিট করছে এটা আমাকে বলতো না। কারণ আমি যে চিট করি নাই সেটা তো সে জানে। আমি এর মধ্যে যদি কোনো কিছু কোনো কিছু না বলে থাকি সেটা আমার ইচ্ছা করে না, হয়তো ভুলে যাওয়ার কারণে। আমি কোনো কিছু লুকাইনি, ইভেন আমার হাজবেন্ডকে আমার মা যে আমাকে জোর করে বিয়ে দিতে ধরছিল সেখান থেকে যে আমি চলে গেলাম, আমাকে আর একজন নিয়ে যেতে ধরছে, চলে নিয়ে গেছে, সেদিন আমাকেও একজন আমাকে এই সিট দেওয়ার প্ল্যান করছিল, পরে সেটা জানতে পারি। আমাকে যদি সেদিন কিডন্যাপ না হতো সেদিন আমাকে এই সিট দগ্ধ হতে হতো। এরপর ওরা কেমন করে কি করছে আমি জানি না, ওরা কি কি সব পেপার তৈরি করছে আমি জানি না, ওরা আমার নামে খুব বাজে বাজে ইম্প্রেশন তৈরি করছে। আমার আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা আমাকে পছন্দ করতো, যারা আমাকে আদর করতো, তোমার মধ্যে কি আছে, বারবার বিয়ে হয় আমার বাবা শ্বশুর আমাকে
বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত তাহলে নিয়েছিলেন। মহাচ্ছন্ন অনুভূতি থেকে যে বিভিন্ন রকমের বড় বড় সিদ্ধান্ত যারা গ্রহণ করে, এদের মতো ভেড়িয়ার জাত, এর মতো বেনিয়ার জাত আর হয় না। এরা মুহূর্তের দুর্বলতাতে হঠাৎ করে নিজেকে অতিমানব ভেবে বড় বড় সিদ্ধান্ত নিয়ে বসে। তখন তাদের কাছে এরকমই মনে হয় যে এ ধরনের ঘটনা তো ঘটতেই পারে, অনেক উদারপন্থী মানুষের মতো একটা সিদ্ধান্ত নিয়ে বসে। কিন্তু বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায়, মোহটা যখন ভেঙে যায় এক মাস বা দুই মাস অতিক্রান্ত হলে, তখন কিন্তু আবার নতুন করে ক্যালকুলেশন নিয়ে বসে। আচ্ছা, এই মেয়ের সাথে আমি সংসার করছি, এর আগে বিয়ে হয়েছিল, এ তো সেই মানুষ যাকে স্পর্শ করেছে পূর্বপুরুষ, কোনো অন্য পুরুষ, একে এর সাথে তো চলা যেতে পারে না, একে তো মেনে নেওয়া যায় না। এরকম একটি টিপিক্যাল মাইন্ড নিয়ে যারা চলতে থাকে, যাদের জড়ের মধ্যে, জিনের মধ্যে, হরমোনের মধ্যে এরকম টিপিক্যাল মাইন্ডসেট লুকিয়ে আছে, তারা মুহূর্তের দুর্বলতায় যেন অতি মানবীয় কোনো সিদ্ধান্ত না নেয়, বড় মানুষের মতো, বড় 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 দিলওয়ালা মানুষের মতো সিদ্ধান্ত না নেয়, সে ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকা উচিত। মেয়েটিকে দেখে দারুণ মনে হয়েছে, অন্যরকম সৌন্দর্যর অধিকারী একটি মেয়ে, সব মিলিয়ে মুহূর্তের দুর্বলতায় সিদ্ধান্ত তো ঠিকই নিয়েছে, কিন্তু তার মজ্জা থেকে সেই 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 ট্রিপিক্যাল মানসিকতার উদ্দেশ্যে উঠতে পারেনি বিধায় এক দুই মাস পরে তার স্মৃতিভঙ্গ হয়েছে, তার মোহভঙ্গ হয়েছে। তখন সে আবার নতুন করে চিন্তা শুরু করেছে যে না, আমি এর চাইতে বেটার কিছু মনে হয় ডিজার্ভ করি, আমি কেন বিবাহিত হয়ে থাকা একটা মেয়েকে বিয়ে করলাম। সে কারণে মানসিকভাবে সে এবং তার ফ্যামিলি এই মেয়েটিকে মেনে নিতে পারেনি, যে কারণে কোনোভাবে এই মেয়েটি ফ্যামিলির মন পায়নি। আমার কাছে মনে হয়েছে, যতটুকু আমার আজকের অতিথি বন্ধুর কথা শুনলাম, তার ঘটনা থেকে আমার এই জিনিসগুলোই মনে হয়েছে, সিদ্ধান্ত এরকম নেওয়া উচিত না। বিয়ে অনেক বড় একটি ব্যাপার, অনেক বিশাল একটি ব্যাপার, স্রষ্টার খাস নিয়ামত থাকে এই বিয়ের মধ্যে। এই বিয়ে নিয়ে এরকম ছেলে মানুষই করা উচিত না, বিয়ের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। বিয়ের হাত ধরে, বাবা মার হাত ধরে যে তাদের অরুষ সন্তানের জন্ম হবে, সে সিস্টেমটা থাকে প্রশ্নেই মানুষের একটা কেমন যেন আস্থার সে জায়গাটাই নষ্ট হয়ে যাবে। এই মানুষগুলো আসলে দিনের পর দিন এই এই হাজার বছর ধরে চলে আসে এই রীতিটাকে চ্যালেঞ্জ করতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে, এবং আস্তে আস্তে আমাদেরকে যে অন্য এক পাপাচার সমাজের দিকে নিয়ে যাচ্ছে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে দিনের পর দিন। দেন ফাইনালি এখন কি অবস্থা, সব ছেড়ে দিয়ে সবকিছু একেবারে উলট পালট হয়ে আপনার সন্তান আর আপনি, এই হচ্ছে আপনার আপাতত পরিচয়।
বাবুকে নিয়ে আড়াই মাস গ্রাম থেকে আড়াই মাস, বাবুর বয়স যখন আড়াই মাস, আমাকে ঢাকায় নিয়ে আসে, কারণ আমি এসে আইন ও সালিস কেন্দ্রে ওখানে যোগাযোগ করি, ওখানে লিগ্যাল হেল্পের জন্য। ওখানে তো আমি প্রেগনেন্সি থেকেই যাই, ওনারা আমাকে চিনতো,
জানতো যে আমি মানে কি অবস্থায় ছিলাম। তারপর ওনারা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে ওর বাবার সাথে, আমার হাজবেন্ডের সাথে, কিন্তু কোনোভাবেই মানে ওরা রেসপন্স করতো না। তারপর এক সময় একবার আসলো আমার মামা শ্বশুর আর আমার ভাসুর আসলো, এসে এমন সব বাজে বাজে কথাবার্তা বলতেছিল যে আমার অভ্যাস নাকি যে হচ্ছে বিয়ে করে মানে যিনি বারবার বিয়ে করে টাকা পয়সা নেয়া কারোর কাছ থেকে, উনি ওনার জন্য একটা ইনফরমেশন।
আমি দিনমহরের টাকাটা ডিডাক্ট করা হলো এরকম মর্মে লিখে নিয়েছি রাইট আপনার দিনমহরে যে এত এত ওসুল এইভাবে উল্লেখ করেছে, যদি এটা একটা আমার কাছে কোনোভাবে এটাকে মানে কি বলবো, যাই হোক এর ওসুল আর বাকি টাকা
এই গয়নাগুলো ওই
তাও নকল গয়না আর বাকি টাকা
এখনো দেওয়া হয়নি,
বাকি টাকা দেয়নি,
মানে ওরা অন্য কোনো ভাবে মানে ই করছে না। ওরা অনেক কল করছে ওদেরকে, ওরা কখনো রেসপন্স করে না, করতে না, এরকম করতে করতে পরে করছে একবার যখন, তখন আমার হাজবেন্ডের বড় ভাই এবং মামা আসেন, এসে ওখানে এসে খুব উল্টাপাল্টা কথা বলছিলেন। তো আমি যে ইনফরমেশনটা দিতে চাচ্ছিলাম ওনার জন্য যে আমাকে প্রথমবার যখন ওইরকম হয়েছিল, আমার বিয়ে হয়েছিল প্রথমবার, সেখানে আমাকে এক একর প্রায় হচ্ছে অনেক জমি অনেক টাকা প্রায় হয় কয়েক লাখ টাকা আর কি। তারপর আমি কিন্তু ওদের কাছ থেকে কোনো কিছু নিইনি, আমার নামে দেওয়া হয়েছিল, পরে আমি যখন ওখান থেকে চলে আসি আমি সব লিখে দিয়ে আসি ওনার কাছে, ওর বাবার জিনিস ওর বাবাকে ফিরে দিয়ে আসি, যে তুমি সংসার করবো না, ওর জিনিস আমি কেন রাখবো। আমি ডিভোর্স করছিলাম, আমি ওর কাছ থেকে কোনো কিছু নিইনি, বাট আমার মামা শ্বশুর বলছেন যে আমি বারবার বিয়ে করি আর এইসব নিয়ে নিয়ে মানে এ করি, খুব নোংরা ভাবে বলছেন। তখন এই কথাটা নিয়ে আমার ফুপার সাথে ওনার ঝগড়া হয়।
আমরা চেষ্টা করবো আশুকের সাথে যোগাযোগ করার, ইনফ্যাক্ট আইন এবং সালিশ কেন্দ্র তাদের একজন রিপ্রেজেন্টের সাথে কথা বলবো, যে তারা এইসব ব্যাপার নিয়ে ভলেন্টিয়ারি অনেক সার্ভিস দিয়ে থাকেন এবং সামনে থেকে সব কাজের ব্যাপারগুলোতে তারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই এই ঘটনা প্রেক্ষিত কিনে তাদের ভাষ্যটা কি, তারা এক্ষেত্রে কোন রকমের উদ্যোগ নিতে পারেন কিনা, এবং সেই ব্যাপারটা সম্বন্ধে আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব যে শুধুই দুঃখে থাকা পিছিয়ে পড়া এই কষ্ট মাখা মুখগুলোকে একের পর এক অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে, নাকি তাদেরকে আমরা এখান থেকে এই জগদ্দল পাথর থেকে বের করে নিয়ে আসার কোনো ওয়ে আউট বের করতে পারি কিনা, সেই মর্মে আপনারা কথা বলুন, সেই মর্মে আপনারা আওয়াজ তুলুন, সেই মর্মে আপনারা টেক্সট করুন, সেই মর্মে আপনারা জনমত সৃষ্টি করুন। আমরা এই পরিস্থিতির ইতি টানতে চাই বন্ধু, আমরা চাই না এই ধরনের মানুষের আর কোন রকম এই ধরনের দুঃখের ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, আর কোন মাকে তার সন্তান জন্ম নেওয়ার আগে পা ধরে ধরে মানুষের কাছে যেন তার রিলেশনশিপের জন্য তার আইডেন্টিটির জন্য ভিক্ষা করে না বাড়াতে হয়, এটা বড় কষ্টের, এটা বড় দুঃখের, এই ঘটনার জন্য পুনরাবৃত্তি কোনোভাবেই না হয়, আর কোনো মা আর কোনো বোনের সাথে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটার জন্য বড় বেশি অপেক্ষায় আছে বন্ধু। আপনারা কি পরামর্শ দিচ্ছেন, আপনারা কোনো সলিউশন দিচ্ছেন কিনা, আপনারা জনমত সৃষ্টি করার জন্য আমাদের সাথে আছেন কিনা, আপনারা এগুলোর ক্ষেত্রে ঐক্যমত আছেন কিনা, সে ব্যাপারগুলো আমি জানতে চাই বন্ধু। ইনফ্যাক্ট সে ব্যাপারে আমরা টেক্সট নেব, সে ব্যাপারে আপনারা 16260 তে কমেন্টস করছেন কিনা সেটা দেখব, এবং সেই সাথে আমরা এখন চেষ্টা করছি আইন এবং সালিশ কেন্দ্রের রিপ্রেজেন্টার সাথে কথা বলার জন্য, এবং এই ব্যাপারে তাদের পক্ষ থেকে কোন উদ্যোগ আছে কিনা সে ব্যাপারে আমরা ওভারঅল একটা আপডেট নেওয়ার চেষ্টা করব। এবং সব মিলিয়ে সব ছেড়ে দিয়ে আপনার স্বামীর সাথে কি আর কোনো রকমের কোনো যোগাযোগ, স্বামী বলাটা ইনফ্যাক্ট এখন আর কোনো যৌক্তিক হয় না, সেপারেশন অলরেডি আপনার সেপারেশন হয়ে গেছে, এবং তার সাথে কি কোনো রকমের যোগাযোগ কি আর হয়েছে কখনো?
আমি ট্রাই করেছিলাম অনেকবার, বাবু যখন অসুস্থ,
এখন বয়স কত আপনার ছেলের?
2 বছর আর 2 মাস চলছে।
কিভাবে আপনি সবকিছু মানে অর্থ সংস্থান করছেন কিভাবে?
এটা হচ্ছে আমার আম্মা হচ্ছে বেশ কয়েকটা জমি মানে আমার ইয়ে ছিল ওখান থেকে আমাকে টাকা দিচ্ছে, আমার প্রপার্টি তো আমার মানে পৈতৃক প্রপার্টি যেটা পাবো ওইখান থেকে আমাকে দিচ্ছে, আমার ভাই দিচ্ছে একটা বাসা আমার জন্য, ও ভাড়া ওখান থেকে
ভাড়া,
হ্যাঁ ওটা চালাচ্ছে, চাল ডাল সবকিছু আমার মা বাসা থেকে দিচ্ছে, আমার মা সে এখানে ই করে থাকে। আর এভাবে আমি টিউশনই করছিলাম, টিউশনই আর জব।
আপনি কি পড়ালেখা কমপ্লিট করেছিলেন, ফাইনালি মাস্টার্স কমপ্লিট করেছিলেন? কোন সাবজেক্টে?
হিউম্যান রিসোর্স।
হিউম্যান রিসোর্স,
জি।
এইচআর মানে কি? এইচআর মেজর ছিল, এমবিএ করেছেন, রাইট?
এখানে আমার একটা কথা বলার আছে, সেখানে হচ্ছে যে আমার যে পেপারস গুলো ওখানে আছে, আমি লাস্ট সেমিস্টারটা আমার হচ্ছে টাকা জমা দিতে আমার প্রবলেম ছিল, কারণ আমার বাবা ছিল,
ওই কারণে এটা কমপ্লিট হয়নি।
না, কমপ্লিট হয়েছিল, বাট রেজাল্ট কার্ডটা আমি এখনো তুলতে পারিনি, কারণ আমি যে ওয়েভারটা নিয়েছিলাম ওই অ্যাপ্লিকেশন পেপারটা আমার শ্বশুর বাড়িতেই আছে, কারণ ওই
এখনো তো আপনি ফার্দার অ্যাপ্লিকেশন করতে এটা পসিবল ছিল
না, ওটা ছাড়া আমি পাচ্ছি না। আর আমি অনেক ব্যস্ত ছিলাম বাবুকে নিয়ে, এই জন্য করতেছিলাম না।
কোন ইউনিভার্সিটি এটা?
এশিয়ান ইউনিভার্সিটি।
আমরা কি এটা নিয়ে উদ্যোগ নিতে পারি আপনার হয়ে?
জি,
আমরা চেষ্টা করব প্রয়োজনে আমাদের রিপ্রেজেন্ট দিয়ে কমিউনিকেট করার, যেটা পসিবল কিনা যদি তারা হেল্প করতে পারে।
কারণ আমাকে যখন আমি লাস্ট সেমিস্টারে,
আপনার টোটাল ইনফরমেশন তাদের কাছে আছে এবং সেটার জন্য আপনি তাদের কাছে অফিসিয়ালি ক্লেম করতে পারেন, যদি যদি তারা এই ব্যাপারটাকে রিজলভ করে। এবং এশিয়ান ইউনিভার্সিটি ওয়ান অফ দা রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি সো ফার ইন বাংলাদেশ, আমরা চেষ্টা করব যে আপনারা অবশ্যই আপনারা এই এই পিছিয়ে পড়া মানুষটিকে, এই কষ্টে থাকা মানুষটিকে অন্তত তার সন্তানের জন্য হলেও আপনারা আপনাদের জায়গা থেকে হেল্প করবেন, যাতে করে সে নতুন করে আবার ঘুরে দাঁড়াতে পারে, নতুন করে আবার কোন একটি কর্মের সংস্থান করে নতুন করে আবার এই সন্তানটিকে সাথে নিয়ে পথ চলতে পারে। সেই ব্যাপারে আমরা অবশ্যই আমরা অনুরোধ জানাচ্ছি এবং প্রয়োজনে আমাদের প্রডিউসার ইন্টাজা তার প্রতি অনুরোধ থাকবে যে যদি সম্ভব হয় ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করে যদি তারা এটা সেটেল ডাউন করেন, দেন আমরা পরে হয়তো এটার একটা আপডেট আমরা লিসেনার্স আপনাদেরকে দিতে পারবো। জি,
আর আমি এখন জব খুঁজছি, আর বাবু যেহেতু অনেক ছোট ছিল, বাংলাদেশে তো ওরকম ভালো ডে কেয়ার না, যেগুলো ডে কেয়ার আছে অনেক এক্সপেন্সিভ।
সেটি ইদানিংকালে শুরু হয়েছে ইনফ্যাক্ট, এবং অনেক কর্পোরেট হাউস গুলোতে এখন ডে কেয়ারের ব্যবস্থা থাকছে, যদি খুব ছোট বাচ্চাদেরকে সেভাবে তত্ত্বাবধান করার অবস্থাটা অ্যাকচুয়ালি নাই।
একটা আছে যেমন জিপি, বাংলালিঙ্ক, এগুলোতে আছে, কিন্তু এখানে শুধুমাত্র সার্ভিস, ওখানে যারা এমপ্লয়ি আছে তাদেরটাই রাখা হয়, বাইরের কাউকে রাখা হয় না।
তো এই বিষয়ে আমরা এখন আমরা চেষ্টা করছি, অলরেডি ইনফ্যাক্ট আমরা 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 এখন চেষ্টা করছি আইন এবং সালিশ কেন্দ্রের সাথে কমিউনিকেট করার। তার আগে আমরা আমরা আপনার স্বামীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ইনফ্যাক্ট আমিও ওয়েট করতেছি সে যেন আমাদের ফোন রিসিভ করে, যাতে করে তার সাথে আমরা কথা বলতে পারি। তার আগে তার সাথে যে আমরা কথা বলেছি সেই রেকর্ডেড অডিও ক্লিপটা আমরা একটু শুনে নিই। উনি যখন কথাগুলো বলবে অনেক কথাই ধরেন উল্টা পাল্টা বলতে চাইবে,
বলো তার সুবিধা নেই, কোনো সমস্যা না, ওনার ওনার বিবেকে যতটুকু হবে
মানে রনি ভাই আমাদের তরফ থেকেও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বিবেকের জায়গা থেকে। তো আমরা আমাদের দায়িত্ব হচ্ছে উভয় পক্ষকে ব্যাপারটা জানানো, এবং আমরা যতটুকু সম্ভব একতরফা ব্যাপারগুলো হয় কি যেগুলো আপনি করেন নাই সেসব ব্যাপারগুলো সে তখন হয়তো বলতে চায়, কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাকে একটা সুযোগ দিয়ে, আপনারও কিছু সঠিক কারণ আছে এগুলো করার পিছনে, তো সেই কারণগুলো আমরা একটু আসলে জানতে চাই বা সবাই শুনতে চাই, তাহলে মানুষ মিসগাইড হবে না। এটার জন্য আপনাকে রিকোয়েস্ট করা যে আপনি অন্তত কিছু একটা বলেন।
আমি ভাইয়া আপনাকে বলেছি উইথ অল দি রেসপেক্ট, আমি আসলে আম নট ইন্টারেস্টেড, আই এম ভেরি সরি টু সে আম নট ইন্টারেস্টেড।
আচ্ছা, আমি কি ছোট্ট একটা প্রশ্ন করতে পারি আপনাকে? উনি যেটা বলছিলেন যে আপনাদের মানে ডিভোর্স তো হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, বাট খরপোশের যে টাকার ব্যাপারগুলো
উনি মনে হয় আর কিছু বলতে চাই, আপনি এই বিষয়ে কোনো কথা বলতে যাচ্ছেন না, ভাইয়া ফোনটা রাখবো, ওনার যা মনে চায় উনি বলুক, সমস্যা নেই, ঠিক আছে ভাই, সমস্যা নাই, কোনো কোনো মুশকিল নাই, সমস্যা নাই, যা ইচ্ছা কর, কোনো আমার কোনো কিছু সমস্যা নেই, থ্যাংক ইউ।
আপনারা শুনছিলেন ইনফ্যাক্ট কথোপকথন যেটি ছিল রনি, ও ইনফ্যাক্ট আমাদের আজকের যে আমন্ত্রিত অতিথি বন্ধু তার পূর্বতন স্বামী এবং আমাদের আমাদের ভালোবাসার বাংলাদেশের মেম্বার্স, তাদের দুজনের মধ্যে কথোপকথন আমরা চেষ্টা করেছি তাকে কথা বলতে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, কারণ এক পক্ষ কথা বলাটা অনেকটা অবিবেচকের মতো, আমরা চেষ্টা করি বোথ পার্টি যেন কথা বলতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়ার, কিন্তু তিনি সেই সুযোগটা নিতে পারেনি। এবং মজার ব্যাপার যে খুব স্মার্টলি এবং খুব কুল ব্রেনে উনি জিনিসটাকে জাস্ট এড়িয়ে গেছেন, যে তিনি ইন্টারেস্টেড না, তিনি কথা বলতে চায় না, এবং ইনফ্যাক্ট সেটাও মনে হয়েছে আমার এক ধাপে গিয়ে যে সে কোনোভাবে ব্যাপারটাকে কেয়ার করতেছে না, যে এটা বললেই কি আর না বললেই বা কি। আসলেই তো ঘটনা তো এরকম ঘটেই চলেছে অহর্নিশ, প্রতিদিন প্রতি মুহূর্তে যখন কথা বলছি তখন হয়তো বেশ কয়েকটা ঘটনার মধ্যে ঘটে গেল, কিন্তু কারোই তো কিছুতে কিছু হয় না, যে কারণে এরকম ভাবে আমরা বৃদ্ধাঙ্গুলি আমরা দেখাতেই পারি, কি আমরা মিডিয়ার সামনে কি আইনের সামনে, আসলেই তো কারো কারো কোনো কিছুতেই কোনো কিছু হয় না। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বারংবার অনুরোধ করেছি আপনাদের কাছে, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে অনুরোধ করেছি, লাইন ফোর্স এজেন্সির কাছে অনুরোধ করেছি, যে প্লিজ যারা মানুষকে কষ্টের এবং মানুষকে নিঃশেষ করে দেওয়ার মোটিভ তৈরি করে তাদের তাদের ব্যাপারে আপনারা সাবধানী হন, তাদের ব্যাপারে আইন প্রণয়ন করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা এখন আইন এবং সালিশ কেন্দ্রের রিপ্রেজেন্ট তাকে আমরা ফোনে নিতে চেষ্টা করছি, তার মাধ্যমে আমরা ছোট্ট করে একটু ওভারভিউ নিতে চাচ্ছি আজকে যে আমাদের অতিথি তার সম্বন্ধে। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে।
অনেক ধন্যবাদ আপনাদের এই মধ্যরাতের শুভেচ্ছা। আমি মনিরা আক্তার, আইনজীবী, আইন ও সালিশ কেন্দ্র।
জি জি, আমি আপনাকে অলরেডি, আপনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন থ্রু আউট ঢাকা 90.4। আপনি কি ওভারঅল এই প্রেক্ষিতে যে ঘটনার কথা বলা হলো তার সম্বন্ধে একটা ওভারভিউ দিতে পারেন? এবং আমরা আসলে কিন্তু অনেক বেশি অসহায় হয়ে আপনাকে ফোনে যুক্ত করেছি, মানে ইউ আর দ্য এক্সপার্ট। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না, এই ঘটনাগুলো ঘটুক আমরা সমাজে কোনোভাবে আর নিতে পারছি না, ইনফ্যাক্ট দেখতেও চাচ্ছি না। আপনাদের জায়গাতে কি করছেন বা কি করতে পারেন?
কার্যক্রম মানে এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আর আজকে আপনাদের যে মাহমুদ আসমতানা মাহমুদ মনি আপনাদের যে অতিথি, ওনার যে ইয়েটা সেটা আমরা ডিল করছি। আমাদের কাছে উনি আসতেন, উনি যেটা বলছেন যে ডিভোর্স হওয়ার পরে উনি আসা যাওয়া করছেন মানে প্রেগনেন্সি অবস্থায়, কিন্তু আমাদের কাছে অভিযোগটা দিয়েছেন উনি 2012 অক্টোবরে। আমাদের কাছে উনি অভিযোগটা দিয়েছেন ওনার পরিবারেই। তখন আমরা আমাদের যেটা নিয়ম আইন ও সালিশ কেন্দ্রে যে কেউ অভিযোগ দিলে সেটা আমরা মানে প্রাথমিক ক্ষেত্রে যে সালিশের মাধ্যমে দেখে চেষ্টা করি যে মীমাংসা করা যায় কিনা। তো এই সমস্যাটা আমরা সেটা চেষ্টা করেছি যে আলোচনার মাধ্যমে সংসার প্রথমে গিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু ডিভোর্স হয়ে গেছিল তারপরেও যদি আলোচনায় আসতো অপর পক্ষ তাহলে হয়তো বা কোনো কিছু মানে একটা চেষ্টা করা যেত, কিন্তু ওনারা আসলে ওইভাবে আসেননি। একবার ওনারা আসতেন সেটা ওনারা মানে সিচুয়েশনটা কি বলবো অন্যভাবে ওনারা করার চেষ্টা করছেন, কিন্তু ওনার মানে ঠিক প্রতিপক্ষ যে উনি কিন্তু নিজে আসেন নাই, আসতেন ওনার ভাই এবং ওনার মামা, ওই একবারই আসতেন ওনরা, এরপরে ওনরা আসেননি। যাই হোক, এরপরে আসলে দীর্ঘদিনের একটা গ্যাপ হয়তো এর মাঝে আছে, সেটা হচ্ছে যে আজকের যে অতিথি উনি মানে চাচ্ছিলেন যে মামলা না করে পারিবারিক ভাবে বা মানে ইয়া করে সংসারটা করা যায় কিনা, এই কারণে বেশ কিছুটা সময় আমাদের অনুরোধ করছিলেন যে ফাইলটা যেন বন্ধ থাকে, মানে মামলা মোকদ্দমা বা সালিশ সবকিছুই আপাতত স্থগিত থাকে, আমি দেখি সংসার হয় কিনা, যেহেতু একটা বাচ্চা আছে এবং ওনার বাচ্চাটা কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত আপনারা জানছেন কিনা আমি বলতে পারিনি।
যাই হোক, আমাদের কাছে ইনফরমেশনটা আসেনি, ইনফ্যাক্ট আপনি বললেন এবং মায়ের যে অবস্থা দেখতেছি এখন আমি আমি তো এটা জানতাম না।
পারিবারিক ভাবে যদি সমাধান করা যায়, পরবর্তীতে যখন হলোই না তখন উনি আমাদের কাছে আসেন আবার যে না সংসার ইয়া তো হলো না তাইলে আমি মামলা করবো। তো পরবর্তী প্রসেস হিসেবে আমাদের আইন ও সালিশ কেন্দ্রের যেটা প্রসেস সেটা হলো সালিশে না হলেও পরবর্তীতে তাহলে মামলা করা। তখন আমরা এই বছরের মে মাসে আমরা ওনার যে দেনমোহর আছে ওনার খোরপোষ এবং ওনার যে বাচ্চার খোরপোষ এটার দাবিতে একটা মামলা করি মে মাসে 29 তারিখে। মামলা করার পরে অপরপক্ষ যদিও আমাদের অফিসে আসেনি, কিন্তু অপর পক্ষ যেটা করছে মামলা করার পরে প্রথম দিকে সমনটা জারি হয়েছে, জারি হওয়ার পরে ওনারা প্রথম দিকে এসে মামলাটা অ্যাপিয়ার করেন এবং গত এই আগস্টের 31 তারিখে যে তারিখ ছিল সেখানে ওনারা জবাব দিয়েছেন মামলার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, এখন এই মাসের 22 তারিখে একটা ডেট আছে কোর্টে, যেটা আছে আপনারা হয়তো কোর্ট প্রসিডিউর জানবেন যে দুই পক্ষ নিয়ে কোর্টে এডিআর যেটা বলে বিকল্প, হ্যাঁ ওইটার জন্য এখন 22 তারিখ আসলে হয়তো বোঝা যাবে যে অপর পক্ষ আসবে কি আসবে না, বা এই যে দিন মহল ভরণ পোষণ বা বাচ্চা ভরণ পোষণ আমরা যেটা ক্লেম করছি সেটা ওনারা আসলে দিবেন কিনা বা দিলেও কিভাবে দিবেন সেটা ওনারা আসলে তখন কোর্টে দুই পক্ষ নিয়ে যাচ্ছে যখন বসবেন দুই পক্ষের লয়ার সহ তখন হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে মানে প্রতিকারটা কিভাবে আসতে পারে।
আমাদের সাথে ফোনে যুক্ত আছেন আইন এবং সালিশ কেন্দ্রের রিপ্রেজেন্ট আইনজীবী মুনিরা, এবং উনি ওভারঅল একটা ওভারভিউ দিচ্ছিলেন আজকের হট সিটে যিনি বসেছেন তার সম্বন্ধে। এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত রাত্রে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পুরো ব্যাপারটা সম্বন্ধে একটা ফিডব্যাক দিলেন আমাদেরকে।
আপনাদের খুবই ভালো লাগলো, আর আপনারা যদি এরকম একটা মানে রাখেন যে মেয়েদের জন্য, এই যে বাংলাদেশের যে পরিস্থিতি এখন মেয়েদের, আপনাদের মতো এরকম প্রোগ্রাম আসলে খুবই দরকার আমাদের পাশাপাশি, আমরা তো চেষ্টা করি আপনারা যদি পারেন হয়তো মানুষ আরো এয়ার হবে এবং আরো মেয়েরা সহযোগিতা পাবে বা দাঁড়ানোর একটা শক্তি পাবে। আপনাদের অনেক ধন্যবাদ
আপনার জন্য যে আপনারা সামনে থেকে এই কাজগুলোকে নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরা আশা করব যে আপনি আপনি সামনে থেকে নেতৃত্ব দিবেন এবং স্পেশালি আমাদের হট সিটে যিনি বসেছেন এই মানুষটির হয়ে লড়াই চালিয়ে যাবেন যাতে করে সে তার অধিকার, তার প্রাপ্য যে অধিকার সেটা তিনি ফিরে পান। এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার জন্য। জি জি, অনেক দোয়া করি, অনেক ভালো থাকুন, এই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভালো রাখছেন সেজন্য স্রষ্টা আপনাকে ভালো রাখুন সেই প্রার্থনা করি। এবং অবশ্যই আশা করি যে এই পরিস্থিতির একটা পজিটিভ সলিউশন বের হয়ে আসুক, কিন্তু শেষ মুহূর্তে কি এক তথ্য সামনে আসলো, এতটুকু তো অভ্যস্ত হয়ে গেছি আমরা, মহাচ্ছন্ন কোন রিলেশনশিপের ভেতর দিয়ে গিয়ে কেউ হয়তো বড় রকমের কোনো কমিটমেন্ট করছে বৈবাহিক সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছে, মোহ ভঙ্গ হচ্ছে বৈবাহিক সম্পর্কটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসছে, কিন্তু এই ধরে নেয়া এবং ছুঁড়ে ফেলার মাঝে যে ফুলগুলো আসছে পৃথিবীতে সে ফুলগুলো তো কোনোভাবেই নিরাপদ না। ঠিক সেই রকম ভাবে আজকের হট সিটে যিনি বসেছেন আর আরেকজন তাচ্ছিল্যের সাথে যে আমাদের রিকোয়েস্টটাকে রিজেক্ট করেছিলেন সেই রনি, যাকে আমরা বলেছিলাম যে আপনিও আমাদের সাথে যুক্ত হন জানান যে কি ঘটনা, যার কিছু মনে হয়নি আমাদের অনুরোধ বা আমাদের কথা শোনার আদৌ প্রয়োজনীয়তা আছে বলে, আপনার রাইট আছে, আপনি সম্পর্ক করতেই পারেন সম্পর্ক ছাড়তেই পারেন, কিন্তু একজন মানুষ হিসেবে আমি অনায়াসেই বলতে পারি আপনার এই রাইট কখনোই না যে ওরসে একজনের জন্ম দিতে পারেন আবার এক লহমায় তাকে ছুঁড়ে ফেলতে পারেন। বড় আফসোস হয়, বড় কষ্ট হয় এটা দেখে। আপনাদেরকে গত অনুষ্ঠান এক অনুষ্ঠানে মনে হয় বলেছিলাম যে আমার একটু প্রবলেম হয়েছে আর আমার বাসার গ্রিল ভেঙে পাশের রুম থেকে কিছু জিনিস নিয়ে গেছে, বিশ্বাস করবেন কিনা জানি না গত 7 দিন ঢাকা শহরের সবচাইতে নিরাপদ জায়গাতে একটা রুম পাওয়া যায় কিনা সেজন্য খুঁজে ফিরেছি, যাতে করে আমি বাইরে থাকি কাজ করছি কাজের তাগিদে আমার সন্তান আমার বউ যেন নিরাপদে থাকে। আমি এই বোধ রাখি বলেই এই জায়গা থেকে এইভাবে কথা বলার ধৃষ্টতা দেখায়, এবং ধৃষ্টতা অবশ্যই আমি দেখাবো যেখানে সন্তানের প্রসঙ্গ চলে আসে। আপনি যত দূরেই যান না কেন, যত বড়ই হন না কেন রানী, আপনার জিন যে বহন করে চলেছে সন্তান, আপনার রক্ত প্রবাহমান যে সন্তানের শরীরে, সে সন্তান যে রোগের ভিতর দিয়ে যাচ্ছে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত হচ্ছে, কিন্তু মিনিমাম যত্ন আপনি পাচ্ছে না, মিনিমাম ট্রিটমেন্টটা ইনসিওর হচ্ছে না, এ জীবন অভিশপ্ত জীবন আপনার। এই সন্তান যদি কথা বলার সুযোগ পেত, এই সন্তান যদি স্রষ্টার কাছে সরাসরি কথা বলার সুযোগ পেত, স্রষ্টার কথা হয়তো ফার্স্ট আর্গুমেন্ট তার থাকতো যে স্রষ্টা খুঁজে খুঁজে এমন এক নতমস্তকের কাছে জন্ম দেওয়ার সুযোগ করে দিলে, যে নপুংসকের হাত ধরে আমার মিনিমাম ট্রিটমেন্ট হওয়ার সুযোগ হয় না। আপনি ভালো স্বামী কিনা সেটা দেখবার বিষয় আমার, আই এম নট ইন্টারেস্টেড ইন ফ্যাক্ট। কার দোষ ছিল কি কার ঘাট ছিল, আই এম নট বদার অ্যাবাউট দ্যাট। বাট এটা অবশ্যই মানুষের জায়গা থেকে, এই কথা আমি কেন, হাজারো মানুষ বলবে যে আপনাদের ঔরসে কেন এরকম সন্তান জন্মগ্রহণ করলো, যে সন্তানের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য মানসিক ভাবে আপনারা প্রস্তুত না। সন্তান পৃথিবীর আলো দেখেনি, তার আগে সে সন্তানকে আপনি আপনার কাছ থেকে বহু দূরে পায়ে ঠেলে দিয়েছেন। সত্যি সত্যি যদি এরকম দৃশ্য অবতারণা হতো, সত্যি যদি আপনি চাক্ষুষে দৃশ্য দেখতে পেতেন রনি, আপনি আছেন আপনার এই দুই বছর দুই মাস বয়সের সন্তান সামনে উপস্থিত, স্রষ্টা আছেন আপনাদের মধ্যস্থতা করবার জন্য, স্রষ্টাকে সামনে রেখে আপনার সন্তান আপনাকে আঙ্গুল তুলে আপনাকে উদ্দেশ্য করে বলছে, স্রষ্টা এবং নপুংসকের ঔরসে জন্ম কেন হলো আমার, যে আমার জন্ম হওয়ার আগেই আমার রিলেশনশিপটাকে রিজেক্ট করেছে, আমি জন্ম হওয়ার পরে এইরকম একটা মরণবিধি নিয়ে আমি জন্ম নিলাম, প্রতি মুহূর্তে একটা নিঃশ্বাসের জন্য, এই নিঃশ্বাস আসবে আর ফিরে আসবে কিনা সে ব্যাপারে সবসময় আমাকে সন্দেহান থাকতে হয়। হোয়ারেজ আমার বাপ, যে বাপ হাজারো বাপ চারিপাশে দেখতেছি আমি, যে বাপ রিক্সা টানে তার সন্তানের মুখে দুমুট খাবার তুলে দেওয়ার জন্য, আমি তাকিয়ে থাকি সেই বাপের দিকে যে ঠেলা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যায় শুধু তার সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য, তাকিয়ে থাকি নৌকা টানে যে মানুষটি, তাকিয়ে থাকি সেই মানুষটির দিকে যে সারা রাত জেগে ডিউটি দেয়, তাকিয়ে থাকি সেই মানুষটির দিকে সারাদিন রাত ২৪ ঘন্টা সেই গার্মেন্টসে জব করে, তাকিয়ে থাকি সেই মানুষগুলোর জন্য যারা বিদেশ ডুবিয়ে কষ্ট করছে দিন আর রাত ২৪ ঘন্টা তার সন্তানের মুখে দুহাত ভাত দুটা দুমুঠ খাবার তুলে দেওয়ার জন্য, তাকিয়ে থাকি সে মানুষটার জন্য যে নিজের সন্তানকে বাঁচাবার জন্য নিজের কিডনি পর্যন্ত বেঁচে যায়। অন দ্য আদার হ্যান্ড আপনিও কত ব্লেসিং লাইফ কাটাচ্ছেন, কি মাস্ট লাইফ, বন্ধু বান্ধব নিয়ে কতই না ভালো আছেন, এখন হয়তো একটা মস্তির মধ্যে দিয়ে সময় যাচ্ছে আপনার, আমার কথাগুলো হয়তো ছেলের মতো বিদ্যেছে, অথবা আমাকেও হয়তো মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করতেছেন আমার কথা শুনে, যা হয়তো ফিলিংস এর মধ্যে তুই কোন ছাড় যেরকম এরকম বাণী আমার সামনে উচ্চারণ করছিস, দিয়ে হয়তো আপনি আপনার মতো করে আমার গোষ্ঠী উদ্ধার করতেছেন। কিন্তু তারা যদি মানুষ হয়ে থাকে, তারা যদি অতি মানবের পর্যায়ে পড়ে থাকে, আপনার জায়গাটা কোথায়? কোনো একদিন মনের আয়নায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন রনি সাহেব, ঘেন্না লাগবে নিজেকে দেখে, আর যাই হোক নিজের চেহারাটা কখনো দেখতে মন চাইবে না। ওদের ওই বাপগুলোর সাথে কম্পারিজনে আপনি একজন বাবা, আজ আপনার সন্তান প্রতি মুহূর্তে একটু নিঃশ্বাসের জন্য ফাইট করতেছে, আদৌ বাঁচবে কি বাঁচবে না, আদৌ সার্ভাইভ করবে কি করবে না, আর এই পরিস্থিতিতে বাপ হয়ে আপনি তার পাশে নাই, লানত আপনার জীবনে, অভিশপ্ত আপনার জীবন, যত বড়ই হন না কেন আপনি, পৃথিবীর যে জায়গায় আপনি হাসিল করুন না কেন, আমরা তো পরজন্মে বিশ্বাস করি না, শুধু এতটুকু হলপ করে বলা যেতেই পারে অভিশপ্ত জীবন আপনার। এবং আমি দোয়া করি পরপারে অন্য কোনো কিছুর জন্য না, পরপারে অন্য কোনো কিছুর জন্য না, হয়তো দিস ইজ ইন বিটুইন ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, যে আপনাদের রিলেশনশিপ ওয়ার্ক আউট করেনি, বাট ইফ আই কনসিডার দ্য রিলেশনশিপ ইউ অ্যান্ড ইউর বেবি, দেন স্রষ্টা যেন পরপারে আপনাদের দুইজনের কনভারসেশনের ব্যবস্থা করে দেয়, চোখে আঙ্গুল তুলে দিয়ে আপনার ছেলে যেন আপনাকে গালি দেয় আর বলে যে এরকম নপুংসকের ঘরে কেন আমার জন্ম হয়েছে। অনুষ্ঠান শেষ করছে বন্ধু, অনুষ্ঠান শেষ করছি, অনেক হতাশা অনেক দুঃখ অনেক কষ্টের ভেতর দিয়ে আর ভালো লাগে না, আই নিড আই অলওয়েজ ডেসপারেট টু 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 ওভারভিউ সাম অ্যাকশন, যেখানে ঘটনা ঘটতে দেখব, শুধু মাইক্রোফোনে বলা না, জনমত সত্যি সৃষ্টি হবে, মানুষ এক প্ল্যাটফর্মে চলে আসবে, সবাই কষ্টগুলো একভাবে অনুভব করবে, এ ধরনের ঘটনা যারা ঘটে তাদের বিরুদ্ধে চারণ করবে, তাদের বিরুদ্ধে মানুষ কথা বলবে, অ্যাটলিস্ট এই মানুষগুলোকে উচ্ছ্বসিত উচ্ছ্বসিতের মতো নর্দমায় ফেলে দিবে, যারা এইভাবে ক্ষণিকের মুহূর্তের জন্য এইভাবে মানুষগুলোকে পৃথিবীতে নিয়ে আসে, এই অ্যাঞ্জেলের মতো শিশুগুলোকে তারপর উচ্ছ্বসিতের মতো ফেলে দিয়ে যায়, তাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে, এই বড় এই 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 পরিস্থিতির জন্য তাকিয়ে থাকলাম বন্ধু, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন এবং অবশ্যই এই মানুষগুলোর পাশে বেশি বেশি এসে দাঁড়াবেন, আপনারা আপনাদের কমেন্টস পাঠান ফেসবুকে, আপনারা আপনাদের কমেন্টস পাঠান আমাদের ডেডিকেটেড গ্রুপে। আপনারা যদি কোনোভাবে এই মানুষটির পাশে এসে দাঁড়াতে চান, এই বাচ্চাটির পাশে এসে দাঁড়াতে চান, প্লিজ লেট আস নো, আমরা সেই কন্ট্রিবিউশনের কথা জানিয়ে দেবো সেই মানুষগুলোকে। বাচ্চাটির জন্য খুব মন কষ্ট হচ্ছে, দারুণ দেখতে বাচ্চাটি। আমি ব্রেকে এক এক সময় বাড়াই গিয়ে অনেক কম ফেলে বাচ্চাটির দিকে তাকাই, তখনও জানতাম না যে এরকম থ্যালাসেমিয়ার মতো এরকম বরণ বিধি তাকতাম করে দিচ্ছি। কত বড় অসহায় বাচ্চা এটা। প্রশ্নটা তুমি ভালো জানো যে তুমি কি রেখেছো তার কপালে, কিন্তু এই বেবি তো নিজে তো রেসপন্সিবল না তার এই লাইফটার জন্য। সে তো চেয়ে চিনতে পৃথিবীতে আসেনি বা এই উরস পছন্দ করে করে নেয়নি, এটা তো তার কোনো অপশন ছিল না, তুমি পাঠিয়েছ। তুমি ভালো জানো কিভাবে এই পরিস্থিতিগুলোকে রিজলভ করবে, প্লিজ করে দাও রিজলভ, সব ঠিকঠাক করে দাও, সব কিছু ভালো করে দাও। বিদায় নিচ্ছি বন্ধু, কথা হবে আবার।
This track was downloaded from FusionBD.com.